This track was downloaded from fusionbd.com.
হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি জানি সবাই অনেক অনেক ভালো, আর আমি এই মুহূর্তে সত্যি অনেক ভালো আছি, কারণ আজকে বৃহস্পতিবার আর সময়টা হয়ে গেছে প্রাণ আর ভালোবাসার বাংলাদেশে, আর মেঘলা কথা বলছি আপনার সাথে, এবং আপনার সাথে কথা বলার কারণেই আমি খুবই এক্সাইটেড বরাবরের মতো, এবং খুবই ভালো লাগছে নিজের কাছে, কারণ কথা বলতে পারছি বন্ধু আপনার সাথে এই জন্য। আর আমি আশা করছি যে আপনার অনেক ভালো লাগছে, এবং যতটুকু সময় আমরা আজকে আপনার সাথে থাকবো ঠিক ততটুকু সময় আপনিও থাকবেন আমাদের সাথে, এটাই প্রত্যাশা করছি আপনারই কাছ থেকে। আর অবশ্যই বন্ধু আপনাদের সেই মানুষটি, সেই পছন্দের মানুষটি দূরে এতে সাম চলে আসবেন যথাসময়ে স্টুডিওতে, এবং সাথে থাকবেন আজকের অতিথি বন্ধু। এবং ফেসবুকে অলরেডি আমরা ফটো আপলোড করে ফেলেছি আমাদের অতিথি বন্ধু, সেটা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি ফেসবুকে থেকে থাকেন। আর সেক্ষেত্রে আপনাকে অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি কিভাবে আপনি আমাদেরকে ব্রাউজ করে খুঁজে পাবেন। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/thakafm90.4, এবং আপনি আমাদের এই ফেসবুকের অ্যাকাউন্টে যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত আমাদের ঢাকা এফএমের ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে, এবং এখানটিতে আপনি দেখবেন যে আমাদের আজকের ফটো আপলোড করা হয়েছে অতিথি বন্ধুর। তো আমি আশা করছি বন্ধু আপনি অবশ্যই এই পোস্টটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর যদি চান আপনি এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর অবশ্যই বন্ধু আপনি আমাদের এই ফ্যান পেজটিতে লাইক করবেন এবং আমাদের সাথে থাকবেন সবসময় আশা করছি, এবং আমাদের এই ফ্যান পেজে লাইকিং এর পরিমাণ হচ্ছে 253,000 প্লাস। তো এটি হচ্ছে ঢাকা এফএমের রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। আর অবশ্যই আরেকটি ওয়ে আছে, আপনি আমাকে এসএমএস করতে পারেন এই মুহূর্তে, আর শুধু এই মুহূর্তে না, যতক্ষণ আপনি থাকবেন যতক্ষণ আমাকে শুনবেন ঠিক ততক্ষণ পর্যন্ত আপনি এসএমএস করতে পারেন। আর এসএমএস এর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং ট্যাগ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার টেক্সটিও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাকে লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। আর আমি অবশ্যই জানি যে সব বন্ধুদের মনে লুকিয়ে আসে অনেক ভালোবাসার কথা, অনেক ভালোবাসার ঘটনা, যে ঘটনাগুলো হয়তো আপনি কখনো কারো কাছে শেয়ার করতে পারেন না, পারেননি, বা করতে চেয়েও করবো করবো করে খুব দ্বিধান্বিত বোধ করছেন। তো আপনাকে বলবো আপনি কিন্তু ইচ্ছে করলে আমাদের এই প্ল্যাটফর্মে আসতে পারেন, এসে শেয়ার করতে পারেন আপনার ভালোবাসার কথাগুলো, এবং নির্দ্বিধায় বলে যেতে পারেন, এখানে কোনো শঙ্কা কাজ করবে না, কোনো কিছু কাজ করবে না। এবং আপনি যদি চান আপনার প্রয়োজনে আপনার পরিচয়টি আমরা গোপন রাখতে পারবো, এবং অবশ্যই আপনি আমাদেরকে এই জন্য এসএমএস করবেন। আর এসএমএস এর নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। এবং বন্ধু এসএমএস কে আপনি একবার না একাধিকবার অনেকবার আপনাকে এসএমএসটা করতে হবে 16260 তে, ওকে, যদি আপনি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে। এবং যদি না, আমি অবশ্যই জানি অনেক অনেক বন্ধু আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, আর অবশ্যই ফেসবুকে আপনি আছেন এবং কমেন্ট করবেন আমাদেরকে আমাদের পোস্টে। আর তার মাঝে আমি একটু জানিয়ে দিচ্ছি যে এই জানুয়ারির 28 তারিখে সাইফোর্স এর সব ব্রাঞ্চে সেকেন্ড টাইম ভার্সিটি বোর্ডের ওরিয়েন্টেশন ক্লাস হবে বেলা 11:30। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432096 এই নাম্বার থেকে। এবং বন্ধু আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেন বর্তমানে অসুস্থ অবস্থায় কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যদিও তার মেয়ে মনীষ সেন জানিয়েছেন যে এই মহানায়িকা একটু সুস্থ বোধ করছেন, তবে চিকিৎসক বলেছেন তিনি এখনো আশঙ্কামুক্ত নন। আমরা সবাই তার জন্য দোয়া করি, তিনি যেন জলদি সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের মাঝে ফিরে আসেন। আমাদের প্রাণ আর ভালোবাসার বাংলাদেশের আজকের ওয়েলকাম সংটি এই সেরা নায়িকাকে উৎসর্গ করতে চাই। আর এই গানটি সবারই অনেক প্রিয় এবং অনেক পছন্দের, অনেক জানা এবং শোনা। আর গানটি তারই অভিনীত একটি ছবি দ্বীপ জেলে যাই, খুবই চমৎকার এই রাত তোমার আমার। শুনতেই থাকুন বন্ধু, ফিরে আসছি একটু পরেই। Yes, বন্ধু আর একবার ওয়েলকাম করছি প্রাণ আর ভালোবাসার বাংলাদেশে। মেঘলা আছি আপনার সাথে এবং অবশ্যই অবশ্যই যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের সবার প্রিয় গুরু হিতেশামের জন্য, তিনি যথা সময়ে প্রবেশ করবেন স্টুডিওতে, সে কথা বলার অপেক্ষা একদমই রাখে না। আর স্টুডিওর ঘড়িটা বলে দিচ্ছে সময় এখন ঠিক রাত 10:45 আছি আপনাদের সাথে অনেকটা সময় জুড়ে, এবং আমি জানি যে বন্ধুরাও আমাদের সাথে থাকবেন এবং এই মর্মে তারা আমাদেরকে SMS এবং কমেন্ট করছেন এবং বলেছেন যে আমরা যতক্ষণ আছি ততক্ষণ ওনারাই থাকবেন এবং সেই কমেন্টস এবং SMS গুলো পড়বো। তবে তার আগে জানিয়ে দিচ্ছি যে এই 19 জানুয়ারি রোববার যেসব বিশ্ববিদ্যালয়ের এখনো ভর্তি পরীক্ষা হয়নি তাদের জন্য একটি স্পেশাল টেস্ট ও সল্ভ ক্লাস মাত্র 100 টাকা রেজিস্ট্রেশন করেই অংশগ্রহণ করার সুযোগ সাইফুসের ফার্মগেট ব্রাঞ্চে বেলা 11:00 ও মৌচাক ব্রাঞ্চে বিকেল 3:00। বিস্তারিত জানতে ফোন করতে পারেন ফার্মগেট ব্রাঞ্চের নাম্বার 01713432007 এবং মৌচাক ব্রাঞ্চের নাম্বার হচ্ছে 01713432011। অবশ্যই SMS করবেন এবং কমেন্ট করবেন আমাদেরকে ফেসবুকে। ফেসবুকে আপনি আমাদের যে ঢাকা FM এর অফিসিয়াল ফ্যান পেজ আছে সেখান থেকে অবশ্যই যাবেন এবং তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/ঢাকা FM 90.4। এবং এখান থেকে বন্ধু আপনি দেখছেন যে কিছুক্ষণ আগে আমরা একটি ফটোগ্রাফ আপলোড করেছি এবং সেখানে পোস্টে কিছু লেখা আছে, লেখা আছে যে প্রাণ আর ভালোবাসার বাংলাদেশে আজকের গেস্ট রাজু, এবং অনেকেই আমাদের গেস্টকে নিয়ে অনেক কমেন্ট করছেন। তো বন্ধু আপনি অবশ্যই আমাদের এই পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনি চাইলে আমাদের এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে, এবং আবারও রিকোয়েস্ট যে আপনি আমাদের এই পেজটিতে লাইক করবেন এবং সংযুক্ত থাকবেন আমাদের সাথে। এবং SMS যেভাবে করবেন তার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ দিয়ে লিখবেন, তারপরে স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান, কাকে ভালোবাসেন, কাকে ভালোবাসার কথা বলে দিতে হবে, কি করতে চান, কি করছেন, সব কিছু লিখে পাঠিয়ে দিন এই মুহূর্তে আমার কাছে 16260 এই নাম্বারটিতে। আর যেসব বন্ধুরা আছেন অনবরত লিখছেন আমাদেরকে, আছেন তামান্না মল্লিক, উনি আছেন, উনি SMS করেছেন, লিখেছেন যে আমিও আসবো ভালোবাসার বাংলাদেশে, তবে 3 বছর পরে। ওকে, ভালো ভালো, এবং আপনি অবশ্যই আসবেন, 3 বছর পরেই আসেন, এবং সেই পর্যন্ত আমরা অনেক ভালো থাকি এবং আমরা আমাদের প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারি সেই দোয়া করবেন আমাদের জন্য। আছেন এই মুহূর্তে ফেসবুকে ABX খান, উনি লিখেছেন আমাদের অতিথি বন্ধুর পিকচারটা অনেক নাইস, এবং সবুজ আহমেদ ফেসবুকে লিখেছেন যে মেঘলা আপু রাজু ভাইয়ার জীবন কাহিনী শোনার জন্য আর কতক্ষণ ওয়েট করব। আর একটু ওয়েট করতেই হবে বন্ধু, একটু ধৈর্য ধরুন। জাহিদুল ইসলাম যুক্ত হয়েছেন, লিখেছেন হাই মেঘলা আপু পিকচারটা খুবই সুন্দর। And Khairul Alam likhechen je Meghla apu amar comment ta poro, and Khairul Alam pore dilam apnar comment, and Faisal likhechen how are you apu, I am fine, hope you too. And Mohammad Rani Nia achen likhechen je welcome to Prana Bhalobashar Bangladesh, kemon achen apu ebong guru, amra bhaloi achi ebong guru kemon achen, hope uni bhaloi achen obosshoi, ebong tar pore uni ashle shoshorire ekdom shorashori unar mukh theke ami shune nebo apnader jonno je uni kemon achen. Okay, Facebook আছেন তাহমিনা তাহের লুবনা, লিখেছেন মেঘলা আপু আই এম ইউর নিউ ফ্রেন্ড, প্লিজ ওয়েলকাম মি। লুবনা, ওয়েলকাম করছি আপনাকে। অ্যান্ড মেহেদি হাসান লিখেছেন হাই ব্রাদার হাউ আর ইউ, ব্রাদার বলতে উনি আমাদের গেস্ট রাজু ভাইকে বুঝিয়েছেন, এবং রাজু ভাই যে কেমন আছেন সেটা অবশ্যই অন ইয়ারে উনার মুখ থেকে শুনে নেব এবং আমরা জানবো তার জীবন কাহিনীটা কি, উনি কি বলতে চান আজকে, কি শেয়ার করতে এসেছেন আপনাদের সাথে, অবশ্যই আমরা সেটা শুনবো গুরু হিতেশামের মাধ্যমে। এবং আছেন এই মুহূর্তে এ আব্দুর রাজ্জাক, উনি ফরিদপুর থেকে লিখেছেন আমাদেরকে, লিখেছেন যে মেঘলা আপু তোমার আমাদের আমার এবং গুরুর অপেক্ষা করছিলেন উনি, এবং উনি আছেন আমাদের সাথে আমরা যতক্ষণ আছি। থ্যাংক ইউ রাজ্জাক আপনাকে, উনি SMS করেছেন আমাদেরকে। অ্যান্ড আরিফা লিখেছেন যে মেঘলা আপু কেমন আছেন, আমি আরিফা, আমি নীরব নামের একটা ছেলেকে খুব ভালোবাসি, প্লিজ আমার SMSটা করবেন। ওকে আরিফা, ভালোবাসা অনেক সুন্দর হোক, আরো দীর্ঘ হোক, মানে একেবারে সারা জীবনের জন্য আপনার ভালোবাসার মানুষটাকে পানি প্রত্যাশা করছি, এই দোয়া করছি আপনার জন্য। এবং এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন তাদের কিছু নাম আমি পড়ছি, যেমন আছেন বিলাস মগবাজার থেকে, শ্রেষ্ঠ আছেন টঙ্গী থেকে, এবং শরীফুল লিখেছেন ঢাকা তেজগাঁও থেকে, রাজু আছেন আমাদের সাথে কোনাবাড়ি থেকে, কোনাবাড়ি গাজীপুর থেকে আমার কাছাকাছি এলাকা। অ্যান্ড কলি আছেন ধানমন্ডি থেকে, সানিয়া গাজীপুর থেকে আছেন, ওনারা SMS করেছেন এবং আছেন এই মুহূর্তে পারভেজ শ্রীপুর থেকে, রবিনও আছেন গাজীপুর থেকে, বা আজকে তো গাজীপুর থেকে অনেকেই এস এম এস করছেন, গুড, ভেরি গুড। এবং তুলিও আছেন সাবার থেকে, লিখেছেন যে হাই আপু অ্যান্ড বুবু, তোমরা কেমন আছো? ভালো আছি আমরা, আপনি নিশ্চয়ই ভালো আছেন। আর আছেন শিরিন মুন্সিগঞ্জ থেকে, এস এম এস করেছেন উনি, তো বন্ধু আপনি অবশ্যই এস এম এস করবেন। আমাদেরকে নিয়মটা জানিয়ে দিচ্ছি আরো একবার, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ দিয়ে লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, এবং কমেন্টস আবার পড়ব এবং কিভাবে আমাদেরকে ফেসবুকে কমেন্ট করবেন সেই নিয়মটাও জানিয়ে দেবো। তবে তার আগে বলতে চাই যে ময়মনসিংহে বিসিএস 35তম প্রিলিমিনারি প্রস্তুতি নিয়ে তথ্যবহুল ফ্রি সেমিনার কাল শুক্রবার দুপুর 2:30। বিস্তারিত জানতে আপনি ফোন করবেন এই নাম্বারটিতে 01713432028, এই নাম্বারটিতে অবশ্যই আপনি ফোন করবেন, তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন। এবং ফেসবুকে আমাদেরকে যেভাবে ভিজিট করবেন তার অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhaka-fm90.4। এবং আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনার সামনে, এবং ইটিএফ রিয়েল ফ্যান পেজ সেটা আপনি বুঝবেন আমাদের পেজের লাইকিং এর পরিমাণ দেখে। আমাদের লাইকিং এর পরিমাণটি হচ্ছে 2,53,000 প্লাস, এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। এবং এখান থেকে কিছুক্ষণ আগে বন্ধু আমাদের একটি পোস্ট আপলোড করা হয়েছে, সেখানে আমাদের অতিথি বন্ধুর ফটোগ্রাফ দেওয়া আছে, এবং আজকে আমাদের অতিথি বন্ধুর নাম হচ্ছে রাজু। অনেক বন্ধু লাইক করছেন, কমেন্ট করছেন এবং পাশাপাশি শেয়ারও করে যাচ্ছেন, তো এই কাজটি অব্যাহত থাকুক। অবশ্যই বন্ধু আপনিও লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর এই মুহূর্তে যারা ফেসবুকে যুক্ত হয়েছেন তাদের কিছু নাম আমি অবশ্যই পড়ব, যেমন আছেন এই মুহূর্তে হৃদয় দোহারও আছেন আমাদের সাথে, আছেন আরিফ, সুমি আক্তারও যুক্ত হয়েছেন, আছেন লতিফ, মোহাম্মদ ফারহান উদ্দিন যুক্ত হয়েছেন, আছেন আলামিন হুসেইন, অবুজ মন, ওকে ফাইন, আই থিঙ্ক এটা ওনার রিয়েল নাম না, খুব খুশি হতাম যদি আপনি আপনার রিয়েল নামটি দিয়ে, একদম আসল নামটি দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাকাউন্টে খুলতেন এবং আমাদেরকে কমেন্ট করতেন। সোহেল আহমেদ লিখেছেন কুমিল্লা থেকে, মেঘনা আপু কেমন আছো? লিখেছেন আমার কি ওকে, তোমার ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা তো আমার সবসময় খুব ভালো লাগে, আমার ফেভারিট সিজন হচ্ছে উইন্টার, আর এনজয় করি এক অর্থে যখন মানে যেহেতু আমার খুব প্রিয় ঋতু, কিন্তু আর এক অর্থে খুব মন খারাপ লাগে যখন দেখি যে চারপাশে অনেক অসহায় মানুষগুলো শীতের কাপড়ের অভাবে কুকুরে থাকেন এবং তাদের পাশে হয়তো অনেকে সাহায্য করতে আসেন বা হয়তো অনেকে সাহায্য পান বা অনেকের সাহায্য পান না, তো সেই জিনিসগুলো দেখলে রিয়েলি অনেক খারাপ লাগে। তারপরও আমি ব্যক্তিগতভাবে ট্রাই করি এবং বন্ধু আপনাদেরকেও রিকোয়েস্ট করব গুরু নিতেশামের মতো যে আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের নিজ নিজ জায়গা থেকে, তো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। এবং আমি জানি আমার বন্ধুরা এইসব কাজ থেকে কখনোই পিছপা হবেন না, তো বন্ধু আপনি কন্টিনিউয়াসলি আমাদেরকে টেক্সট করতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন, এবং অবশ্যই আমি জানি যে আপনি আমাদের প্ল্যাটফর্মে আসতে চান, শেয়ার করতে চান আপনারই ভালোবাসার কথা, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, যেন স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। অনেক কথা বলে ফেললাম, অনেক বকবক হলো, আই থিঙ্ক আই নিড এ ব্রেক, তো আমি একটি গান প্লে করতে চাচ্ছি, খুবই চমৎকার একটি গান, রোমান্টিক গান।
This track was downloaded from FusionBD.com.
হ্যাঁ বন্ধু আপনি শুনতে পাচ্ছেন প্রাণ আর ভালোবাসার বাংলাদেশ, আর আপনি শুনছেন ঢাকা এখন 90.4, আর এই মুহূর্তে ঘড়িতে সময় ঠিক রাত 11:01। এই মুহূর্তে মেঘলা আছি আপনার সাথে এবং আরো অনেকেই আছেন স্টুডিওতে এই মুহূর্তে, আর যারা অচির আগ্রহী অপেক্ষা করছিলেন গুরু হিতেশামের জন্য তাদেরকে আমি আর বেশিক্ষণ অপেক্ষা করাতে চাই না বন্ধু, আপনি বুঝতেই পারছেন। Time to welcome Guru Hitesham and welcome Guru Chiyamnek.
ধন্যবাদ মেঘলা, এবং ধন্যবাদ জানাচ্ছি সব ভাইকে যারা এখন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন। বন্ধুরা আপনাদের সব ভাইকে উদ্দেশ্য করে বলছি যে আমি আপনাদের প্রচন্ড রকম ভালোবাসি এবং আপনাদের ভালোবাসায় অহর্নিশ আমি বিভিন্নভাবে শিখতে হচ্ছি। এবং সবাই আমাদের ভালোবাসার সাথে এইভাবে মিশে থাকো। কিন্তু যখন এসব কথা বলছি আমরা তখন বারবার মনে পড়ছে যে যখন আমাদের ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে দারুণ একটি আবহ বিরাজ করছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইরের শীতার্থ মানুষজন কিন্তু কষ্ট পাচ্ছে, স্পেশালি উত্তরাঞ্চলের মানুষজন প্রচণ্ড কষ্টে আছে। এই ধরনের নিরন্তর খেটে খাওয়া মানুষগুলো, এই শীতার্থ মানুষগুলো যেন ভালো থাকে, তাদের কাছে আমরা যে যার মতো করে পৌঁছে যাই একটু গরম কাপড় নিয়ে, সেই দাবি প্রথমে রাখছি অনুষ্ঠানের শুরুতে।
আমি এই কথাটাই বলছিলাম যে গুরু দেশামের মতন করে আমি কিছু বলার চেষ্টা করছিলাম, ইনফ্যাক্ট গুরু আসার আগে আগে, আর অনেক বন্ধুই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, ইনফ্যাক্ট করছিলেন আপনারই জন্য, এবং ইনফ্যাক্ট অনেক কথা বলছিলেন যে কেমন আছেন, কেন প্রতিদিন গুরুর ভয়েসটা শুনতে পাই না, এই টাইপের অনেক কিছু। তো সেই সব বন্ধুদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন?
এই বন্ধুদেরকে আমার আসলে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানানোর আছে, কৃতজ্ঞতা জানানোর আছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার কাছে ভালোবাসা পৌঁছে দিয়েছেন। আজও যখন আমি স্টেশন থেকে বাসা ফিরে আসছিলাম, তখন একটা অটোর চালক সে বলছিল যে আপনাকে 6 মাস আগে আমি নিয়ে গেছি, এবং আমি জানি যে আপনি গুরু এতেশ্যাম আপনি অনুষ্ঠান করেন, আমি জানি যে হয়তো সে এখনো শুনছে, তোকে কিন্তু আমি ভুলিনি, আমি স্পেশালি স্টুডিও থেকে বলেছিলাম যে তোর কথা আমি মনে করবো, আমি তোকে মনে করছি, এবং তোর কথা যখন বলছি তখন তোর চেহারাটা আমার মুখের সামনে এখনই ভাসছে, একদম জল জল করছে, বলছিলি যে 6 মাস আগে আমাকে নিয়ে এসেছিলি, সেদিন আজকের মতোই, আজকে যেমন কুয়াশাচ্ছন্ন সেদিন ছিল এরকম মেঘাচ্ছন্ন একটি আবহাওয়া, এবং বারবার নাকি আমি বলছিলাম যে বৃষ্টির আগে পৌঁছে যাওয়া যায় কিনা, এগুলো সব স্পেসিফিকভাবে বলে দিচ্ছিলি, এবং আমার চাইতে বয়স অনেক ছোট তাই এভাবে হয়তো সম্বোধন করছি তোকে, এবং তুই এটাও বলছিলি যে আপনার বাসাটা আপনি বলবেন, আমি ঠিক গিয়ে পৌঁছে যাবো আপনার বাসার সামনে, এবং ফাইনালি বাসার সামনে আমাকে নামিয়ে দেয়। আমি খুব সারপ্রাইজ ছিলাম তার এই ধরনের স্পেসিফিক অ্যাক্টিভিটিজের জন্য, যে 6 মাস আগে যে মানুষটা আমাকে নিয়ে গেছিল সে এইভাবে স্পেসিফিকভাবে সমস্ত কিছু বলে দিচ্ছে, পক্ষান্তরে বুঝেছি তা আসলে কিছুই না, গুরু এতেশ্যাম বা ভালোবাসার বাংলাদেশকে নিয়ে তাদের যে ভালোবাসা বা শ্রদ্ধার জায়গা, সে কারণে হয়তো এটা সম্ভব হয়। আজকে আমি আসলে পছন্দ করি যারা ফিটনেসের সাথে জড়িত এ ধরনের কাজের সাথে, ইনফ্যাক্ট আমি বলবো যে বন্ধুরা আপনাদের মধ্যে যারা ফিটনেসের সাথে জড়িত তাদেরকে আমি আমার পক্ষ থেকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ একটা ফিটনেস সেন্টারে আমি যাওয়ার পরে ওখানে অনেক ভালোবাসার মানুষ যারা দারুণভাবে আমার কাজকে গ্রহণ করেছিলেন, স্পেশালি হারুন যিনি ইনস্ট্রাক্টর, তিনি বারবার বলছিলেন যে আপনার প্রোগ্রামের সাথে কি পরিমাণ লাগো একটা মানসিকতা আমাদের সব সময় থাকে, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ভালোবাসার ডালি নিয়ে আমাদের সামনে উপস্থাপন হয়, এবং আমরা যা দিই মেঘলা ইন রিটার্ন যা পাই সেটা কিন্তু পাহাড় সম, তাই সমস্ত কিছুর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনাদেরকে।
এবং এই মুহূর্তে ফেসবুকে যুক্ত হয়েছেন মোহাম্মদ আব্দুল খায়ের অভিক, এবং লিখেছেন যে কাহিনী শোনার অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, গুরুকে খুব মিস করছি, এবং মেঘলা আপু তোমাকেও থ্যাংকস আপনাকে। এবং মহিন হাসান লিখেছেন যে মেঘলা আপু প্লিজ আমার কমেন্টটা পড়ো, এবং আতিকুর রহমান লিখেছেন এত ফ্যান্স এই FM এ শুধুমাত্র প্রাণাম ভালোবাসার বাংলাদেশ এই প্রোগ্রামটির জন্য, এটা ওনার মতামত।
আমার মতামত, কারণ এখানকার জিং এর সাথে যারা জড়িত এবং যারা বিহাইন্ড দ্য সিন যারা কাজ করেন তারা সবাই অনেক বেশি চৌকস, সেই কারণে মিনিটের মধ্যে তার সাক্ষাৎকারটা শেষ করে নিতে চাই। তিনি একটি বই লিখেছেন যে বইটির নাম হচ্ছে অর্ধাঙ্গিনী, এবং লেখক মোহাম্মদ তহিদুল ইসলাম, আমি তাকে একটু স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে। কি হঠাৎ কি মনে হলো তৈরি সাহেব যে আপনি অর্ধাঙ্গিনী নিয়ে যে বইটি লিখেছেন সেটি নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, জি আপনার মনের কথাটা একটু বলুন।
জি গুরু, আমি একটা বছর যাবত চেষ্টা করতেছি যে আপনাকে এক নজর দেখার জন্য, আপনার সাথে কথা বলার জন্য, এবং কথা বলে আমার লাইফ স্টোরি বলার জন্য, কিন্তু আপনি আমি এই সুযোগটা আজকে পাওয়ার জন্য আমি অত্যন্ত আমি কৃতজ্ঞ, যেটা আমার কোনো বাসায় নিয়ে গুজানোর মতো। এবং গুরু প্রায় সময় আপনি আপনার কথা শুনে আমি চোখের পানি আসতো, কিন্তু আজকে পানি কোথায় গেলো আমি জানি না, আমার সমস্ত পানি শুকিয়ে গেছে, আমার মনে হয় যে এই পানিগুলা জমে আছে, হয়তো পরবর্তীতে আপনি যখন আমাকে ডাকেন আরেকবার হয়তো সেই পানিগুলা তখন ঝরবে, সেই জন্য সেই পানিগুলা জমে রয়েছে। আমি নিজেও বুঝতে পারি না গুরু আজকে আমার কান্না কোথায় গেল। আমি আমার লাইফ স্টোরি বলতে চাই, এবং দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে আপনারা দোয়া করবেন যেন আমি পরবর্তীতে আইসে আমার লাইফ স্টোরি বলতে পারি, এবং গুরুর মনটা যেন আল্লাহাক লুলাই দেন।
আচ্ছা, এবং আজকে আমি তো বইটা নিয়ে কিছু বলুন।
জি, বইটা লিখছি বর্তমান সময়ের অর্ধাঙ্গিনী, বইটা আসলে আমি কতটুকু লিখতে পারছি আপনারা বইটা না পড়লে বুঝবেন না। কিন্তু আমি সমস্ত মিডিয়াদের মধ্যে আমি লেখক শরণার্থী, লেখকের চিঠি, এটা সমস্ত বাংলাদেশ প্রথম আলো প্রতিদিন টাইম মিডিয়াতে আমি দিচ্ছি, কিন্তু সবাই বইটা পড়ার অত্যন্ত কৃতজ্ঞ মানে প্রশংসা করছে যে বইটা খুবই ভালো হয়েছে। কিন্তু গুরুর কাছে আসার পরে গুরুকে বইটা দিলাম, লিখতে দিলাম, আমি অত্যন্ত খুশি হইলাম, সবচেয়ে বেশি খুশি হইলাম গুরুকে বইটা দেওয়ার জন্য, যার নামে বইটা উৎসর্গ করলাম।
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই রাব্বুল আলামিনের যার হাত ধরে আমরা এই পৃথিবীতে এসেছি এবং দারুণ দারুণ কীর্তির মাধ্যমে আমি সরি এখনো বিচয় করতেছে আমার কণ্ঠ মাঝে মাঝে বাস্তবরুদ্ধ হচ্ছে কষ্ট বা দুঃখে না ঠান্ডা লাগার কারণে, আই এম সরি। এবং সেটি উৎসর্গ করেছেন গুরু হেতেশ্যামকে, এটি সত্যি এই ভালোবাসা রাখবার কোনো জায়গা নাই। আমি দেখতেছি যে অর্ধাঙ্গিনী এই বইটি যার মূল্যমান রাখা হয়েছে 100 টাকা, তাই তো তৈরি সাহেব? এবং এটি সুবেনের হিসাবে আমি কিনে নিচ্ছি আপনার কাছ থেকে, দিস ইজ দ্য 100 rupees ফর ইউ, 100 টাকা প্লিজ। আপনি যদি এইভাবে কন্টিনিউ না করেন তাহলে আরো বই লিখতে হবে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, এটা হচ্ছে আপনি আমার ভালোবাসার নজরানা হিসেবে গ্রহণ করেন প্লিজ। সেটাই অনেক 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 ধন্যবাদ আমাদের কাছে আসবার জন্য, আপনার বই আমার হাতে, আমি সানন্দে বই গ্রহণ করলাম, আমি বইটা পড়ে দেখবো এবং অবশ্যই আপনাকে ফিডব্যাক জানাবো, এবং এভাবেই ভালোবাসায় শিখতে হতে থাকুক, ভালোবাসায় আকণ্ঠ নিবজ্জিত যে মানুষগুলো, এবং আমাকে স্রষ্টা তুমি শক্তি দিও এই মানুষগুলোর পাশে যেন সবসময় এইভাবেই থাকতে পারি। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা তহিদ সাহেব আপনাকে। বন্ধুরা, সময় চলে এসেছে নিজেদের পর্যবেক্ষণ করার, সময় চলে এসেছে আয়নার সামনে নিজেদের দাঁড় হবার, সময় চলে এসেছে কে ভালো আর কে মন্দ সেই ব্যাপারগুলোকে একটু মিলিয়ে দেখার, সময় চলে এসেছে আমরা যা করি তা সঠিক নাকি বেঠিক সেটি পর্যবেক্ষণ করার, সময় চলে এসেছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলার যে তুমি কতটুকু ঠিক বা তুমি কতটুকু ভুল, সেই সব হিসেব নিকেশগুলো মিলিয়ে নেওয়া। গত অনুষ্ঠানে আমাদের সামনে এসেছিলেন যে বন্ধু স্মৃতি, এবং স্মৃতি তার ভালোবাসার কথা বলছিলেন তার ভালোবাসার মানুষ রাকিবকে নিয়ে। বন্ধুরা, অবশ্যই আপনারা হয়তো ভুলে যাননি সেই কথা, এবং আমি চেষ্টা করি ভালোবাসা এবং বাস্তবতার মধ্যে একটা খুব সূক্ষ্ম একটা থিন লাইন আছে, সেই থিন লাইনটা কিন্তু ভুলে গেলে কোনোভাবেই চলবে না। আমি জানি যে স্মৃতি কয়েক দফায় রাকিবকে নিয়ে সংসার করার চেষ্টা করেছে, কিন্তু বাস্তবতা সেই সুযোগটা বারবার নস্বাত করে দিয়েছে এবং তাদেরকে আলাদা করে রাখা হয়েছিল, স্পেশালি রাকিবের বাবা সেই জিনিসটা জানলে তাই। ফাইনালি আমি চেষ্টা করেছিলাম রাকিবের বাবাকে স্টুডিও থেকে ফোনে নিয়ে তাকে কিভাবে তাকে কনভিন্স করা যায় কিনা এবং তাকে ভালোবাসার এই মেসেজটা দিয়ে দেওয়া যায় কিনা। আমি হয়তো সেদিন চেষ্টা করলেই পারতাম রাকিব এবং স্মৃতিকে ওভার ফোনে আবার তাদের ভালোবাসাটা একদম স্ট্রিক্ট হোক, ভালোবাসাটা এমন জায়গাতে এসে দাঁড়াক যাতে করে দুইজন দুইজনকে ছেড়ে না যায় সেই ব্যাপারে চেষ্টা করতে, কিন্তু সেটা আমি ইচ্ছাকৃতভাবেই করিনি, যেটা হয়তো আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে। যে গুরু তো চেষ্টা করে যে ভালোবাসা মানুষগুলোকে কাছে আনতে, এইবার গুরুর কি হলো, গুরুর কি বুড়ো বয়সে ভীমরতি ধরলো না মতিভ্রম হলো, সেই চেষ্টাতে তো উনি গেলেন না, আমি ইচ্ছাকৃতভাবেই যাইনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম যে রাকিবের মধ্যে সে প্যাশন আছে কিনা এই স্মৃতি মেয়েটির প্রশ্নে, রাকিবের মধ্যে সে ধরনের ইগারনেস আছে কিনা এই স্মৃতি মেয়েটির প্রশ্নে, যাতে করে সে তার ভালোবাসার টানে স্মৃতির কাছে ছেড়ে ছুড়ে ছুটে আসবে এবং এমনভাবে ছুটে আসবে, এমন করে শক্ত করে স্মৃতির হাতটাকে ধরবে যাতে করে এই হাত কখনোই কেউ ছাড়িয়ে নিতে না পারে। রাকিবের বাবা মা চাক অথবা না চাক, যেহেতু তারা এখন প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কা এবং তারা বিবাহিত বৈবাহিক জীবনে আছে এবং 2010 থেকে স্ট্রাগল করছে 2014 এই সময়কাল পর্যন্ত, এখন সব কিছু ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি স্মৃতি এবং রাকিবের উপর, স্পেশালি রাকিবের উপর, রাকিব কতখানি শক্ত করে স্মৃতির হাত ধরে তার উপরই সব কিছু নির্ভর করছে। তাই আমি নিজে থেকে উদ্যোগী না হয়ে, যেহেতু কয়েকবার তার একসাথে থেকেছে, কয়েকবার এরা একসাথে থাকার পরে আলাদা হয়ে গেছে, সেই প্যাশনটা দেখবার জন্য আমি 7 দিনের সময় নিয়েছিলাম। আমি ইচ্ছা করে রাকিব এবং স্মৃতির সেই সম্মিলনটার উদ্যোগ আমি নিতে চাইনি, আমি চেয়েছিলাম যে উদ্যোগটা সযাচিত ভাবে রাকিবের ভেতর থেকে আসে কিনা। অ্যান্ড ফাইনালি রাকিব এবং স্মৃতি স্টুডিওতে এখন বর্তমান। আমি আগে স্মৃতির কাছে শুনবো। স্মৃতি, রাকিব ছুটে এসেছে, গত সপ্তাহে আমাদের এই অনুষ্ঠান অন ইয়ার হওয়ার পর থেকে যে ঝাঁকুনি সৃষ্টি হয়েছে নট অনলি ইন বিটুইন স্মৃতি অ্যান্ড রাকিব, বরং সমস্ত লিসেনার্স কমিউনিটির মধ্যে যারা দেশে এবং দেশের বাইরে আছে তাদের মধ্যে যে ঝাঁকুনি সৃষ্টি হয়েছে, ভালোবাসার উন্মাদনা সৃষ্টি হয়েছে, সবাই যেভাবে পাগলের মতো চেয়েছে স্মৃতির পাশে দাঁড়াবার জন্য, এবং আমি শুধু অপেক্ষায় ছিলাম যে অনুষ্ঠান অনিয়ার হওয়ার পর রাকিব সে প্যাশনটা দেখায় কিনা, সে আকাঙ্ক্ষা সেই ইচ্ছা শক্তি নিয়ে ছুটে আসে কিনা পাগলের মতো, তবেই সেই ভালোবাসাটা সার্থক হবে। আমি হয়তো মুহূর্তের দুর্বলতা তৈরি করে হিপোটাইজ করে রাকিবকে হয়তো সেই মুহূর্তের জন্য ফিরিয়ে দেওয়ার কাজটা করতে পারতাম, কিন্তু সে কাজটা ততদিন পর্যন্ত স্ট্রিক্ট হতো না রাকিব যদি নিজে থেকে উদ্যোগটা না নিত। এবং ফাইনালি দুইজন এখন একসাথে স্টুডিওতে এবং ছুটে এসেছে আপনার রাকিব আপনার কাছে, কেমন অনুভব করছেন এখন?
আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি যারা আমাকে এত উৎসাহী করেছে, সবাই, বিশেষ করে রাকিবকে। ও আসলে সবকিছু ছেড়ে মানে অনেক তো বোঝানোর চেষ্টা করলাম গুরু, এবং সবকিছু ছেড়ে ও আমার কাছে চলে আসছে অলরেডি আপনাদের দয়ায়। এখন বাকি জীবনটা আমরা একসাথে কাটাতে চাই, যদি আপনারা সবাই দোয়া করেন। আমাদের ইচ্ছা আছে, আমরা অনেক চেষ্টাও।
কতদিন পর এই ঘটনাটা ঘটলো তাহলে?
এক বছর পর।
এক বছর পর, এবং এই আশাটা কিন্তু অনেক বড় করে আসা, এটা কি খেয়াল করেছেন আপনি স্মৃতি? কারণ এখানে কেউ তাকে সেইভাবে আমরা কেউ তাকে সেইভাবে চেষ্টা করিনি কনভিন্স করার, তাকে বলিনি যে ভাই তুমি আসো বা এই জিনিসটা এভাবে করো, নিজে থেকে অনুভব করেছে যে সময় আসলেই হয়েছে এখন শক্ত ভাবে এই মানুষটির হাতটিকে ধরা। রাকিব
জি গুরু,
দ্য পার্সন, দ্য গোল্ডেন পার্সন, এবং আজকের তারিখে এখনকার সময়ে ঢাকা FM 904 ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষের নাম হচ্ছে রাকিব। কারণ আমি জানি যে আমার সাথে সাথে আমার লাখো শ্রোতা বন্ধু অপেক্ষায় আছে আপনার কণ্ঠস্বর শোনার জন্য। আপনি কি বলেন, কি অনুভব করছেন ফাইনালি স্টুডিওতে স্মৃতিকে সাথে নিয়ে?
আমি রাকিব, এতক্ষণ তো আমার সম্পর্কে অনেক কিছু অবশ্যই জেনে গেছেন, গুরু বলেছেন, স্মৃতি বলেছেন। 2010 থেকে 2014 পর্যন্ত অনেক কষ্ট করে অনেক কিছু সহ্য করে আমি স্মৃতির সাথে চলে আসতেছি, কিন্তু মাঝামাঝি আমাদেরকে আলাদা করার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরেও আমরা হার মানিনি, আমরা একসাথে ছিলাম। এখন অনেক সমস্যা পেরিয়ে আমরা আবার আমি স্মৃতির হাত ধরেছি, এই হাত আমি আর ছাড়ছি না, আমরা একসাথে থাকবই এবং ভবিষ্যতেও এভাবেই চলবো। আমার তার মানে এটা না যে আমি শুধু স্মৃতির জন্য আমার বাবা মাকে ছেড়ে যাচ্ছি, আমি আমার বাবা মাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি, যদিও তারা এতে সম্মতি প্রকাশ করেননি। আমরা এখন ডিসিশন নিচ্ছি, আমরা যেহেতু প্রাপ্তবয়স্ক আমরা ডিসিশন নিচ্ছি যে আমরা একসাথে আলাদা হয়ে যাব, আলাদা হয়ে সারা জীবন একসাথে চলবো। আমি চাই সব বাংলাদেশের সব মানুষ, সমস্ত মানুষ আমাদের এই ডিসিশনে আমাদের সাথ দিক।
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সৃষ্টিকর্তার, আমরা কোনোভাবেই তাদেরকে চেষ্টা করিনি তাদেরকে কনভিন্স করার, আমরা চেয়েছিলাম যে তারা তাদের নিজেদের মধ্যে থেকে কি তাগিদটা অনুভব করেন, যে তাগিদটা স্মৃতি অনুভব করে রাকিবের প্রশ্নে, রাকিব আদৌ স্মৃতির প্রশ্নে সে তাগিদটা অনুভব করে কিনা, এবং আপনারা নিজেরাই শুনলেন শ্রোতা বন্ধু যে সে নিজে থেকেই সে তাগিদ অনুভব করেছে, সে চিন্তা করেছে যে না, যে মানুষটির হাত ধরেছিলাম 2010 থেকে 14 এখন, এই মানুষটির হাত যদি এই মুহূর্তে আমি ছেড়ে দিই তাহলে আমার ভালোবাসার সাথে বেইমানি করা হয়, আমি মানুষ হিসেবে যে বেড়ে উঠছি তার সাথে নাফরমানি করা হয়, আমি যে সত্যিকারের মানুষ হিসেবে ভবিষ্যতে পথ চলার স্বপ্ন দেখি তার সাথে গাদ্দারি করা হয়, আমি রাকিব যে ধরনের মানুষ এতগুলো খারাপ কাজ একসাথে করতে পারি না, সে কারণে এবং ভালোবাসার মানুষটিকে শক্ত করে ধরতে এসেছি। তার মানে এই না যে তার বাবা মার প্রতি তার যে কর্তব্য দায়িত্ব সেখান থেকে সে পিছু পা হবে, সে চেষ্টাতে সে চালিয়ে যাবে, কিন্তু যেহেতু তারা প্রাপ্তবয়স্ক, যেহেতু তারা বৈবাহিকভাবে স্বামী স্ত্রী, তাই স্ত্রীর প্রতি যে তার দায়িত্ব এবং কর্তব্য সেই কর্তব্যের টানে অবশ্যই শক্ত করে স্ত্রীর হাতটা সারা জীবন ধরে রাখবে, শক্ত করে হাতটা একটু ধরেন, দৃশ্যটা দেখতে চায়, বহুত স্ট্রাগল, বহুত কাহিনী, বহুত কিছু, তারপর ফাইনালি এই জিনিসটা দেখা। এবং রাকিব আপনি কিন্তু চেষ্টা চালিয়ে যাবেন যাতে করে আপনার বাবা মা সত্যিকার অর্থে আজ না হোক, কাল হোক, দু মাস পরে হোক, দু বছর পরে হোক, তারা যেন সত্যি আপনার ভালোবাসার কাছে ফাইনালি আপনার ভালোবাসা দিয়ে তাদের মনকে জয় করতে পারেন, এবং ফাইনালি আপনাদের সাথে এসে ওরা একসাথে থাকতে পারে। আমি আমি শুধু ওইখানে থাকেন দুজনে, শুধু হাতটা একটু শক্ত করে ধরেন, আমি দেখতে চাই, এবং দুজনের সামনে মাইক্রোফোন দাও, এবং আমরা চাই যে আপনারা আপনাদের মতো করে পরস্পরের সাথে কথা বলেন। আমি কিছুক্ষণের জন্য অফ থাকছি, এবং লক্ষ লক্ষ মানুষ গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে সবাই কিন্তু মুখে আছে কি প্রতিজ্ঞা হতে যাচ্ছে সেটি দেখবার জন্য। বন্ধুরা, এবং রাকিব স্মৃতি তার আগে একটা কথা বলে নিই শুধু, যে এই যে দায়িত্বটা নিলেন, এই যে পরস্পরের কাছে থাকার জন্য শক্তভাবে হাতটা ধরলেন, কেউ কি আপনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ধরালো?
কারো কোনো হাত নেই, কারো কোনো জোর নেই, এটা আমরা নিজেই ডিসিশন নিয়েছি
নিজেদের তাগিদ থেকে, ভালোবেসে পরস্পরের হাত ধরা। এবং আমি অনুরোধ করছি দুজন দুজনের সাথে কথা বলেন, কারণ আপনাদের এই কথোপকথন শোনার জন্য লুকিয়ে আছে দেশ বিদেশ থেকে বহু বহু শ্রোতা বন্ধু। তারা সাক্ষী হয়ে থাকুক যে ভালোবেসে বিয়ে করেছিলেন, চার বছর ধরে বৈবাহিক সম্পর্কে আছেন, এবং ফাইনালি যে কোনো মূল্যে পরস্পরকে ধরে রাখবেন, এই রকম কথোপকথন আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। বাট আপনারা কি চেষ্টা করবেন বাবা আমাকে জীবনের শেষ দিন পর্যন্ত সেই সেবা, সেই যত্ন, সেই শ্রদ্ধাবোধ কন্টিনিউ করা, এবং সেই সাথে আপনি চেষ্টা করবেন তাদেরকে কিভাবে কনভিন্স করতে পারেন যাতে করে তারাও মেনে নেয়, আনটিল আনলেস আপনি কখনোই তার হাত ছাড়বেন না? কথা বলুন।
আমি আমার বাবা মাকে কখনোই অসম্মান করিনি, কখনোই তাদেরকে কোনো কিছু ভুল কিছু, কিন্তু তারপর আমার বাবা মা যদিও কনভিন্স না হন, আমি তাদেরকে আমি তো খারাপ কিছু করতে পারি না। আমি তাকে ভালোবেসে বিয়ে করছি, তার হাত আমি কখনোই ছাড়তে পারি না। তার দায়িত্ব
আমি কিন্তু হিসাব মিলাবো ভাই, কখনো যদি শুনি রাকিব ছেড়ে গেছে স্মৃতিকে বা স্মৃতি ছেড়ে গেছে রাকিবকে, তখন কিন্তু আমাদের আর্কাইভে থাকবে অনুষ্ঠান, লাখো মানুষের সাথে গাদ্দারি করার ফল, কখনোই ভালো কিছু হবে না। আমি স্বপ্নেও চিন্তা করি না যে এরকম কিছু হবে। প্লিজ কথা বলুন পরস্পরের সাথে।
কখনোই না, এত কষ্ট করে চলে আসছি, গুরু আমাদের মিলাই দিচ্ছে এবং তুমি আমার কাছে চলে আসছো, আর কখনোই আলাদা হবো না, তুমি আমাকে কখনো ছেড়ে যাও না।
চার বছর তো কম সময়, চার বছর শুধু শুধু কষ্ট করিনি।
হ্যাঁ সেটাই।
ভালো থাকো ভাই, সুখে থাকো, ভালোবেসে ভালো থাকো। শুধুই প্রেমের বিষয় ছিল না, এখানে বৈবাহিক সম্পর্কের বিষয়, কারণ স্বামী স্ত্রীর মধ্যে যে অদ্ভুত এক রিলেশনশিপ, তার মধ্যে স্রষ্টা বলে দিয়েছেন যে যার পরিমাণ রহমত আর সুখ যদি থেকে থাকে এই পৃথিবীতে, অবশ্যই ভালোবেসে যখন স্বামী স্ত্রী পরস্পরের হস্ত ধারণ করে, এই যে তোমরা হাত ধরে দাঁড়িয়েছিলে, পৃথিবীর মধ্যে এর সুন্দরতম দৃশ্য আর কিছু হতে পারে না। এবং বারবার তোমরা বলছো এটা তোমাদের নিজস্ব সিদ্ধান্তই ছিল, তাই নিজেরা নিজেদের কাছে ফিরে এসেছে, এবং এই সিদ্ধান্তটার ওনারশিপ তোমাদের, এবং এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। আমাদের হয়তো এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে তোমরা এই সিদ্ধান্তটা নিজেদেরকে হয়তো আয়নাতে চিন্তা আরেকবার সহজ হলো, এবং সিদ্ধান্তকে স্ট্রিক্টলি তোমরা নিতে পারলে। অনেক ভালো থাকো ভাই, অনেক সুখে থাকো, এবং ভালোবেসে এইভাবেই সমস্ত মানুষের যেসব পিছিয়ে পড়া কষ্টে থাকা মানুষগুলো সেগুলোর পাশে এসে দাঁড়ায়, এবং সেসব বাবা মার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা, যাতে করে দিন শেষে তাদের সবচেয়ে কাছের সন্তানটি কষ্ট না পায়, তারা যেন অ্যাটলিস্ট ভালো থাকে সেই ব্যাপারটা তারা যেন সেইভাবেই চিন্তা করে। আমি বিদায় নিচ্ছি রাকিব এবং স্মৃতির কাছ থেকে, এবং যথারীতি মুখে আছি আজকের অতিথিকে আমাদের হট সিট অলঙ্কৃত করানোর জন্য। আজকের অতিথি বন্ধুর নাম হচ্ছে রাজু, রাইট? রাজুকে নিয়ে শুরু করতে যাব তার জীবনের কথা, কিন্তু দারুণ এক আনন্দ, দারুণ একটা বেল, দারুণ একটা উচ্ছ্বাস নিয়ে আমি রাজুকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি, এবং ফাইনালি স্মাইলিং সেই ফেস নিয়ে স্মৃতি বিদায় হলো, যে মুক্তার জন্য আমি আসলে নিজেও অপেক্ষায় ছিলাম। ইচ্ছা করেই গত সপ্তাহে আমি এই কাজটা করিনি যখন সে ওভারফোনে ছিল রাকি, কারণ এটি বারংবার করার পরেও এটার কখনো দেখা যাচ্ছে যে এটার সমাধান ফাইনালি হচ্ছিল না, তাই আমি দেখতে চেয়েছিলাম যে রাকিব নিজে থেকে উদ্যোগী হয় কিনা, নিজে থেকে সেই আকাঙ্ক্ষাটা অনুভব করে কিনা স্মৃতির হাতটাকে শক্ত করে ধরার, এবং ফাইনালি সে চলে এসেছে এবং সেই কথাটা সে দিয়ে গেছে। তারা ভালো থাকুক, তারা সুখে থাকুক,
এক্স্যাক্টলি। এবং রাকিব ভাই এবং স্মৃতি আপুর জন্য কিছু কমেন্টস এবং এসএমএস আছে, আমি পড়ে নিচ্ছি। মাহমুদুল হাসান জলি লিখেছেন যে থ্যাংকস রাকিব, এবং মঈন হাসানও লিখেছেন। নাজমুল রহমান আবির লিখেছেন যে খুব নাইস, খুব ভালো লাগছে জিনিসটা যে এখানে এসে ফাইনালি গত সপ্তাহে এসেছিলেন, আজকে এসে যে ফাইনালি ওনারা নিজেদের তাগিদ অনুভব করে যে একসাথে হয়েছেন।
কিন্তু গতকাল গত সপ্তাহে যদি এই কাজটা আমি করে ফেলতাম মেঘলা, ওভার ফোনে দুজনকে কনভিন্স করা বা এই সেই, তাহলে কিন্তু ওইটার স্ট্রিক্ট, ওইটার মিনিংটা কিন্তু এত বেশি স্ট্রিক্ট হতো না যেমন আজকে হলো। এক্স্যাক্টলি, নিজে থেকে নিজের তাগিদ অনুভব করে ছুটে আসে, এটা এক জিনিস। আর আমি এতে সমুদ্রকে কোনোভাবে কনভিন্স করলাম, ম্যানেজ করলাম, হিপনোটাইজ করে করিয়ে দিলাম, সেটা কিন্তু আরেক জিনিস। আজকে যে ঘটনাটা ঘটলো তার কারণে আমি আশ্বস্ত হতে পারি এখন যে ফাইনালি আমার এই স্মৃতি বন্ধুর হাত হয়তো একবার কখনো কোনোদিন ছাড়বে না,
কখনো না। সেটাই আমাদের এই প্ল্যাটফর্ম থেকে সব বন্ধুদের পক্ষ থেকে কামনা। আর বন্ধুরা অবশ্যই আপনি কমেন্টস করবেন এবং এসএমএস করবেন আমাদেরকে, আমি নিয়মগুলো জানিয়ে দিচ্ছি বরাবরের মতো। ফেসবুকে আমাদেরকে কমেন্টস করবেন আমাদের পোস্টে www.facebook.com/thakaifm90.4, এখান থেকে এসে আমাদের যে পোস্ট দেওয়া আছে সেটাতে আপনি কমেন্ট করবেন, লাইক করবেন, এবং চাইলে আপনি শেয়ার করতে পারেন এই পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর আমাদের যে কমন এসএমএস পোর্ট আছে সেটাতে আপনি এসএমএস করবেন আমাদেরকে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ দিয়ে লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং অবশ্যই আপনার সেই ভালোবাসার কথাগুলো আপনি আপনার বন্ধুদেরকে জানিয়ে দিতে আমাদের এই প্ল্যাটফর্মে আসতেই পারেন। আর সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং একবার না, একাধিকবার, অনেকবার আপনাকে এসএমএসটি করতে হবে। আর এই ফাঁকে জানিয়ে দিতে চাই যে এই জানুয়ারির 28 তারিখে সাইফোর্সের সব ব্রাঞ্চে সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তির ওরিয়েন্টেশন ক্লাস হবে বেলা 11:30। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432096 এই নম্বরটিতে। এবং অনেক বন্ধুই আমাদের সাথে সংযুক্ত হয়ে আছেন, যেমন আছেন ফেসবুকে সাদিকুর রোহান, আছেন ফাহিম আবির হাসানও যুক্ত হয়েছেন আমাদের সাথে, আছেন আসিফ খান। এবং গুরু, একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে নারী ও পুরুষের মধ্যে যে একটা পরকীয়া ব্যাপার আছে, এটার নেপথ্যে মানে কি কি জিনিস থাকতে পারে বলে মনে হয়? যেমন এরকম হতে পারে না যে অবিশ্বাস বা অবমূল্যায়ন করা একজন আরেকজনকে পরস্পরকে, এটা হতে পারে। তো আর কি কি এটার পেছনে কাজ করতে পারে? পরকীয়া কেন অ্যাট্রাক্টেড হয় একজন আরেকজনের প্রতি বিয়ে করার পর? অনেকে দেখা যায় যে ভালোবেসে বিয়ে করার পরও এই জিনিসটা হয়। আর এটার রেশিও বাকি রকম,
এটা বায়োলজিক্যাল যে হিস্ট্রি, ইনফ্যাক্ট বায়োলজিক্যাল হিস্ট্রি যদি আমরা অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে একটা ছেলে নর্মালি একসাথে তিনজন বা চারজন মেয়ের সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করার মতো ইগারনেস সবসময় মনের মধ্যে পোষণ করে। এখন সেই মানুষটি নিজের এই কামোদ্দীপক অথবা লুলুপ এই মনোবৃত্তিটাকে প্রাধান্য দিবে নাকি দিবে না, সেটা ডিপেন্ড করবে কিন্তু সেই মানুষটির উপরে। সে যদি সেটিকে কন্ট্রোল করে, সে যদি মনে করে যে না, আই এম এ ওয়ান উইমেন ম্যান, আমি একজন মানুষ আমার জীবনে এসেছে, সে আমার ভালোবাসার মানুষ, তার প্রতি আমি ফোকাসটা রাখতে চাই, তাহলে এবং সে যদি চিন্তা করে যে দিন শেষে যখন আমি ঘরে ফিরে আসব, যখন আয়নার সামনে সামনাসামনে আমি দাঁড়াবো, তখন আমাকে নিজেকে দেখে যেন লজ্জা না পেতে হয়, এই চিন্তা করে তখন সে তার সেই কামোদ্দীপক চিন্তাগুলোকে রহিত করে সে তার ভালোবাসার মানুষের দিকে পরিপূর্ণ ফোকাসটা রাখতে পারে। অনেকেই এই জিনিসটা মেনটেন করতে পারে না, তখনই হয়তো এই ঘটনাগুলো ঘটে। এবং ট্রাস্টওয়ার্দি যে কথাগুলো বলছিস বা আকাঙ্ক্ষার যে কথাগুলো বলা হচ্ছে, আগ্রহের যে কথাগুলো বলা হচ্ছে, সেগুলো হয়তো উপসর্গ মাত্র, কিন্তু বায়োলজিক্যালি একটা ছেলের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিগুলো থেকে থাকে। এটি হচ্ছে প্রথম একটি বিষয় এবং একটি বড় একটা ব্যাপার। এবং মেয়েদের ক্ষেত্রেও এই ঘটনাগুলোর যে অবস্থান থেকে থাকে, এক্ষেত্রে শুধু আমি একটি কথাই বলতে চাই, একটি একটি প্রসঙ্গ শুধু টানতে চাই যে এই পরকীয়া, ইট সাউন্ডস রিয়েলি ভেরি অড, মানে আগলি, মানে শুনলেই কেমন যেন গায়ে মানে কি বলবো রিরি করে ওঠার মতো একটা ফিল, শব্দটাই আসলে আমার শুনতে ঠিক পছন্দ হয় না, শুনতে মনও চায় না। তবে আমার কাছে শুধু একটা জিনিস মনে হয় যে যারা কাপল, যারা দম্পতি, যারা ভালোবাসে পরস্পরকে, যারা স্বামী স্ত্রী, তারা যেন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে একটা চেষ্টার ভেতর দিয়ে যায়, সেটি হচ্ছে যে পরস্পরকে প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন করে আবিষ্কার করার যে নেশা, পরস্পরকে প্রতিদিন প্রতি মুহূর্তে পরস্পরের সামনে নিজেকে মেলে ধরার যে ক্ষুধা, যে প্যাশন, সেটা যেন কখনো নিবৃত না হয়। যদি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই প্যাশনটা তোর মধ্যে রাখতে পারিস, যে কিভাবে নিজেকে নতুন করে রিইনভেন্ট করা যায়, কিভাবে নিজেকে চির নবীন অথবা চির নবীনা রাখা যায়, তাহলে কিন্তু জীবনের শেষ দিন চলে আসবে, তখন তোর মনে হবে যে মানুষটির মধ্যে আরো বহু কিছু ছিল, কেন যেন দেখেও শেষ করা হয়ে উঠলো না, যেটাকে আমরা বলি যে সুধা পান করা হয়ে উঠলো না। জীবনের শেষ লগ্নে এসেও তার হাত ধরে মনে হবে আরো একটা জনম, আরো দুটা জনম যদি তার সাথে, বা অথচ অন্তত আর একটা মুহূর্ত বা আর একটা বেলা যদি তার সাথে বেশি কাটাতে পারতাম, তাহলে হয়তো তৃপ্তিটা পরিপূর্ণ হতো। এই 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 ক্ষুধা এই পরস্পরকে আবিষ্কার করার এই নেশা যেন পেয়ে বসে, তাহলে কিন্তু তারা সত্যিকার অর্থে অতি জাগতিক একটি জায়গায় চলে যায় ভালোবাসার দৃষ্টিকোণ থেকে।
অনেক অনেক সুন্দর একটা অ্যান্সার পেলাম গুরুর কাছ থেকে, থ্যাংক ইউ। এন্ড বন্ধুদেরকে বলে দিতে চাই যে ফেসবুকে একটু আগে একটি ফটো আপলোড করা হয়েছে, স্মৃতি আপু এন্ড রাকিব ভাইয়ের দুজন দুজনের হাত ধরে আছেন, খুব সুন্দর একটি প্রেমময় ফটোগ্রাফ, এবং লেখা আছে যে শুরু হলো একসাথে পথে চলা, রিয়েলি শুরু হলো একসাথে পথে চলা। এবং অনেক বন্ধুই লাইক করেছেন, কমেন্ট করছেন। তো বন্ধু আরো একবার বলতে চাই, আপনি অবশ্যই ফেসবুকে আমাদের পেজে এসে আমাদের পোস্ট গুলোকে লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং চাইলে আপনি পোস্ট গুলো শেয়ারও করতে পারেন আপনাদের বন্ধুদের কাছে। তো সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি ইউআরএল অ্যাড্রেসটা, www.facebook.com/ghatfm90.4, এখান থেকে এসে আপনি আপনার মতামত গুলো জানাতে পারেন, এবং অবশ্যই আপনি আমাদেরকে SMS ও করতে পারেন 16260 এই নম্বরটিতে। এবং অবশ্যই আজকে আমাদের অতিথি বন্ধুর নাম হচ্ছে রাজু, তো তার জীবনের গল্পই আমরা বেসিক্যালি শুনবো। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি গুরু হিতেশ স্যামের কাছেই চলে যেতে চাচ্ছি।
যাদের পথ মানে মসৃণ হলো বলে মনে হলো আজকে, রাকিব এবং স্মৃতি, তারা ভালো থাকুক, সুখে থাকুক। কিন্তু যিনি এখন বসে আছেন হট সিট অলঙ্কৃত করে আজকের অতিথি বন্ধু রাজু, তার জীবনের পথ কতটুকু বন্ধুর নাম মসৃণ, সেটি শুনবার জন্য আমরা অপেক্ষায় আছি। অপেক্ষায় আছে আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে লাখো শ্রোতা বন্ধু। তার আগে আনুষ্ঠানিকভাবে প্রাণব ভালোবাসার বাংলাদেশ আপনাকে স্বাগত জানাচ্ছি রাজু।
থ্যাংক ইউ গুরু, আপনাকেও স্বাগত জানাচ্ছি, সাথে অল বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে মানে বিশ্বের যে প্রান্ত থেকে যে শুনছে সবাইকে, সব ফ্রেন্ডদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের থেকে। আর আমার জীবনের গল্প শোনার জন্য, যাতে ভবিষ্যতে যাই না জীবনে ভুল করছি না আসলে যেটা করছি মানে করছি যেটা ঘটছে সেটা অরিজিনালি ঠিক আছে কিনা, বা ভবিষ্যৎটা কি হবে, আমি আসলে এমনই একটা প্রশ্নের সম্মুখীন, এমনই একটা অবস্থানে দাঁড়ানো মানে বন্ধুদের থেকে, আত্মীয় স্বজন সবার থেকে, যে আসলে এর উত্তর আমার জানা নাই।
আমরা সে উত্তরটা খুঁজবার চেষ্টা করব, ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটা, তার আগে একেবারে অতীতে চলে যাই, ছোটবেলা থেকে শুরু করি, কিভাবে আপনার বেড়ে ওঠা, আপনার পরিবারে কে কে ছিলেন, সেখান থেকে শুরু করি।
This track was downloaded from fusionbd.com.
আমার গ্রাম থেকে শুরু করি, আসলে আমি গ্রাম বললে ভুল হবে, মফস্বলে আমার বেড়ে ওঠা, যদিও আমার বাবা বা দাদার গ্রাম বলতে যেটা বোঝায় সেটা হলো চাঁদপুর ফরিদগঞ্জ থানা। আর ওইখানে আমি আসলে খুব কমই গেছি, মানে যতটুকু গেছি সেটা হলো আত্মীয় স্বজনের সাথে আসলে মেনটেন করার জন্য যেটুকু। আর আমার বড় হয়ে ওঠাটা হলো যশোরে, যশোরের অভয়নগর, যেটা বর্তমানে খুব আলোকিত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে। তা আমার বড় হয়ে ওঠাতে আসলে যশোরের অভয়নগরে নপাড়া, সবাই চেনে এটা শিল্প শহর নামে। তা এমনই একটা মফস্বলে আমার বড় হয়ে ওঠা, আমার জন্ম এখানে প্রফেসর বরাদ্দে, সেখান থেকে একে একে স্কুলে যাওয়া শুরু। তার আগে বলিনি ওইটা অরিজিনালি আমার মানে নিজের বাড়ি না, ওইটা হলো আমার মানে মামার বাড়ি আমার বড় হয়ে ওঠা। মানে ছোটবেলার থেকে আমার মানে মা ছিল হলো ফ্যামিলির বড়, সেই ক্ষেত্রে মানে মা আর চার বোন এক ভাই। তা আমার নানার বিবাহিত জীবনের পর মানে 14 বছর পরে আমার মার জন্ম, সেই ক্ষেত্রে মাকে কখনো দূরে রাখতে চাইতো না। আর আমার মাও ওইখানে থেকে বড় হয়ে ওঠা বলে সেও গ্রামে কখনো মানে সেটেল করতে পারেনি, কম বেশি ছিল গ্রামে সে, কিন্তু আমি কখনোই যাইতে পারিনি, কারণ আমি পরবর্তীতে আমার জন্ম হওয়ার পরে মানে আমি নানাকে কখনো ছাড়তে পারিনি।
আচ্ছা,
তা সেক্ষেত্রে আমার ছোটবেলা ওইখানেই। তা স্কুলে যখন ভর্তি করা হলো আমাকে, তা নানার হাত ধরে স্কুলে ভর্তিতে গেলাম, গেলে ওইখানে যেহেতু স্যাররা সব মানে
আমাদের রাজনীতি একটু বর্ণনা দিয়ে দিই, আমরা তো সাধারণত হোয়াটসঅ্যাপে যিনি বসেন তার একটা বর্ণনা দিয়ে দিই, যাতে করে আমাদের বন্ধুরা ভাবতে কথাগুলো কানেক্ট করতে সহজ হয়। রাজু যিনি আজকে হট খেতে বসেছেন তাকে দেখে আমার কাছে মনে হচ্ছে মেঘলা যে প্রচন্ড আদুরে টাইপের একটি একটি অ্যাটিটিউড মানে প্রচন্ড আদুরে ছিলেন ছোটবেলায় নানা মামা এবং এলাকার মানুষজন
সবাই
এবং আপনি বড় হওয়ার পর বন্ধু বান্ধবের পরিমণ্ডলে মানে সবাই ভালোবাসে খুব এরকম কিছু
মানে ব্যাপারটা হলো যে একটা বৃত্তের বৃত্ততা তৈরি হতে গেলে একটা কেন্দ্র লাগে আমার কাছে মনে হয় আমার বন্ধু বান্ধব এর মাঝে
উপরে হাফ স্লিভ সোয়েটার এবং সব মিলিয়ে মাঝারি হাইট মাঝারি স্বাস্থ্য একটু ভালোই বলবো এবং সব মিলিয়ে যে বললাম যে একটা ভালো মানুষ টাইপ মানুষ কেমন সেটা তো পরের ব্যাপার বাট বাইরের যে অভিব্যক্তি সেটি হচ্ছে একটা ভালো মানুষ ধরনের একটি অভিব্যক্তি এবং যে প্রচন্ড ভালোবাসায় প্রচন্ড আদরে ভেতর দিয়ে হয়তো বড় হয়েছে এরকম মনে হচ্ছে এখন বলা যায় না জীবনের গল্প কি
বলছেন গুরু আসলে আমি ওইভাবেই আর কি বেড়ে ওঠা আমার স্কুলে যে আমাদের হেড স্যার ছিল সেও আমার মানে নানা ফ্রেন্ডের মতনই সেভাবে আমি স্কুলে ওইভাবে আমি মানে আদর পাইছি ফার্স্ট টাইমে তা আমার স্কুলটাও বলে দিই যে যেটা হলো আমাদের অভয়নগর নপাড়ার এক সময়কার বলা যায় এবং বর্তমানেরও বলা যায় যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বলা যায় আমাদের এখানে মানে বরাবরই এখানে রেজাল্টটা খুব ভালো হয় যেমন আমাদের কেন্দ্রে ঢাকা মানে ঢাকামুখী স্কুলগুলো যেমন বিকর্ণেশা বা আদারাইজ অন্যান্য স্কুলগুলো আছে যে হলি ক্রস এরকমই আমাদের ওইখানের মফস্বলের স্কুলগুলোর মধ্যে আমাদেরটা শ্রেষ্ঠ সবসময় হয়ে আসে রেজাল্টের দিক থেকে সব মানে এবং খেলাধুলা আদারাইজ সবকিছু থাকে তো ওইখানে আমি যখন স্কুলে ভর্তি হই ফার্স্টে তা এখন আমি যাদের সাথে পড়ালেখা শেষ করলাম মানে গত দুদিন আগে আমার মাস্টার্সের রেজাল্ট তিন দিন আগে রেজাল্ট আউট হয়েছে
রেজাল্টটা
আসলে গুরু আমি খুবই মানে আদরে বড় হয়েছি তো এই জন্য আর কি কখনো সেইভাবে পড়ালেখার প্রতি মন দিতে পারিনি আর যখন দেওয়ার চেষ্টা করছি তখনই আমার আসলে এক একটা
পাস তো করেছেন আর কি
জি গুরু আমি স্কুলে ওইখানে দেখা যাচ্ছে যে আমি ফার্স্টে ভর্তি ছিলাম আমাদের আগের ব্যাচে ঠিক আছে ওই স্কুলে ভর্তি হওয়ার পরে আমি ছয় মাস কন্টিনিউ করি করার পরে আমার বাবা খুব জেদ ধরে যে ছেলে আমার বড় ছেলে আর ওকে আমি আমার কাছে রেখেই পড়ালেখা করাবো তা আমি ওইখানে মানে যেমন বললাম বন্ধুদের কেন্দ্র ছিলাম তেমন নানা বাড়ি বা আদারাইজ পাড়া প্রতিবেশী সবার কেন্দ্রে ছিলাম সবসময় তা মধ্যমণি তা ওইখানে আমি কন্টিনিউ করতে পারি নাই আর ওই সময় তো আমার নিজস্ব মানে কোনো মানে আমার মানে দায়িত্ব আমি তো না এখানে দেখা যাচ্ছে যে আমার বাবা বা আদারাইজ ফ্যামিলি মেম্বাররা তা সেই ক্ষেত্রে ছোটবেলায় বুঝি না চলে আসছি ঢাকায় নিয়ে আসছে ঢাকায় আসার পরে মহাখালীতে বর্তমানে আমি এখন যেখানে মানে বসবাস করতেছি এখন বর্তমানে পর্যন্ত আছি এই পাশে এক জায়গায় আমরা ভাড়া থাকতাম তখন মানে আব্বু এখানে চাকরির ক্ষেত্রে কর্মস্থল এখানে সেই ক্ষেত্রে আমি এখানে চলে আসি আর আম্মু আমাকে ছাড়া একটু মানে থাকতে পারতো না তো চলে আসি তা আমি আবার আম্মু আর আব্বুর প্রতি অতটা আকৃষ্ট ছিলাম না মানে নানা বলতে আমার সবকিছু
আচ্ছা আচ্ছা
মানে এমন ঘটনা ঘটছে যে রাত্রেবেলা যখন মানে স্কুলে যাওয়ার আগের ঘটনা এটা তখন আমি বুঝতাম না দেখা যাচ্ছে তিন চার বছর বয়স রাত্রেবেলা দুটার সময় উঠে বলছি না না আমি মিষ্টি খাবো মিষ্টি খাওয়াটা এখন তো দোকান বন্ধ না আমি মিষ্টি খাবোই কান্নাকাটি ধরছি দেখা গেছে যে হোটেল খুলে মিষ্টি এনে খাওয়াইছে আবার এমন হয়েছে টানতেছি আশেপাশে লোকজন শুনতেছে দেখা যাচ্ছে যে সারা রাত কান্না শোনা গেছে দুটা পর্যন্ত যখন একটা ছেলে দেখা যাচ্ছে যে না ওই বয়সে কান্না ইয়ান কিন্তু এটা আদুরে এই জন্য আমি
খাওয়া আছি কিন্তু অনেক ভাগ্যবান আমার কপালে যেমন দাদা দাদু নানা কাউকে দেখিনি কাউকে
এই পর্যায়ে আমি বলবো যে অনেক ভাগ্যবান গুরু আপনি অল্প একটু শুনে বললেন কি করে
না কতক্ষণ যতটুকু শুনলাম আর কি
আমি তো নানা কেন্দ্রিক বলতেছি নানাও আছে নানু এখনো প্রেজেন্ট আছে বাট আমার দাদা মারা গেছে আমার বাবার চার বছর বয়সে আর সেই ক্ষেত্রে দাদা মানে আপনি আমাকে ওইভাবে বলতে পারেন না আর দাদি মারা গেছে আমি মানে ক্লাস থ্রি বা ফোরে পড়ি আমার আসলে চেহারাটাও মনে হয়
নানার হাত ধরে যে ভালোবাসা
হ্যাঁ অরিজিনালি বলা যায় যে চারজনের ভালোবাসা আমি একজনের মধ্যে পাইছি বলা যায় তার নানুরও পাইছি কিন্তু এখনো নানু পর্যন্ত আছে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নানার মানে রাতে কাঁদতেছি উনি আমাকে নিয়ে পাইকারি করছে, পরের দিন সকালে পাশের বাসার থেকে আরেক নানা বা নানু বলতেছে কি ব্যাপার ভাই আমার নানার নাম আবার সিরাজ, আর উনি খুব উচ্চস্বরে কথা বলতো বরাবরই, আশেপাশের লোকজন সবসময় এতে নিয়ে কোনো মানে ক্রাউড ফিল করতো না যে খুব
অভ্যস্ত
হয়ে গেছে। তা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বলতেছে কি ব্যাপার ভাই সিরাজ ভাই কালকে রাত্রেবেলা খুব কান্নাকাটি শুনলাম রাজু, আর বলতেছে আরে বাপা বা ভাইয়া বলেন না ও যে পরিমাণ ক্যান্সার ওরে নিয়ে যেভাবে হাঁটাহাঁটি করছি তা এখান থেকে আমি যশোর খুলনা দুবার ঘুরে আসতে পারি সারা রাত্রে। মানে যশোর এবং খুলনা ডিস্টেন্স হলো গ্রুপ বলে দিই যে 60-61 কিলোমিটার এরকম, আর আমাদের বাড়িটা মানে নানা বাড়ি যেখানে আমি বড় হয়েছি বা আমি যেখানে বেড়ে ওঠা এটা নপাড়াটা হলো মিডিল পয়েন্টটা, একটা হলো 28 কিলোমিটার আর একটা মানে 29 কিলোমিটার ডিস্টেন্স এরকম 60 কিলোমিটার মতন। তা এই ক্ষেত্রে আমি ওইখান থেকে ওইভাবে বড় হয়ে ওঠা, ওঠার পরে আমি পরবর্তীতে এসএসসি কমপ্লিট করলাম, কিন্তু করার আগ মুহূর্তে আমার মানে আপনি যে বললেন না রেজাল্টের ক্ষেত্রে আমার রেজাল্ট বা পরীক্ষার আগ মুহূর্তে বরাবরই এক একটা মানে ফ্ল্যাকচুয়েশন বা এক একটা বিপদ ঘটছে। তো যখন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি হলো 2003-এ, তা 2003-এর আমাদের পরীক্ষা শুরু হয় সম্ভবত মাসটা মাস ছিল আগে, একটু দেরিতে হইতো এখন একটু আগে আগে হয়। তো সেই ক্ষেত্রে আমি যখন পরীক্ষা দিব ঠিক 2021-এর 31 ডিসেম্বর রাত্রে হঠাৎ করে নানা হার্ট অ্যাটাক যেটা বলে ঠান্ডার সময় এরকম সময় 31 ডিসেম্বর তার সাধারণত শীতকালই থাকে, মানে বাড়িতে আমি ছিলাম, আমার আম্মু ছিল আর আমার ছোট একটা খালা ছিল। তো ওই মুহূর্তে উনি ওই বুকে পেন ওঠে, আমাকে ডাক দেয়, আমি মানে ফার্স্টে আসি, তারপরে ওই আমার হাতের পরেই বলা যায় যে তার মৃত্যুটা। তা সে মারা যাওয়ার পরে আসলে আমি আসলে খুবই মানে ভেঙে পড়ি মানে ওই বয়সে। তার পরবর্তীতে স্কুলে পরীক্ষা বা কোচিং এটা সেটা ঠিক আছে সবকিছু মেনটেন করতে একটু সময় লাগে দেখবে এটা, কারণ আমি বরাবরই বলছি যে আমার নানার কাছেই মানুষ বড় হওয়া, এমন হয়েছে আমার মা বাবা গ্রামে আমার মা বাবা ঢাকাতে কিন্তু আমি ওই এক জায়গায় ওইখান থেকে আমি সরি নাই, একটা ওই যেটা ইয়ার গ্যাপ দিছি ঢাকা এসে পরে আমি আর গ্যাপ পড়ে নাই, চলে গেল আমার স্কুল লাইফটা। স্কুল লাইফে অনেক মজার মজার ঘটনা ঘটছে বন্ধু বান্ধবের সাথে, সেটার ক্ষেত্রে অতটা আমি মজা পাই নাই কারণ আমি হলো লেখাপড়া একটু কম করতাম আর মানে মানে স্কুলে দেখা যাচ্ছে যে টিচারদের কাছে খুবই মানে বকুনি খাইতাম জাস্ট আমি লেখাপড়া মানে পড়াটা না দেওয়ার কারণে, আর পড়াটা দিতে পারতাম না এই কারণে আমি খুব নার্ভাস ফিল করতাম একটা সময় ছিল যখন আমি মানে কথা বলতে এটা আমি পারতাম না, লিখতে পারতাম বলতে পারতাম না, তো এই কারণে মার খেতাম পিটানি খেতাম খুব, কিন্তু আবার রেজাল্ট বলতে খুব ভালো করতাম এরকম না মানে চলে মোটামুটি চলে যাচ্ছে এরকম।
এখন কিন্তু অনেক উন্নতি আপনার তাহলে রাজু, কারণ এখন যখন কথা বলছেন 30-35 লাখ মানুষ শুনতেছে আপনাকে ভালোভাবে বলতেছেন,
এটা আসলে সম্ভব হয়েছে গুরু যে আপনি
আরে নারে ভাই নারে ভাই 30-35 লাখ মানুষ দেশ বিদেশ থেকে শুনতেছে এখন এবং খুব বলিষ্ঠ ভাবে বলে যাচ্ছেন আপনি।
তো এ পর্যায়ে এসে আমার পড়ালেখা শেষ হয়ে গেল মানে স্কুল লাইফটা পার হয়ে গেল, তা স্কুল লাইফ পার হওয়ার পরে আমি ইন্টারমিডিয়েটে তখন ভর্তি হবো, তা আমার নানা সবসময় আর কি বলতেন যে ওকে কখনো বাইরে দেবো না, আমার এখানে আমাদের পাশে নপাড়াতে ভালো কলেজ আছে এই কলেজেই পড়বে, তা আমার আর বাইরে আর মানে পরিস্থিতির কারণে আর হয়তো বা নানার আগের থেকে এরকম বলার কারণেই হয়তো বা হয়ে গেছে এটা ফুলে গেছে। পরবর্তীতে আমি স্কুলে চলে আসলাম, স্কুলে মানে স্কুল থেকে কলেজে চলে আসলাম, কলেজ থেকে কলেজ লাইফটাও শেষ করলাম ওই মোটামুটি রেজাল্ট মানে কলেজ লাইফ শেষ করার মুহূর্তে একটা ঘটনা ঘটলো, সেটা হলো আমার বাবার ব্যবসার খুব খারাপ অবস্থা যাচ্ছিল, যেটা আপনি বলছেন যে খুব মানে ভালো মানে পড়াশোনা বা আদর পাইছি এরকম কিছু না। এবার কলেজ লাইফটা শেষ হলো, ইন্টারমিডিয়েট শেষ করলাম 2005-এ, শেষ করার পরে আমি অনার্সে ভর্তি হইলাম, এটা হলো খুলনাতে আজম খান সরকারি কমার্স কলেজে, ওইখানে মানে আমাদের কমার্স ব্যাকগ্রাউন্ডেই সব পড়ানো হয় চারটা সাবজেক্ট, সেই হিসাবে আমি ওখানে যাই ভর্তি হলাম, ম্যানেজমেন্টে ট্রান্সফার হলাম ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরবর্তীতে ওই সময়টা আমার মানে বন্ধু বান্ধব থেকে আলাদা হয়ে যে এখানে পড়তেছি কিছু বন্ধু বান্ধব এলাকার আছি, এর মধ্যে সমস্যাটা যেটা সৃষ্টি হইল সেটা হলো আমার ইমিডিয়েট 5 বছরের একটা ছোট বোন ছিল মানে আমার 5 বছরের ছোট বোন, তো সেই ক্ষেত্রে বোন ওইখানে মানে আমি যখন এখানে পড়ি তখন ফার্স্ট ইয়ারে যখন আমি উঠলাম মানে পড়তেছি বোনকে নিয়ে একটু ঝামেলা হইলো, আমার বোনটা আসলে মানে এক প্রকার বলা যায় আমি মনে করি আমার কাছে এবং আমার ফ্যামিলির কাছে এবং আদারাইজ আমাদের পাড়া প্রতিবেশীর কাছেও যে দেখছে বা যে মিশছে তার সাথে অনেক অল্প তো অনেক আপন করে নিত সবাইকে, আর আমার কাছে বিশ্ব সুন্দরী আমার বোন, খুবই সুন্দর চেহারা, মানে চেহারা দিয়ে মানে কথাবার্তা দিয়ে খুব ভালো ছিল। তা ও একটা প্রবলেমে পড়ে যায় যেহেতু অল্প বয়সে, ও ক্লাস 8-9 এরকম বয়স তখন। মানে আমার সাথে আমার অনেক ফ্রেন্ডরা, আমি একটা সময় ফ্রেন্ডদের সাথে মিশতাম না, যখন স্কুলে পড়ি একা একাই চলাফেরা করতাম। ইন্টারমিডিয়েট থেকে আমার ফ্রেন্ড সার্কেল শুরু হয়, তো ওই সময় আমার একটা ফ্রেন্ড বলবো না, আমার বলবো ওইটাকে, আবার এইখানে মানে অরিজিনালি ভালোবাসাটা অনেক বড় ঠিক আছে, কিন্তু যে মানে ফ্রেন্ডের থেকে, ফ্রেন্ডের ভালোবাসার থেকে অন্য ভালোবাসার দিকে যায়, সেটাও আবার আমার কাছে মনে হয় না যে এইটা, এই ভালোবাসাটার প্রয়োজন আছে। তা আমার মনটা ওই সময়টা মানে একটা ফ্র্যাকশনে পড়ে, মানে ওই বয়সে একটা ছেলেকে পছন্দ করে ফেলে যে কিনা আমারই পূর্বের ফ্রেন্ড ছিল, কে আমি এখন মনে করি না এটা ফ্রেন্ড। এটা তখন ঘটনা ঘটলো বিভিন্ন কারণে, অন্য আদারেজ বিভিন্ন সাইড থেকে ইয়ে হয়ে আমার বোনটা তার সাথে একটা অ্যাফেয়ারে জড়াই গেল কিছুটা। এটা আমার অগোচরে হইলো, যখন আমি জানতে পারলাম এটা নিয়ে আমি বুঝাইলাম। বুঝানোর পরেও মানে সে একটা পর্যায়ে রাত্রেবেলা সুইসাইড অ্যাটেম্পে চলে গেল, এটা অনেকেই জানে না। এক রাতেই সেটা ওয়াশ টাশ করে বাসায় ফিরে নিয়ে আসা হলো, চললো। আমি একটা মানে ও শুধু স্যাবলম খেয়েছিল ওই সময়টা, অনেক বুঝাইছি যে আমার অনেক ফ্রেন্ড আছে, আমরা পড়তেছি, তুই পড়বি, কলেজ পড়বি, ঠিক আছে, তুই ঢাকায় যাবি, এখানে পড়বি। তারপর ওর খুব মডেল হওয়ার ইচ্ছা ছিল, একটা সময় ছিল যে আর্মিতে বা মানে ভবিষ্যতের কিছু যদি ভালো আলোর দিক দেখানো যায়, তাহলে হলো বর্তমানের আলোটা থেকে দূরের আলোটা ওই থেকে ধরতে চাবে। সেই ক্ষেত্রে আমি ওকে ওইভাবে বুঝাইতাম। তা বুঝাই তখন লাভ হলো না, ও যখন এটা করলো, আমি যখন টের পেয়েছি রাত্রেবেলায় মানে যখন ফার্স্টে, তা আমি নিজেই মানে মাথা নষ্ট একেবারে, মানে একটা লাঠি মেরে ফেলছিলাম ভুল করে মানে মাজায় কোমরে। তা এটার পরে আমি আসলে মানে খুব কষ্টে ছিলাম অনেকদিন, এবং আমি ওর পরে তো আমি খুলনাতে পড়ি, খুলনায় এবার চলে গেলাম, আমি ওইখানে মেসে থাকতাম। তা আমি ওর সাথে ওর পর থেকে পাক্কা টানা 6 মাস আমি হয় কন্টিনিউ আমি ওর সাথে কথাও বলি না। বাড়িতে আসলাম, দেখা যাচ্ছে পানি পেশা লাগেছে, আম্মু এক গ্লাস পানি দিবা, বললে আম্মু দেখা যাচ্ছে আমি আম্মুকে তুমি করেই বলি, আব্বুকেও তুমি করে বলি, মানে আমাদের ফ্যামিলিটা অনেকটা মানে ফ্রেন্ডলি সবাই। তো বললে দেখা যাচ্ছে আম্মু বলতেছে আমার বোনটার নাম ছিল লোপা, তা লোপা তুই ভাইয়ের পানি দে, ভাইয়ের পানি তাই সে আনসে দিছে, দেখা যাচ্ছে আমি ওই পানিটা ফেলে গেছি, ও দিল কেন আমি ওর পানি খাবো। এইভাবে চলতো চলতে চলতে, তারপরে ও খুব কষ্ট পাইতো বুঝি, কিন্তু আমার কষ্টটা হলো ও এটা কেন করতে গেল। জীবনে মানে বড় হইতে গেলে বা ভালোবাসা পাইতে হইলে বেঁচে থেকে ভালোবাসা পাইতে হয়, মরে যে আমাকে কে ভালোবাসলো আমি জানলাম না, এই ভালোবাসা আমার দরকার নেই, আমি নিজে উপলব্ধি করে যাবো এই পৃথিবী থেকে, এবং আমার যেটা 70-80 বছর গড়ে যেটা আমি যেটা পাবো সেটা আমি পেয়ে যাবো, নিজেকে শেষ করবো না, নিজেকে শেষ দিনটা
যেতে।
এইভাবে আমি চললো বোনটা আমার, এরপরে যে আমি দেখা যাচ্ছি যে অনার্সে ওইখানেই তো ফার্স্ট ইয়ার, এটা ওই টাইমে আমি বাবাকে বুঝে দিলাম। আমার আমার বাবা আবার বিজনেস চাকরির ক্ষেত্রে যেখানে তখন যেটা করছে, মানে আমি বুঝতে শেখা থেকে আমার বাবাকে আমি মানে বন্ধুর মতন পাশ থেকে, বাবা আমাকে সাপোর্ট দিত, আমি বাবাকে দিতাম। আমি বাবাকে বললাম মানে আব্বুকে বললাম আব্বু তুমি এক কাজ করো, যেহেতু ওকে নিয়ে সমস্যাটা, ওকে নিয়ে তুমি ঢাকায় যখন এখন তোমার ব্যবসা পরিবেশন ভালো আছে, বিজনেসের ব্যবস্থা, তা তুমি ঢাকায় ওকে নিয়ে যাও, মানে আম্মুকে সহ, যেহেতু নানাও পাশ হয়ে গেল এদিকে, মানে আমারও ইন্টারমিডিয়েট পড়া শেষ, আমি অনার্স পড়তেছি, যেটার মামারও বিয়ে কমপ্লিট হয়ে গেছে, একটা মামা, মামাদের ফ্যামিলি ভালো চলতেছে, তুমি ঢাকায় যাও, সেভাবে ঢাকাতে চলে আসা। তা আমার বাবা হলো ডেভেলপার কোম্পানিগুলো ম্যাক্সিমাম মানে বেশ অনেক ভালো ভালো কোম্পানিতে কাজ করাইছে, কন্ট্রাক্টারি কাজ করতো টাইলসে, আমিও মাঝে মাঝে এসে সময় দিতাম যখন আসতাম ছুটিতে, এইভাবে আর কি ঢাকাতে চলে আসে। ঢাকায় এসেও সে সেম প্রবলেম, মানে ওই ছেলের সাথে সে বইমেলাতে কিছু বইমেলাতে একদিন দেখা করলো, এইটা আমার বাবা টের পেয়ে যে বাবা তো অনেক মানে বাবা যেমন ফ্রাঙ্কলি তেমন আবার দেখেছে অনেক ঠিক আছে, আবার হাই প্রেশারের রোগী, এর জন্য আমি যখন খবর পেলাম সন্ধ্যায় খবর পেলাম, মানে সন্ধ্যা 7টার দিকে খবর পাইছি, 9টার বাসে উঠে আমি রাত 3টার সময় এসে ঢাকায় নামছি। এভাবে ঢাকায় এসে তাকে আবার বুঝাই বুঝাই গেলাম, যাওয়ার পরে সব ভালোই চলতেছে। আমার ফার্স্ট ইয়ারের শেষ মানে শেষের দিকে আমাদের পরীক্ষার ডেট পড়ছে, যখন ঢাকা ভার্সিটির গ্যান্ডাম সৃষ্টি হলো তত্ত্বাবধায়কের সময় গতবার, তখন মানে স্টুডেন্টদের মারলো আর্মি, সেই গ্যান্ডামটা কারফিউ শুরু হয়ে গেছে, আমাদের পরীক্ষার ডেট অফিস হয়ে গেছে। এই মুহূর্তে সম্ভবত আমাদের পরীক্ষাটা ছিল হলো এটা হলো ডেটটা ছিল সম্ভবত 23 বা 24 তারিখে, ডেটটা অনির্দিষ্টকাল হয়ে গেল, কখন হবে বলা যাচ্ছে না, মানে যখন তখন স্বাভাবিক হলে পরীক্ষা হবে এরকম। এই মুহূর্তে আমার বোন 27 আগস্ট মাসের 27 তারিখে হঠাৎ আমার কাছে ফোন গেল, আমার বাবা আমাকে ফোন দিল, ফোন দেয়। তখন আমি কন্টিনিউ নামাজ কালাম পড়ি, ঠিক আছে, নামাজ পড়ে উঠে আমি বাইরে এসে দাঁড়িয়েছি। সেদিন সকাল থেকে আমার মাথাটা ঘোরাচ্ছিল এবং খুব খারাপ লাগতেছিল, হয়তো বা নিকট আত্মীয় বা ব্লাড কানেক্টেড কেউ কাউকে মানে দূরে থাকলেও সমস্যা হলে হয়তো বা এরকম হয়। আমি পরবর্তীতে সেটা বুঝলাম, আগে কখনো বুঝতাম না, এটা মানে উপলব্ধি করতে পারতাম না। তো ওই সময় হলো কি, আমার সকাল থেকে মাথা ঘোরাচ্ছে, সন্ধ্যার সময় আমি যখন নামাজ পড়ে বেরোচ্ছি তখনও আমি মানে পড়ে যাচ্ছিলাম একটা অবস্থা, বাসার বাইরে আসছি। তখন আমি ওই মুহূর্তেটা আমি পরীক্ষার সামনে আমি আমার ছোট খালার বাসায় থাকতাম, ওইখানে থেকে আমি পরীক্ষাটা দিব। বাসা থেকে বেরোয় আসছি, ফোন আসছে, বাবা ফোন দিছে, ফোনটা আমি কেবল কানে নিছি, আমার বাবা বলতেছে বাবারে তোর বোন আর নাই। এই কথাটা শোনার পরে আমি আসলে নিজেকে আর ধরে রাখতে পারিনি ওই সময়, মানে পড়ে যায় যে অবস্থা। তারপর চিন্তা করলাম আমি বাসার বড়, আমি আসলে এটাও বলা হয়নি আমি কিন্তু বাবা বাবার প্রথম সন্তান, তাই আগে হয়তো আমি বলেও ফেলছি, বলতে পারি না। এখন দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি, তারপর নিজেকে কন্ট্রোল করলাম, আমি কাঁদিও না হাসিও না মানে চলতেছেও না, এমন একটা অবস্থা। আমার রুমে গেলাম, যে ব্যাগ নিয়ে ব্যাগ গোছাচ্ছি, আমার ছোট খেলা এসে বলতেছে আপু তুই কি করতেছিস, তোর না পরীক্ষায় কোথায় যাবি? আমি ঢাকায় যাবো, আমার ঢাকায় কাজ আছে। অবশ্য ঢাকায় যাবি মানে কি? আমি সে তুমি যাবা, তুমি গেলেও তুমি গেছো, আঙ্কেলকে আঙ্কেলটা ডাকো, এরকম করতেছি। তা বলতেছি তো কি হয়েছে, এর ভিতরে আঙ্কেল এসে আঙ্কেল ফোন দিল মামাকে, মামা বললো যে ওদের ওকে নিয়ে তোমরা নপারে চলে আসো খুলনা থেকে, কেউ কাউকে কিছু বলে নাই। পরে আমি বাস স্ট্যান্ডে গিয়ে আমার আন্টিকে আর আঙ্কেলকে বললাম, বললে তারাও কাঁপতেছে, আমি কাঁপতেছি মানে আমার চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু আদারওয়াইজ মানে আমার সাইড ইফেক্ট কোনটা হচ্ছে আমি বুঝতেছি না। এভাবে চললো, এলাকায় গেলাম, গেলে তো সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল, বাসায় একটা হুলস্থুল অবস্থা, বাসা বলতে চলো না বাড়ি, যেখানে আমি বড় হয়ে উঠছি। পরের দিন লাশ নিয়ে আসা হলো, ঠিক আছে, লাশটা নিয়ে যাওয়ার পরে ঢাকা থেকে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে সন্ধ্যায় যাওয়ার পরে মাটি হলো, নিজের বোনকে আপন আদরের ছোট বোনটাকে সেদিন মাটিতে শোয়াই দিয়ে মানে আমি ওইখান থেকে উঠে আসতে পারতেছিলাম না, মনে হচ্ছিল আমি একটা মানে 100 কেজি বা মনের একটা মানে বস্তু এরকম হয়ে গেছিল, এত ভারী, মানে ছোট মন কিন্তু আমার ওই মানে আমার ওয়েটার থেকে তারও একটা অনেক বড় মনে হচ্ছিল, মানে আর কবর থেকে উঠে আসা মানে ছোট মনকে এখানে ফেলে রেখে যাবো। আর মা বাবা দিকে আমি মানে লাশটা আনার পরে আমার মা বাবাও ঢাকায় ছিল, আমি একমাত্র ওখানে ছিলাম, লাশটা মাটি দিয়ে বাসায় ফিরে রাখ পর্যন্ত আমি আমার মা বাবার সামনে পর্যন্ত যাইনি। এত অপরাধী নিজেকে লাগছে যে আর হয়তো আমার কারণে এরকম হইল। আর একটা জিনিস দেখছি এখন পর্যন্ত বর্তমান মানে প্রেজেন্ট অবস্থায় এখন পর্যন্ত কেন জানি অল্পতে আমাকে সবাই ভালোবাসে, আবার অল্পতে আমার পরে অভিমান করে সবাই চলে যায় এবং আমাকে ভুল বলে। আমি আসলে কি আসলে এটা মানে কেন যে এরকম হয় আমি এটা বুঝতে পারি না। আমার বোনটা মারা যাওয়ার পরে ওই অবস্থায় গেল ওইভাবে আমার, এটা হলো 2007-এর ঘটনা, 2007 গেল, এটা মারা যাওয়ার এক পরে আমি ঢাকায় এসে বাবার বিজনেসের সময় গিয়েটা চললো আমার এইভাবে।
রাজুর এই কথার সূত্র ধরে শুধু একটি কথায় বলতে চাই যে এই ঘটনাটা একেবারে নতুন কিছু না, বহু জায়গাতে বহু ক্ষেত্রে অনেকে দেখা যায় যে আনইনটেনশনালি, অনেকে কিন্তু ইন্টেনশনালি কোনো মেয়ের সাথে সম্পর্ক করবার জন্য তার ভাইটাকে বন্ধু বানিয়ে সে বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে, এরকম ক্ষেত্র অনেক ক্ষেত্রে দেখা যায়। বন্ধুত্ব এমন একটা পবিত্রতম জিনিস আমার দৃষ্টিতে, আমি মনে করি যে হয়তো স্রষ্টাপর থেকে নির্ধারণ করে দেন যে তোদের পৃথিবীতে গেলে কার সাথে তোদের আত্মিক সম্পর্ক তৈরি হবে, কিন্তু বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেটা আমরা মানুষ পৃথিবীতে আসার পর নিজেরা বেছে নিয়ে তৈরি করে নিই। সেই সম্পর্কটাকে যারা কানে গোয়া লিপ্ত করে এই ধরনের মানুষের হাত ধরে, তাদেরকে ঘেন্না জানানোর ভাষা আমার জানা নেই। এবং রাজুর ওই কথাগুলো আমার কানে এখনো দারুণভাবে বাজছে রাজু, এবং রাজু সত্যি আপনাকে শ্রদ্ধা করি আমি, সত্যি আপনার প্রতি আমি সম্মান জানাই, যে আমি পৃথিবীতে বেঁচে থেকে জেনে যেতে চাই যে কে আমাকে ভালোবাসে। আমি চলে যাওয়া মানেই তোমার গল্প শেষ হয়ে যাওয়া। আমি পরপার থেকে দেখতে চাই না যে পৃথিবীতে আমার অনুপস্থিতিটা কেমন আছে, বরং আমার উপস্থিতিতে পৃথিবীটা কেমন, সেটার আবহ, সেটার ভালো লাগা মন্দ লাগা আমি গায়ে মেখে নিতে চাই। তাই আমি কখনোই সহ্য করতে পারি না কখন কেউ যখন সুইসাইডের কথা বলে, আত্মহত্যার কথা বলে, কারণ এই জীবনের প্রতি আমার কোনো অধিকার নাই। যে জীবন আমার বাবা মার হাত ধরে পৃথিবীতে এসেছে, যে জীবন শ্রেষ্ঠ আমাকে দিয়েছেন, সেই জীবনটাকে আত্মহনন করার, তারপরে লোপার জন্য প্রার্থনা করি, আমাদের সেই বোনটার জন্য প্রার্থনা করি, চমৎকার সৌন্দর্যে ভরার ছিল যে মানুষটি প্রচন্ড অভিমান নিয়ে বুঝে অথবা না বুঝে হয়তো পৃথিবী থেকে সে চলে গেছে।
কারণ তার যাওয়াটা কি উদ্দেশ্যে কিভাবে যেখানে যাচ্ছিল সব একটা একটা করে, আমি ঢাকায় এসে বললাম না আমি যে পোমারাজার পরে আমি ঢাকায় আসলাম, এসে ওই বাসার গোসায় ওই বাসার কেউ উঠে নাই, এটা মুগ্ধ পালাতে ছিল।
পরপারে বসে হয়তো লোপা দেখছে বা শুনছে তার ভাইকে আজকে, এবং আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে সাথে নিয়ে স্রষ্টার কাছে প্রার্থনা করি। যদিও স্রষ্টা বলেছেন এটি এমনই একটি গর্হিত অপরাধ যার কোনো ক্ষমা নেই, তারপরও প্রার্থনা করি যে স্রষ্টা এই লোপা আমাদের এই বোনটি খুব আর্লি যে কোনো কিছু বুঝে উঠবার আগে তার জীবনে যে ধরনের ছন্দপতন সৃষ্টি হয়েছিল, সে হয়তো সেইভাবে সঠিক চিন্তা সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় ছিল না, তাই তার জন্য হয়তো এই ভুলটি হয়ে গেছে। তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে বেহেস্তে রাখো, তুমি তাকে ভালো রাখো তোমার কাছে। ছোট্ট একটি বিরতি নিচ্ছে বন্ধু, এখনই ফিরে আসছি রাজুর জীবনের বাকি সব ঘটনাগুলো জানতে।
কিছুটা সময় গেছে এবং আরো অনেক কিছু বাকি আছে, অল্প কিছু কাহিনী কেবল আমরা শুনলাম, কিন্তু অবশ্যই আপনারা আমাদের সাথে কানেক্টেড হবেন এবং কানেক্টেড আছেন সেটা বুঝতেই পারছি। তো বন্ধু আপনি যেটা করবেন, আমাদের সাথে সংযুক্ত থাকার যে ওয়ে আছে সেই ওয়ে গুলো আপনাকে জানাবো, আমাদেরকে মেসেজ করবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ দিয়ে লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আপনি আছেন আমাদের সাথে কানেক্টেড, আর ফেসবুকে আমাদের URL অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/thakaifm90.4। তো এখান থেকে এসে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমাদের যে পোস্ট দেওয়া আছে আজকের আমাদের প্রাণ ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু রাজু, এই পোস্টটিতে আপনি কমেন্ট করবেন, লাইক করবেন এবং চাইলে আপনি পোস্টটি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর আপনি আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সেখানকিত ঢাকা এফএম এর অফিসিয়াল ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে, এবং আপনি এখানে দেখবেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 2,54,000 প্লাস। তো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। আর বন্ধু আর একটা কথা জানিয়ে দিতে চাই, জানাতে চাই যেটা, সেটা হচ্ছে যে আমি জানি যে আপনাদের মাঝে লুকিয়ে আছে অনেক কথা, অনেক না বলা কথা, অনেক অব্যক্ত কথা, অনেক ভালোবাসার কথা। তো সেই ভালোবাসার কথাগুলোই আপনি আমাদেরকে যদি খুব সুন্দর করে সযত্নে এখানে এসে বলতে চান তো সেটা আপনি বলতেই পারেন, এবং আমরা সেটা আগ্রহের সাথে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এবং আগ্রহ ভরে আমরা সেই গল্পগুলো শুনবো। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। একদমই সিম্পল, আর একবার না অনেকবার এসএমএসটি আপনাকে করতে হবে বন্ধু 16260 তে। আর অবশ্যই আপনি আমাদেরকে অনলাইনে শুনতে পারবেন, আর তার অ্যাড্রেসটি হচ্ছে www.thakaifm904.com। এখানটিতে আসলে আপনি আমাদেরকে অনলাইনে শুনতে পারবেন এবং এই ওয়েবসাইটটিতে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো আপলোড করে রাখা আছে, তো আপনি ইচ্ছে করলে যখন তখন ডাউনলোড করে শুনে নিতে পারবেন। এবং অনেক বন্ধুই কমেন্ট করেছেন, এসএমএস করেছেন, যেমন আছেন তন্ময় ভৌমিক, উনি আমাদেরকে শুনছেন ত্রিপুরা থেকে। বাও তন্ময়, অভিনন্দন আপনাকে এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমাদের সাথে সংযুক্ত আছেন আপনি সেই সুদূর ইন্ডিয়া থেকে, আমাদের সাথেই থাকুন। আর আছেন ইমরান খান কিশোরগঞ্জ থেকে, লিখেছেন হাই আপু গুরু অ্যান্ড রাজুর, কেমন আছি আমরা এটা জানতে চেয়েছেন, এবং গুরু কাছে একটি প্রশ্ন করেছেন, ওকে সেটা আমি গুরু আসলে গুরু কাছে জানতে চাবো।
কেন এরকম হয় আসলে। আর হৃদয় খান তোফাজল লিখেছেন যে গুরু আমিও রাজশাহী বাট আমি এই মুহূর্তে থাকি দুবাইয়ে। ওকে থ্যাংক ইউ তোফাজল আপনাকেও। অ্যান্ড আছেন এই মুহূর্তে তাসনিম লিখেছেন গুরু আপনার মতো আমিও দাদা দাদি ও নানা নানিকে দেখিনি। ওকে অ্যান্ড আছেন ফরিদ লিখেছেন রাজু ভাইয়ের গল্পটা মনে হচ্ছে কেন যেন কষ্টের হবে। ওকে এটা উনি একটা প্রেডিকশন করেছেন, তো দেখা যাক যে কি হয় রাজু ভাইয়ের জীবনের কাহিনী। অ্যান্ড জিয়াদুল ইসলাম বিজয় যুক্ত হয়েছেন লিখেছেন যে মেঘলা আপু আমার 18 তারিখে পরীক্ষা আছে তবুও আমি তোমাদের প্রোগ্রাম শুনছি। ওকে বিজয় আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ পরীক্ষার পড়ার আগে তো প্লিজ পড়তে বসুন অ্যান্ড পরে আমাদের প্রোগ্রাম আপনি ইচ্ছে করে ডাউনলোড করে শুনতে পারবেন। আর আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি কিভাবে আমাদের প্রোগ্রাম ডাউনলোড করবেন কোন ওয়েবসাইট থেকে। তারপরে আপনার জন্য আরেকবার বলছি www.dhakafm904.com এই ওয়েবসাইট থেকে গেলে আপনি আমাদের প্রোগ্রামটি ডাউনলোড করে শুনতে পারবেন যখন তখন। তো প্লিজ আপনি এখন পড়তে বসুন, এটাই বেস্ট হবে। অ্যান্ড সাইফ মিশু যুক্ত হয়েছেন লিখেছেন যে রাজু ইউ আর সো স্মার্ট বয়। ওকে এবং অনেক অনেক কমেন্ট যুক্ত কমেন্ট এসছে আসছে এবং অনেক বন্ধু যুক্ত হয়েছে, তো আমি এই মুহূর্তে যারা যুক্ত হলেন তাদের নাম পড়ছি। যেমন আছেন রেজানুল নবী আছেন আমাদের সাথে কথা, নাজমুল হোসেন যুক্ত হয়েছেন, আছেন কনা আমাদের সাথে, আছেন পারভেজ, মোহাম্মদ সালাউদ্দিন শাহানু যুক্ত হয়েছেন আর লিখেছেন যে অনেক কষ্ট পেলাম রাজু ভাই। ওকে কামরুজ্জামান নাইমু যুক্ত হয়েছেন আমাদের সাথে ফেসবুকে। অ্যান্ড শামীম রায়হানু আছেন আমাদের সাথে, আছেন তাসনুব আর রাখি, মোহাম্মদ জাকির আত্মারি যুক্ত হয়েছেন, আছেন সেলিম শিকদার এবং আমাদেরকে SMS করেছেন রবিন কিশোরগঞ্জ থেকে, আছেন মোহাম্মদ আরিফ উনি নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে SMS করেছেন এবং এই মুহূর্তে আছেন দিনা উত্তরা থেকে, বায়েজিদ হাসানও আমাদের সাথে যুক্ত হয়েছেন, আছেন রানু বাড়িধারা থেকে। এবং বন্ধু আপনাকে আরো একবার বলছি যে কিভাবে আপনি আমাদের সাথে কানেক্টেড হবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ দিয়ে লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর আরো একবার বলছি যে আপনি তো অবশ্যই আপনার ভালোবাসার কথাগুলো আমাদের এখান থেকে এসে শেয়ার করতে চান আমি জানি, তো অবশ্যই আপনি এখান থেকে এসে শেয়ার করতেই পারেন বন্ধু। আর সেই জন্য আপনাকে যেটি করতে হবে সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন, আমাদের এইখানে আসতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বার থেকে। আর আপনি এই SMS টি একবার না একাধিকবার অনেকবার বন্ধু SMS টি আমাদেরকে করবেন আর কমেন্ট করবেন আমাদেরকে www.facebook.com/dhakafm90.4 এ। আর আমি চলে যাচ্ছি একটি ব্রেকে, একটি গান শুনে আসি আর গান শোনার পরে ফিরে আসছি বন্ধুর সাথে, তখন কোথাও যাবেন না।
This track was downloaded from fusionbd.com.
Yes friends, আপনি শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ আর আপনি আয়োজনটি শুনতে পাচ্ছেন ঢাকা ফোন 90.4 থেকে। মেঘলা আছি আপনার সাথে এই মুহূর্তে, আছেন স্টুডিওতে গুরু ইতেশাম এবং আছেন আমাদের আজকের অতিথি বন্ধু রাজু ভাইও এবং ঘড়িও আছে বলতে সময় এখন ঠিক রাত 12:02 জন্য একটি নতুন দিনের সূচনা হলো আজকে এবং আজকের ডেটটি হচ্ছে 17 January 2014। আর এর মাঝে আমি জানিয়ে দিতে চাই বন্ধু আপনাকে যে এই 19 জানুয়ারি রোববার যেসব বিশ্ববিদ্যালয়ের এখনো ভর্তি পরীক্ষা হয়নি তাদের জন্য একটি স্পেশাল টেস্ট ও সলভ ক্লাস মাত্র 100 টাকা রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করার সুযোগ সাইফুরসের ফার্মগেট ব্রাঞ্চে বেলা 11:00 ও মৌচাক ব্রাঞ্চে বিকেল 3:00। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন, ফার্মগেট ব্রাঞ্চের নাম্বারটি হচ্ছে 01713 432007 এবং মৌচাক ব্রাঞ্চের নাম্বার হচ্ছে 01713 432011। এই নাম্বার দুটোতে আপনি ফোন করে জেনে নিতে পারেন বিস্তারিত। এবং অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করছেন এবং SMS করছেন, আর একবার জানিয়ে দিই যারা এই মুহূর্তে যুক্ত হলেন এই মুহূর্তে টিউন করলেন আমাদেরকে তাদের জন্য বলছি আপনি কিভাবে আমাদের সাথে সংযুক্ত হবেন। সংযুক্ত হবার অনেকগুলো ওয়ে আছে, তো দুটো ওয়ে আমি বলছি, SMS করতে পারেন বন্ধু আমাদেরকে এবং অবশ্যই কমেন্ট করতে পারেন। SMS এর নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ টি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান আপনি লিখে পাঠিয়ে দেবেন স্ট্রেইট 16260
2260 এই নম্বরটিতে, এবং ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে ঢাকা এফএম এর, তো সেখান থেকে আপনি আপনার কমেন্ট করতে পারেন আমাদের যে পোস্ট আপলোড করা আছে সেই পোস্টে। তো আপনি আমাদের ঢাকা এফএম এ যেভাবে আসবেন ফেসবুকের ফ্যান পেজে, তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/ঢাকা FM 90.4, এবং আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সেখান থেকে ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে, এবং আপনি এখান থেকে দেখছেন বা দেখবেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 2,55,000 প্লাস। তো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অ্যান্ড অ্যাকিউরেট অফিসিয়াল ফ্যান পেজ। তো এখান থেকে এসে আপনি আমাদের পেজটিতে লাইক করবেন আশা করছি, এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7, এবং আমাদের যে পোস্টটি আপলোড করা হয়েছে কিছুক্ষণ আগে সেই পোস্টটিতে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন যদি আপনি ইচ্ছে করেন। আর অবশ্যই আপনি যদি আমাদের এই প্ল্যাটফর্মে আসতে চান, এসে শেয়ার করতে চান আপনার এই ভালোবাসার কথা, তাহলে আপনি ইজিলি চলে আসতে পারেন আমাদের এখান থেকে, আপনার অব্যক্ত কথাগুলো এখান থেকে এসে ব্যক্ত করতে পারেন নির্দ্বিধায়। তো আপনাকে এই জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, এবং এই এস এম এস টি আপনি বন্ধু একবার না একাধিকবার অনেকবার করবেন আমাদেরকে এস এম এস টি, ওকে, যদি আপনি এখানে আসতে চান, একদমই ইজি অ্যান্ড সিম্পল প্রসেস। আর যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন তাদের কিছু নাম এবং কমেন্ট আমি ফেমেস করবো। যেমন আছেন আসাদুজ্জামান, ফেসবুকে লিখেছেন, ভাই ছোট বোনের মৃত্যু কতটা কষ্টের তা বোঝানো আসলেই অনেক কষ্টের। জাফর খান আছেন, লিখেছেন, প্যাথেটিক হলেও বোনটি শান্তিতে থাকুক এই কামনাই করছি। আছেন মোহাম্মদ মেহেদি হাসান, লিখেছেন, আপু আমি ওকে, উনি আমাদের এই কষ্টে সমব্যথিত জ্ঞাপন করেছেন ফেসবুকে এবং লিখেছেন যে আমি ওনার কমেন্ট কেন পড়ি না, এটিও আছে। এবং আছেন আরিফুল ইসলাম সাগর, লিখেছেন, তোমার কথা শুনে কান্না এসে গেল রাজু ভাই। অ্যান্ড প্রিন্স পারভেজ লিখেছেন, রাজু ভাই গল্পটা অনেক ভালো লাগছে, জানি না শেষ পর্যন্ত কি হবে। এবং সাইফুল ইসলাম লিখেছেন, আই থিঙ্ক এন্ড অফ দ্য স্টোরি বিকাম স্যাড, আই ডোন্ট নো, উই ডোন্ট নো অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। তো গুরু এতেশ আমের কাছে চলে যাব এবং তার মাধ্যমে আজকের অতিথি বন্ধুর কাছে আসলে আজকের গল্পটা কি হবে, কি হতে যাচ্ছে অনেক বন্ধুই জানতে চেয়েছেন। তো গুরু, অনেক বন্ধুই আমাদেরকে কোয়েশ্চেন করছেন যে হয়তো বা বেশিরভাগই বলছেন যে হয়তো এন্ড অফ দ্য স্টোরিটা অনেক স্যাড হবে বরাবরের মতো নাকি এরকম।
সেটাই দেখা যাক যে আসলে আমাদের আজকের অতিথি বন্ধু রাজু যিনি আমাদের হট সিটে বসে আছেন তার জীবনের কথা কোন দিকে যায়। অলরেডি তার জীবনের কথা বলতে গিয়ে যেসব ঘটনাগুলো উপস্থাপিত হলো সেগুলো সত্যি অনেক বেশি কষ্টের ছিল। এবার ব্যক্তি জীবনের কিছু কথা আমি রাজুর কাছ থেকে জানতে চাই। রাজু, ফাইনালি আপনি ঢাকায় চলে আসলেন যখন এই ঘটনাগুলো ঘটলো, তারপর থেকে আপনার জীবনটা কোন দিকে?
এরপর গুরু আমি আসলে মানে বাসা আসার পরে ঢাকাতে, ঢাকার বাসা ওইখানে আর কেউ উঠবে না, ওই বাসাতেই যেহেতু এরকম ঘটনাটা ঘটলো, আমার মা তো উঠবে না ওখানে, বাবা আর ওই বাসার দিয়ে গেল না, চাবি নিয়ে আমি বাসার সব মা ফার্নিচার সব প্যাক ট্যাক করে বাসা টেনেস্টল করে মুগলাপাড়ার থেকে চলে আসলাম কলাবাগান, যেটা বলা যায় ভূতের গলি, এখানে চলে আসলাম। চলে আসার পরে এই বাসাটা গুছানো এবং এই এত কিছু মানে এই স্মৃতি, তা বোনের ফেলে যাওয়া জামা কাপড় এইগুলো সব ঠিক আছে, ট্রান্সফার করতে গিয়ে আসলে খুব কষ্টের মধ্যে এইগুলো করলাম। করার পরে এর মধ্যে আমার পরীক্ষার ডেট পড়ে গেল এই এক মাসের মধ্যেই, আমি ঢাকা থেকে দুবার আপ ডাউন করলাম। এর আগে বলে রাখি আমার মানে আর বললে ভুল হবে, মানে আমার কলেজেরই টিচার, তবে সে আমার মানে আপন বড় ভাই থাকলে যেভাবে গাইডলাইন করতে হয়তো বা, আমার আপন তো বড় ভাই নাই, তা সে সেরকম আমার কাছে, সেও আমাকে আমি মনে করি স্যারও আমাকে আপন ছোট ভাইয়ের মতনই দেখেন। তা স্যারের সাথে অনেক কিছু শেয়ার করতাম, স্যারের সাথে মানে ওইখানে যাওয়ার কিছুদিন পরেই পরিচয় হয়ে যায়, স্যারের বাসায়ও আমি যাতায়াত করি, মানে বৌদির সাথেও আমি খুব ফ্রি এইভাবে আর কি, মানে স্যারের সাথে রিলেশনটা। তা স্যার আমাকে ফোন দিয়ে জানায় যে পরীক্ষা ডেট পড়ছে, আমি পরীক্ষা দিতে যাই খুলনাতে, মানে এই বোন মারা যাওয়া এক মাস পর পরীক্ষা, নানা মারা যাওয়ার এক মাস পর পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় বাবার ব্যবসার প্রবলেম, এই ভিতর দিয়ে আমি কিন্তু এসএসসি ইন্টার অনার্স ফার্স্ট ইয়ার শেষ করলাম। অনার্স ফার্স্ট ইয়ার শেষ করার পরে এটা 2007 ঘটনা, 2008 আসলো, এর ভিতর আমি মানে একা একা আর ভালো লাগে না, মানে বন্ধুদের তো এক সাইড করে দিছি বোন মারা যাওয়াতে, এলাকার দিক থেকে মানে যাদের সাথে স্কুলের থেকে পড়ে ওঠা, ম্যাক্সিমাম বন্ধুদের ছাড়া আমি আমি এলাকায় গেলে একা একা বাজারে দেখা যাচ্ছে 10-15 মিনিট, তারপরে আবার বাসায় গিয়ে, মানে আমাদের যেহেতু মফস্বল বাসায়, এভাবে চলতে চলতে আমার 2008টা আমি কিছু বন্ধু বান্ধবের সাথে অ্যাড হয়ে গেলাম অনার্স কলেজে যেখানে পড়ি আজম খানে। এখানে ঘুরতে ঘুরতে 8টা শেষ হতে হইতে এরকম মুহূর্তে যখন তত্ত্বাবধায়ক শেষ হয়ে গেল, তা আমি তাদের সাথে চলি ফিরি উঠা বসা করি, এরা ম্যাক্সিমাম যে কোনো একটা পলিটিক্যাল সাইডে আছে, তো দেখা যাচ্ছে যে আর একটা সাইডে আমি প্রবলেমের কারণ হব। এইভাবে চলতে চলতে আমার দেখা যাচ্ছে যে আমি শেষ করলাম 2008টা, তা 2008-এর শেষের দিকে গিয়ে আমি একটা যাদের সাথে মিশি সবাই একটা সাইডে, তা আমিও ওই ওদের সাইড হয়ে গেলাম। তা আমি যেটা ভাবলাম কি যে বোন নাই ঠিক আছে, আমিও যদি মানে এইভাবে কাটাই কেমন একটা, তারপরে আর আমি মানে একটা জিনিস সবসময় করছি যে যেটা করব ঠিক আছে করার মতন করতে হবে, এরকম মানে ওইখান থেকে আমি লাইনটাই হলো যে আমি এই সাইডটাই তাহলে এমন ভাবে চলবো যে আমাকে অল কলেজে এক নামে যাতে চিনে, 4-5 জন ব্যক্তিকে চিনলে আমাকেও চিনবে। একটা পর্যায়ে গুরু আসলে যাই না এটা কেমন হইলো, ওরকমই হয়ে গেলাম, কলেজে সবার কাছে খুব পপুলারিটি বেড়ে গেল। তো এইভাবে চলতে চলতে 2008টা আমার শেষ, 8-এর শেষ হয়ে এলে এরপর 9 রানিং, আমার তখন সেকেন্ড ইয়ার পরীক্ষা শেষ, সেকেন্ড ইয়ারটা মোটামুটি ভালো চললো মানে সব পাস্টে, কিন্তু ওই যারা আমার নিজের ব্যর্থতা মানে অন্য সাইডে সময় দিই আমি পড়ালেখায় তেমন সময় দিইনি, তো এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চললো আর কি কোনো রকমে টানা একশন মাধ্যমে। এবার অনার্স থার্ড ইয়ারে যখন আমি মানে ইন করি, এই মুহূর্তে এসে মানে এর ভিতরে আমার মানে মেয়ে ফ্রেন্ডের সাথে আসলে কিভাবে মিশতে হয়, মেয়ে মানুষটা মানে বাড়ির বোন মা আর দেখা যাচ্ছে খালা এইগুলা, এছাড়া আমি ওইভাবে কারোর সাথে কথা বলতাম না, আর স্কুলে থাকতে পড়া বলতে গেলেই আমি কাঁপতাম। তো ওইখানে গিয়ে যখন আমি আসলে সবার সাথে মিশতে শুরু করলাম, মিশলাম তখন আস্তে আস্তে আমি মানে সবার সাথে আসলে কিভাবে মিশতে হয় এটা শিখাই গেছি। এক পর্যায়ে গিয়ে আমি হইলো কি যে ফ্রেন্ড সার্কেল মানে মেয়ে বান্ধবীরা যাদের সাথে স্কুল শেষ করছি নার্সারি থেকে তাদের সাথে মিশতাম না, তারপরে ওই মুহূর্তে এসে সবার সাথে আমি ফ্রেন্ডলি ভাবে মিশা শুরু করি করতে করতে। আর বিশেষ করে খুলনাতে যাওয়ার পরে এই ফার্স্ট ইয়ারের লাস্টের দিকের থেকেই তিনটা মেয়ের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং মানে ফ্রেন্ডশিপ জমে যায়। ওরা তিনজনই পড়তো হলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, আমি পড়তাম ম্যানেজমেন্টে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম সাবজেক্টগুলো মিল থাকাটা একটা দুটা সাবজেক্ট ডিফারেন্স ছিল, একসাথে গ্রুপ স্টাডি করতাম, খুব ভালো রিলেশন হয়ে গেল। এবং ওরাই আমাকে প্রথম শিখাইলো বন্ধুদের মানে বন্ধু মানে ছেলে বন্ধু ছাড়াও মেয়েদের সাথে মেশা যায় এবং মেয়েদেরকে তুই করে বলতে হয়। একদিন একটা মানে বান্ধবী তিনজনের একজন দুজনে আমাকে শয়তানি করে খাতার পিছনে লিখে দিল যে বাসায় গিয়ে আয়নার সামনে দাঁড়ায় তুই বলা প্র্যাকটিস করবি, কালকে যদি তুই না বলিস কালকে তোর লাথাবো কলেজের গেটের সামনে ফেলে, তোকে সবাই চেনে তোকে লাথাবো ওইখানে। এই থেকে আমার তুই বলা শুরু, সবার সাথে মেশা শুরু মানে ফ্রেন্ড সার্কেল। আর স্কুল লাইফের ফ্রেন্ডের ভিতরে আমরা তিনজন খুব ক্লোজ ছিলাম, হাফিজ, আমি, রাজু আর হীরা, এই তিনজন। হীরার সাথে মেশাটা আসলে হাফিজের মাধ্যমেই আমি ওর বাসায় যাতায়াত করতাম, তারপরে তিনজনে খুবই ক্লোজ হয়ে গেলাম, তিনজনে খুব ভালো জমি আড্ডা টাড্ডা মারতাম এক পর্যায়ে। তারপরে ও এই হীরাও এক সময় এসে আজম খানে ভর্তি হলো, ওর সাথেও খুব উঠা বসা চলে, ওর খোঁজ খবর নেই, ও মেচে উঠবে আমি উঠাই দিলাম ও পছন্দ বাসা মানে বাসা পছন্দ করে। আমি খালার বাসার থেকে ফার্স্ট ইয়ার শেষ করে পরে আমি চলে আসলাম হলো আবার মেসে, মেসে আসার পরে কয়েকদিন থাকার পরে আমি চলে গেলাম এবার হলো হলে। হলে উঠার সময় আবার অনেক প্রবলেম হয় রাজনৈতিক সাইড থেকে, তা আমি ওইখানে খুব দ্রুতই উঠে গেলাম। এবং আমাদের সময় আসে একটা পর্যায়ে এসে আমরা বলতাম কাকে কে উঠবে, সিলেক্ট করে একজন সেই কয়েকজন হলে
থাকে।
এটা বললাম না যে যেটা করবো সেটা ভালোভাবে করবো, ওইভাবে আমি চলে গেলাম। কলেজ লাইফ হোস্টেল লাইফ চলতেছে, দিদাসে চলতেছে, এই করতে করতে এক পর্যায়ে কিছু বন্ধু বান্ধবদের সাথে খুব একটা মানে আড্ডা জমাই, এই করতে করতে আমি কিছুটা একটু ফ্র্যাকশনের দিকে চলে গেলাম, যেটা আর কি আমার যাওয়াটা ঠিক হয়নি, আমার বাবা মা আর বড় আমি খাবার গাবা এটা সেটা মানে এই যে বয়স্কালে যেটা হয় ঠিক আছে, এটা সেটা খাওয়া এটা করা সেটা করা। তো এই তিনটার ভিতরে একটা করলো কি তিন বান্ধবীর একটা, ও হলো আমার আম্মুকে ফোন দিল একদিন, মানে আমাকে ফোন দিছে, তো আমার বলতে সে তুই এগুলো করিস আমি কিন্তু বলে দেবো আন্টিকে, আমি তো সেটাই তো আমি বাসায় আসি, তখন আমি বাসায় আসছি, তো আমি সে বাসায় আসি তো আম্মুকে দিচ্ছি একটু বল, তো সত্যি সত্যি এটা বলে দিল। আমি বসছি যে ওই আর কি মাত্রছে, আম্মু আমাকে বললো যে তুই এগুলো করিস, আমি বলছি না এগুলো তো তুমি একটা বাইরের মেয়ের কথা বিশ্বাস করো, নিজের ছেলেকে না বিশ্বাস করে। এই তিনজনের সাথে বিবাহ চলতে চলতে তিনজনের ভিতরে একজনের সেকেন্ড ইয়ারে থাকতে বিদায় গেল, ও পরবর্তীতে একটা পর্যায়ে এখন আমেরিকাতে আছে। তা আমরা এইভাবে চলতে চলতে থার্ড ইয়ার শেষ করলাম, মানে থার্ড ইয়ার শেষ করলাম মানে কি থার্ড ইয়ারে আমি চলতেছি। একটা পর্যায়ে যে ওই বান্ধবী যে স্কুলের যে বান্ধবী অবস্থা তো খুঁটিনাটি সেটা প্রবলেম জ্ঞানজাম ফেসার ঠিক আছে, এই করতে করতে এক পর্যায়ে এসে আমার সাথে মানে আমি তখন এই যে উল্টাপাল্টা চলতেছি কিছুটা, এই মুহূর্তে মানে আমার ওই যে বোনটা মারা যাওয়ার পর মুহূর্তে মানে আমি যে কয়েকদিন অ্যাবসেন্ট ছিলাম, একটা বান্ধবী মানে একই আরে পড়ি যেহেতু একই মানে টিচারের কাছে পড়তাম, আমাকে কয়েকদিন না দেখে ও সে টিচারের কাছে জিজ্ঞেস করছে, তখন বলছে ঘটনাটা আমার বোনের ঘটনাটা। তখন ও আমাকে একদিন কলেজে সিরিজে নামতেছি, আমাকে দেখা হইলো, তো আমার বলতেছে না তো একটা কথা জিজ্ঞাসা করবো, তুমি তোমার বোনটা কিভাবে কি হলো আমি তো ভাইয়ের কাছে শুনছি। আমাদের সাথে হালকা একটু শেয়ার করতে করতে হাঁটতে হাঁটতে কলেজের মানে সাথে গ্রাউন্ডের চারি সাইড হাঁটতে হাঁটতে একটু শেয়ার করলাম, করার পর ওর সাথে একটু ফ্রি হয়ে গেলাম। আর ও কলেজের থেকে একটু বাসা দূরে বলে মানে ওরা খুলনাতে হলো খুলনা রূপসা যে ব্রিজটা আছে অনেকেই কিনবে খুলনা যারা ঘুরতে যায় ব্রিজটার দিকে সবাই যায়, যেমন ঢাকাতে অনেক অপশন আছে ওইখানে ওইটাই মানে ওইটা ফ্যাক্টরি অপশন। ওদের বাসা তো ওই দিকে তো একটু দূর হয়ে যায়, রিক্সা ভাড়া 40-50 টাকা লেগে যায়, এই জন্য কম আসতো। তো ওর সাথে আস্তে আস্তে ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল। হয়তো হয়তো একটা পর্যায়ে যে একদিন ও কলেজে আসলো বেশ কয়েকদিন পরে, ওর সাথে ওর একটা চারতো বোন ছোট চারতো বোন আর তার সাথে আরেকটা মেয়ে আসলো, তিনজন একসাথে দেখতে সেমি দূরে থেকে, আমি এই ইসের উপরে বসে ফ্রেন্ডরা চারিপাশকে আমি বসে আড্ডা দিচ্ছি ওদের সাথে, আর এই কিছুটা একটু পলিটিক্যাল সাইডে একটু চলি ওইভাবে আড্ডা দিতে দিতে এক সময় ওই মেয়েটা আসলো মানে আমার যে বান্ধবী নাম হলো চৈতি, ও এসে আমাকে বলতেছে দাদু এটা শোনো তোমার সাথে কথা আছে। তা বেল গেলাম ওর সাথে, সে কি বলো এদিকে আছো? তা বলছিল না তুমি এদিকে আছো ওইখানে অনেকগুলো ছিল, গেছি ওর সাথে গেলে আমার বলতেছে যে আমার সাথে তোমার সাথে পরিচয় করাই দিই, এই হলো তোমার মানে এই হলো আমার সরি মানে এই হলো আমার তোমার হয়ে যাচ্ছে আর তোমার এই হলো আমার আর তোমার। হ্যাঁ তারপর এই হলো আমার চারটো বোন আর এটা হলো আমার বান্ধবী, কেমন বান্ধবী তোমার? তো বলছে ও আসলে এখন বর্তমানে খুলনা মহিলা কলেজে বয়রা মহিলা কলেজে পড়ে, সাবজেক্ট হলো হিস্ট্রি, পরিচয় করাই দিল, আমি পরিচয় হলাম হ্যাঁ হ্যালো। তারপরে কথা বলতে বলতে এক পর্যায়ে ওরা বলতেছে চলে যাবে, মানে ওর যে বান্ধবীটার সাথে পরিচয় করানো হলো ওর নাম বলি ওর নামটা হলো সোমা, ও যখন চলে যাবে সেই মুহূর্তে আমি বলতেছি কি যে তোমার গেস্ট নিয়ে আসলো চলো কিছু খাওয়াই, আমাদের কলেজে আসছে, দেখা গেলো যে আমরা যদি ওই কলেজে যাই আমাদের দেখা যাচ্ছে যে দাবড়াইতে পারে। হ্যাঁ তখন ও বলতেছে কি না না আমরা ওরকম করি না, আমি বলছি না তোমাদের তো ওটা তো মেয়ের আঁকড়া মহিলা কলেজ, তাই বলতেছে যে তোমরা সবসময় মেয়েদের আপনারা সবসময় মেয়েদের এরকম ভাবেন কেন, ও আপনি করে বলতেছে আমিও আপনি করে বলতেছি, তখন বলছি না কিছু খাইতে হবে। তখন লাস্ট পর্যায়ে বলতেছে আচ্ছা ঠিক আছে খাওয়ানোর ইচ্ছা থাকলে আরো আগেই বলতেন, লাস্ট বেলায় বলতেছেন, তখন আমার ওই বান্ধবী তুই তো বলতেছে যে তুই গ্যান্ডাম করিস না চল আমরা মুড়ি খাই, মানে মুড়িটা মেয়েরাও পছন্দ করে খুব, ঝালমুড়ি খাইলো আমি খাইলাম, ওরা খেয়ে চলে যাওয়ার পর আমার ট্রেন দেখে ধরলো মেয়েদের তুমি খাও আমাদের খাওয়াই তাইলে, মানে ওই জায়গায় আমার দেখে গেছে ঝালমুড়ি এক ছোট চলে গেল। তারপরে ওরা চলে গেল, ওরা যাচ্ছে রিক্সাতে যাচ্ছে, কেন জানি দেখতে ভালো লাগছে,
কেন জানি তিনজনকে না না স্পেশালি সোমাকে
আসলে
আমার আজকের বন্ধুটা একটু ইন্ট্রোভার্ট খুব
গুরু, আসলে তোমার দিকে গেলেন কেন আমি এটা
কারণ
ওর সাথে তো আরো
আরো ছিল বাট
বান্ধবী ছিল
বাট আপনার নোটিশটা ওইখানেই গেছে তাই ওই কারণ ওই যখন কথাগুলো বলছিলেন
আসলে গুরু আপনি অনেক
না না সেটার জন্য
না আমি বলি আপনি তো এই জিনিসগুলো খুব ভালো মানে বোঝেন আসলে
বাট এমনি
করে যে বোনটা ছিল আমার কাছে হলো বোন মানে বান্ধবী বন্ধু আমার এটা হচ্ছে এটা না যারই বোন হোক না কেন বোন মানে ও আমার ছোট বোন ভাই মানে ও আমার ছোট ভাই এবং প্রত্যেকটা ফ্যামিলি যাদের সাথে মিশছি বন্ধু বান্ধব আমি মনে করি আমার কেউ বলবে না যে রাজুর অন্য কোনো দৃষ্টি ছিল অন্য কিছু এমনকি মানে আমার ছোট ভাই বোনটা যেটুকু না খায় ওদের পাইলে আরো বেশি খায় এরকম একটা ব্যাপার ঠিক আছে। তারপর এইভাবে চলতে চলতে ও চলে গেল, চলে গেল দেখলাম ভালো লাগলো দেখতে এই এরপরে কেন জানি মনে হয় একটু ফোন দিই মানে ফোন দিই মানে কি আমার বান্ধবী চৈতিকে ওটা ফোন দিয়ে হ্যাঁ দোস্ত মানে চৈতি তোমার বান্ধবীটাকে নিয়ে আসলা পরিচয় হইলো কিন্তু আমি তোর ভুলতে পারতেছি না এইভাবেই আর কি মারতেছি, এই প্রায় ফোন দিচ্ছি, সকালে দিচ্ছি, রাত্রে দিচ্ছি, ঠিক আছে সন্ধ্যায় দিচ্ছি, এইভাবে কয়েকবার ফোন দিই। মানে বিকেল নিতে এক পর্যায়ে ও খুব মজা করতে আমিও করতেছি, করতে করতে ও বললো কি যে একদিন কলেজ আসলো, আসলে দেখা হইলো, তাই আমি ওই বললাম কি সত্যি সত্যি বলতেছি যেটি আসলে তোমার বান্ধবী তুমি আমার খুব ভালোবাসছো, ওর সাথে একটু যোগাযোগ করাই দেওয়া যায়। মানে এইভাবে ইয়ারকি মারতে মারতে বলা যায় ইয়ারকি করতে করতে ওর সাথে ও যোগাযোগ করাই দিল, ফোন নাম্বার দিল, কথা হইলো, আপনি থেকে তুমিতে আসলাম, মজা করলো। আমি আবার ও ওকে বলছিলাম যে কল দিতে আমি দিব কি করে, তুমি ওকে বললো আগে একটু রেসপন্স করবে, মেয়েরা দেয় নাকি ছেলেরা দিতে হয় আগে, তো আমরা শিখি যে ছেলেরা তোমাকে সাথে কত কিছুই বললাম তুমি বলতে পারতেছো না, তখন এক পর্যায়ে যে ওকে যাক আমার সম্পর্কে কিছু হয়তো বলছে, ওকে নাম্বারটা দিছে, ও নাম্বারটা দিয়ে মিস কল মারছে, মিস কল মারলে আমি নাম্বারটা মেয়েরা তো আসলে মিস কলই দেয়, আর যে নাম্বারগুলো মিস কল আসতো এগুলো আমি গ্রেট করতাম না, বলে করতাম যে কোনো মেয়েতে হাবা যাবা এটা সেটা, আর আমার কেমন জানি ভালো লাগতো।
আচ্ছা
ঠিক আছে,
মানে
তুই অবজেকশন জানাচ্ছিস তাই তো, আমরা বলছি যে মেঘলা অন্তত মিস কল দেয় না,
ঘুরে হয়েছে দেখে কখন দেয় যখন মিস করে তখন মিস কল,
ঠিক আছে তোদের ডিবেটটা আপাতত এখানে বন্ধ রাখি, আর কেউ দেখ আর না দেখ তুই আর ক্লিক দিস না, আমি আমি এটা অ্যাকনলেজ করলাম। হ্যাঁ তারপর এরপরে মিস কল দেওয়ার পরে আমি তো বিশ্বাস করি নাই, পরে মানে চৈতি কলেজে আসলো একদিন দেখা হইলো, তখন আমি বলতেছি আবার মানে এদিকে কিন্তু ফোন দিচ্ছি বারবার চৈতিকে, চৈতিও রেসপন্স বিভিন্ন কথাবার্তা বলে, তারপরে আসলে দেখা হইলো বলতেছে যে তোমাকে তো গতকালকেই ওকে নাম্বার দিলাম তোমাকে মিস কল দেবে, তুমি তো রেসপন্স করলো না, কোন নাম্বারটা কষ্ট এত নাম্বার রাস্তে জীবিত টু ফাইভ সত্যি সত্যি দেখি যে আসলে মেসেজে মানে মিস কল আসে পর্যন্ত এই নাম্বারটা। হ্যাঁ ছোট লোক আমি ফোন ধরে আপনি আমাকে ছোট লোক বলছেন বলে বললে বলতেছে যে আপনাকে ছোট লোক বলবো কি করে, বলতেছে আপনাকে কিভাবে ছোট বলি, বরং আমি ছোট মানে সময় আসলে মানে হাইটের দিক থেকে মানে বর্তমান মানে দেখা যাচ্ছে যে 5'5" 4" এরকমই সবাই পছন্দ করে, তো ও অতটা না, 5 ফিট দেখা যাচ্ছে 2.5 এরকম খুব বেশি না, তা বলতেছে আমি তো ছোট লোক আপনি না, তো এইভাবে কথা বলতে বলতে আপনার থেকে আমি বললাম ফ্রেন্ড ফ্রেন্ড হইল তুমিতে আসলাম ওই ওই একই দিনে, তারপরে যাক এভাবে হাই হ্যালো মাঝে মধ্যে একটু কল দিয়ে কথা বলা আমার সহ্য হচ্ছে না, আমার কেন মানে দ্রুত মনে হচ্ছে পাস হচ্ছে না কেন, কাছাকাছি হচ্ছে না কেন, দেখাও তো হয় না, আর কিভাবে বলি দুই দিন পরীক্ষা এটা আগে দেখা করতে বলি, এবার তো কলেজে অন্যান্য সাইডে সময় কাটাই কাটাই, এর ভেতরে আমি তাকে না পেরে বলেই ফেললাম একদিন মানে নির্লজ্জন মতন, মানে আসলে ছেলেরা কিভাবে প্রপোজ করে বা কি করে, মানে আমি আসলে প্রপোজ না ওরে তারে বলে ফেললাম এইভাবে যে আমি অত কিছু বুঝি না তুমি আমাকে আমার কাছে তোমার ফোন দিয়া মানে আমি চাই তোমার ফোন মানে এটা জোর করে ঠিক আছে এক প্রকার মনে হচ্ছে এটা আমার কেনা সম্পত্তি অর্থাৎ রাখছি ফোনটা তুমি ওই ফোন দিয়ে আমার 3 বার ফোন দিবে এইভাবে চলতেছে, তারপরে কথা প্রসঙ্গে তারপরে সে এক পর্যায়ে রাজি হইল রাজিব কালকে সকাল থেকে শুরু হবে।
This track was downloaded from fusionbd.com.
এরপর গুরু ওইখান থেকে চলতেছে কন্টিনিউ, সে আমাকে দিচ্ছে হাই হ্যালো খাইছো, হ্যাঁ খাইছি, এ ঘুমাইছো এটা সেটা, মানে যেটা চলে আর কি, মানে চলে বলতে যে ঘন্টা পর ঘন্টা এরকম না, 2 মিনিট 3 মিনিট হাইস্ট এরকম চলতেছে চলতেছে, এভাবে চলতে লাগলো যেতে যে এবার চলে আসলো মানে দেখা যাচ্ছে ওর সাথে পরিচয়টা আমার মনে হয় 2009 এপ্রিল মাসের দিকে, তখন গেল আমার এবার জুলাই মাস আসলো, বলে গেছি জুলাইয়ের 2 তারিখ আমার বার্থডে, আরো গুরু আরো কষ্ট লাগে এই বার্থডেটা আসলে আরো বেশি করে, আমার বোন 5 বছর ছোট হইলো 2007 পাস্ট হয়ে গেছে, ওইখান থেকে আরো বেশি কষ্টটা লাগে, যে আমার 2 তারিখ ওর ছিল 3 তারিখ, এমন হইতো আগের দিন কেক টেক ভালো রান্না হইতো, আমার দিন যেহেতু আমার 2 তারিখ ওর 3 তারিখ, ওর দিন দেখা যেত ফ্রিজ একটা বের করতে হইতো, এই নিয়ে ওর সাথে আমার সাথে খুনসুটি সবসময় লাগতো বাসায়ও আব্বু এটা নিয়ে মজা করতো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার 2 তারিখে বার্থডে তো ওরকম আসলো, বার্থডে আসার পরে অন্যান্য বার্থডে তো ওই যে 3টা বান্ধবী ওদের নিয়ে খুলে যাওয়ার পরের থেকে একসাথে আড্ডা মারি অন্যান্য ফ্রেন্ডদের নিয়ে, এমন হয়েছে একসাথে পার্টি হয়েছে আমরা সাত সহ দেখা যাচ্ছে 14-15 জন আমরা বাইরে চাইনি দেখেছি আগের বার্থডে গুলো। এই বার্থডে তো এসে ব্যতিক্রম হলো, বার্থডে যেহেতু মাসের শেষে মানে মাসের শেষ শুরুতে আমি বাড়ি যাই না, বেশ কিছুদিন হয় তো আমার কাছে টাকা পয়সা শর্ট হয়ে গেছে, মানে বাড়ি থেকে যাই টাকা আনতে হবে, ওই সময়টা আমি দেখি আমাদের ডিস্টেন্স কম মানে আমি একটু বাড়ি দেরি করে যাচ্ছি, তো একেবারে বার্থডে উপলক্ষে বার্থডের দিন যাবো। এখন এই দিন আমি করছি কি কারোর সাথে দেখা না, কোনো বন্ধু বান্ধবের সাথে না, ওই যে আগের দিন যারা মেসেজ করছে ওর সাথে রাত্রে একটু কথা হয়েছে, আমার মেসেজ করছে উইশ করছে বার্থডে জানে, মানে আগের থেকে যেহেতু জানে সেইভাবে আর কি বার্থডে উইশ করছে। করার পরে পরের দিন আমি কলেজে যে এক বড় ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি নিয়ে, আর আমার কাছে কিছু ছিল এটা দিয়ে দুইটা মিলে দুপুর ঠিক মানে খাওয়া লাঞ্চটা সাধারণত সবাই দেড়টার সময় করে, আমি ঠিক একটার সময় একটার পর পরই ওকে ফোন দিছি, দিয়ে বলতেছি যে তুমি কোথায়, কিছু শুনতে চাই না জানতে চাই না, তুমি মানে আমি খাই নাই আজকে, আমার ডাইনিং বন্ধ, বাইরে খাবো তোমাকে সাথে নিয়ে খাবো, কষ্ট অনেক লোক আছে তো বন্ধু বান্ধব আছে কাউকে নিয়ে যাও সমস্যাকে বললাম, বলতেছি অত কিছু বুঝি না তোমাকে নিয়ে খাবো, তুমি বাইরে আসতে হবে নাহলে খাবো না, এই আমি কথা শুনলে তো যেটা আরো বার্থডে ইমোশন হয়ে পড়বে, সে আসলো কিছুক্ষণ পরে ফোন দিল যে বলছে আমি আসতেছি, ঠিক আছে ফোনটা রাখছি, রাখে 10 মিনিট না রেখে আমি আবার ফোন দিচ্ছি, তুমি কি বেরোয় করছো, না বের হবো, তা তখন আমি বলতেছি ও আবার বোরকা হিজাব বলা যায় না, জাস্ট বোরকা পরতাম মুখটা খোলা থাকতো, আমি সে যে বোরকা রাকেশ আসা যায় তখন বলতেছে বেশি বেশি টাকা হয়ে যাচ্ছে না, আপনি থেকে 3 থেকে 3 বার ফোন, এখন আবার বলতেছে যে বার্থডেতে খাইতে হবে তোমার সাথে, আবার বোরকা ফেরে আসতে হবে, তখন বলতো ঠিক আছে তুমি যেভাবে আছে এখন মানে নাই মনে হচ্ছে কানা বাবা হলো ওকে পাশে পাবো, এটাই তো অনেক কিছু মানে আমার কাছে এইটা, ওর কাছে কি হচ্ছে এটা তো আমি বুঝতেছি না, কিন্তু আমাকে তো বলতেছি না যে আমি পছন্দ করি, সেও আমাকে বলতেছি না কিছু, এইভাবে চলতে চলতে দুজনে বাইরে সেদিন খাইলাম লাঞ্চ করলাম ওই বান্ধবীদের সাথে, বিকালে একবার লাস্ট মুহূর্তে সেই দেখা করতে এটাই করে যে বাসে পাঠাই দিয়ে বাসে চলে আসছে, পরে ওরা আমাদের ফোন দিছে রাত্রেবেলা, ফোন দিলে বলতেছি যে জানিস যুক্তরাষ্ট্রে এই হয়েছে একজনকে নিয়ে বাইরে খাইছি, ঠিক আছে ও এর মধ্যে বলি ও তো মানে আসলো কলেজের মোড়ে আসলো, আসলে পরে ওকে নিয়ে গেলাম নিউ মার্কেটে, ওইখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে ওইখানে বসে খাইলাম, তো যাওয়ার সময় রিক্সা আসবে দূরে থেকে দেখি যে সত্যি সত্যি করে আসছে বোরকা ফেরা, এইখানে মনে হচ্ছে যে অনেক কিছু পেয়ে গেছি,
আচ্ছা
ঠিক আছে এইটা আমার কথা শুনতেছে, এবার যদি বলে আই লাভ ইউ তাহলে বলে মনে ওইখান বেশি বেশি হয়ে যাচ্ছে না কোথাও, আমি তখন তো মনে হয় আরো কিছু পেয়ে গেছি, এক রিক্সা উঠে যাবো
ভালো করে জানতো যে সে বললে এটাই বলবে হয়,
তারপরে উঠলাম উঠে বসলাম মানে ওই যা রিক্সার একটা নিয়ে এটা বলা তো ওর কাছ থেকে শোনা দিচ্ছে, তারপরে উঠলাম দুজনে বসে রিক্সায় করে গেলাম, খোলা চুল মাঝে মাঝে মুখের পরে আসতে আসতে
একটু বর্ণনা শুনি সমাজ কেমন দেখাচ্ছিল সেদিন প্রথম আমার এইভাবে
মনে হচ্ছিল তখন আকাশের থেকে নীল পড়ি নেমে এসে আসে এরকম একটা ব্যাপার
একদম ডিটেলস এসে
ও
সেদিনকার সেদিনকার
একটা কালারটা মানে লাল কালারের উন্নয়ন ছিল ছিল আর মানে চিকিৎসা কালারটা ওইভাবে বলতে পারতেছি না, কিছুটা পুরো মাটি কালার, ঠিক আছে কানে একটা লাল কানের দিল ছিল মানে লালে ম্যাচিং ছিল পুরোটাই আর কি, আর চুল ঠিক আছে সেদিন আবার আমার বার্থডেটা সাধারণত এটারে বলে মানে বাংলার মানে বর্ষাকালটা গুরু
আষাঢ় শ্রাবণ
আষাঢ় শ্রাবণ আষাঢ় মাসে মানে এই মেয়ে যে বৃষ্টি ঠিক আছে বৃষ্টি ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে মুখে চুল এসে
মানে ভালোবাসার আয়োজন একদম পরিপূর্ণ চৈতম্ব।
তারপর এখান থেকে নিউ মার্কেট থেকে লঞ্চ করলাম।
জীবনে কি এত সুন্দর দৃশ্য দেখা হয়েছে?
আসলে গুরু আমার আগে পরে ছিল, মানে এক রিক্সায় উঠে তলা বলতে হয়তো বা এরকম আগে পরে কেউ পাশে ছিল, কিন্তু সে তো মানুষ,
সে তো মানুষ, সে তো মনের মানুষ, ওর মধ্যে কিন্তু একটা মানে দারুণ সিম্পলিসিটি আছে রাজুর মধ্যে, যেটা যেটাই মনে হয় সব থেকে বড় উইপেন তার পার্সোনালিটি, এটাই মনে হয় সময়কে ছুঁয়ে গেছিল। আমার যেটা ধারণা, সময়ের সাথে কথা বলার সুযোগ হবে কিনা জানি না। হ্যাঁ, তারপর
আমি এখনো সবকিছু চোখের পাই, মনে হচ্ছে যে আমি এই মাত্র এটা 2009,
মানে 14-15 বছর প্রায়
তারা ছিল স্টুডেন্ট পড়াইতো, বাসে স্টুডেন্ট আসবে, টাকা দেরি করে এলাম না, ছেড়ে দিলাম। তারপরে তো ওই যে বাসে আসার পরে আমি বাড়িতে আসছি যশোরে, আসার পরে রাত্রিবেলা বান্ধবী ফোন দিচ্ছে, ওর সাথে বর্ণনা দিচ্ছি খোলা তুলিরা গুলো এরকম
চৈতিকে,
না এটা চৈতি নয়, এটা ওই যে তিন বান্ধবী,
তিন বান্ধবী,
ঠিক আছে। তা এই করতে করতে এর ভিতরে আমার বাবা আবার আমার পাশেই শুয়েছিল, মানে বাসায় গেলে আবার আমার বাবা ওই মানে ছোট বোনটা মারা যাওয়ার পরে থেকে তার কথা হলো খাবি যদি আমার সামনে থাকবি, বাইরে কিছু করে দিতে পারবি, ঠিক আছে। তো এটা একটু বেশি মেনটেন করতাম, তাই একসাথে শুয়ে আসি। তা আমি চাচ্ছি যে আমার বাবা একটু শুনুক, আর ওর সাথে আমার এমন কিছু হয় নাই, ঠিক আছে, এমন কিছু হয় না যে বাবা যদি বলে যা তুমি এটা করবা না, হয়তো নিজের নিজের ভিতরে কষ্টটা থাকবে, ওকে তো এটা বলিনি, ও তো কষ্ট পাবে না, আমি নিতে পারবো, আমি নিজে ছেড়ে নিব, ও তো কিছু জানে না তখন। এই বান্ধবীকে একটু বর্ণনা দিচ্ছে, আমার বাবা শুনছে, আব্বু শুনে পরের দিন আমি তো বলতেছে সকালে যে তোমার ছেলে তো মনে হয় কাউকে পছন্দ করে, আমাকে তো বলবে না, তুমি একটু শোনো, শোনার পরে আমাকে জানবে। তা আমি আমি জানি আমার বাবা আমার শুনলে বা জানলে, ঠিক আছে, আমি আমি জানাবো, তার প্রশ্ন করার দরকার নেই, আমি জানাবো। তো এইভাবে একদিন ওইভাবে চলে গেল, তো একদিন গেল ওইভাবে, আমাদের প্রশ্ন করলে আমি বললাম যে তেমন কিছু না, যদি কিছু হয় আমি তোমাদের সবাইকে জানাবো। তো এবার এইভাবে খুলনায় চলতেছে আমার সাথে, তার মাঝে মাঝে দেখা হচ্ছে, এবার তো আবদার বাড়তেছে, মাঝে মাঝে আসো অমুক জায়গায়, ওই কলেজের সাইডে এক জায়গায় দায়িত্ব নিয়ে যায়, ঠিক আছে, ফুচকার দোকান একটা, সেখানে বসি, মাঝে মাঝে আমাদের এখানে ফ্যানফেয়ার খুললাতে ওইখানে ফাস্টফুডের দোকানে বসি, এইভাবে চলতেছে লুকাই লুকাই, বন্ধু বান্ধবের আবদারে, ঠিক আছে, কেউ জানে না কোথায় আমি যাচ্ছি, মাঝে মধ্যে হারাই যাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা, তার সাথে দেখা করে সময় পাস করতে পারছিল আর কি, মানে আমরা বাইরে কোথাও তেমন ঘুরতে যেতাম না, এরিয়ার সেটাকে আর কি গুপিতে আসতে বসে গল্প করে ছেড়ে দিতাম। তো এইভাবে চলতে চলতে আমার 2009টা এইভাবেই কেটে গেল। একটা পর্যায়ে গিয়ে 2009টা এইভাবে চলতে চলতে মানে ওর সাথে তখন এই যে একটু বেশি বেশি হয়ে গেল, এক পর্যায়ে তুইকে আমাকে একদিন ফোন দিল, মানে আমি ফোন দিলাম যে ওকে আবার এরকম বলতেছে বলতে বলতে। তো তুইকে ফোন দেওয়ার আগের ঘটনা এটা, মানে আমি যখন ওর কাছে এই যে এত আবদার করলাম, এটা একটু বাদ পড়ে গেছে, অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, মানে ফার্স্টের দিকের ঘটনা এটা, আমি এই জন্যে ওকে স্যালুট দিই, মানে সোমাকে, ওর সাথে তখন আমার পরিচয়ের প্রথম দিকে, তাই একদিন রাত্রে আমি ফোন দিলাম যে যখন মানে আবদার শুরু করছি এই সময়টায়, ফোন করে আমি একদিন বলতেছি এই হাই হ্যালো করতে করতে, আমি যে চৈতি তোমার কেমন ফ্রেন্ড হয়, তো বলতেছি ছোটবেলার ফ্রেন্ড, আসলে ব্যাপারটা কি ওর দাদি আর আমার দাদি মানে পাশাপাশি বাসা, সেইভাবে ফ্রেন্ড ছিল, পরবর্তীতে আবার আব্বু ওর আব্বু পরে উঠতে আসি, এর পরবর্তী তোমার মেয়ের ছেলে ওর মেয়ের ছেলে ফ্রেন্ড হবে, তোমার বলতেছে যে না কি এটা কেমন কথা, না তোমার কি কোনো প্রবলেম, তখন বলতেছে কি মানে কি, বলছি তা নাও কেন, ও বিয়ে করবে না, তুমি বিয়ে করবো না, বলছে ও করবে আমি করবো না, সোমা বলতেছে। তখন আমি বলতেছি মানে এটা কি, মানে এটা এই কথাগুলো হচ্ছে আমার হলের ছাদের উপরে, চারতলার হল, ছাদের উপর খোলা ছাদ, রাত্রেবেলা হাঁটতাম আর কথা বলতাম, ওর সাথে কথা হইতে হইতো বলতেছে হবে না, সে কেন হবে, তখন আর বলতেছে যে তুমি আমার সম্পর্কে অনেক কিছু জানো না, আসলে তোমার জানা উচিত, এটা কিন্তু একটা ফার্স্টের দিকের ঘটনা, মানে আবেগে আবেগে আমি এদিকে চলে গেছি,
এদিকে প্রথম দিকের কথা,
ঠিক আছে, একটা ফার্স্টের দিকের ঘটনা, ওর সাথে যখন পরিচয় ফার্স্টের দিকে এই কলেজে আসার কয়েকদিন পরে, তখন আমার বলতেছে যে আমার বিয়ে হয়ে গেছে,
বিয়ে
বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে, তা
তো ছেলে মেয়ে হবেই তো, তখন ওর সাথে আমি ঘনিষ্ঠ হয়ে পারিনি, মানে এইভাবে চলতে
বুঝতে পারছি।
তখন বলতেছে একটা ছেলের সাথে তোমার বিয়ে হয়েছিল কিছুদিন অ্যাফিয়ারের পরে, তো সে তো সে ডিভোর্স হয়ে গেছে, তার ভবিষ্যতে আমি বিয়ে করবো না, আমার কিছু মানে লাইফ নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই। এটার কথা শোনার পরে গুরু আমি ওই দিন রাত্রে দু তিন ঘন্টা আমি মানে ছাদের উপর পাইকারি করছি, আর এই যে চৈতির সাথে যে মানে কথোপকথন এগুলো করছি ঠিক আছে, তখন আমি এইটারে সাইড করে দিয়ে শুধু ওইটুক নিয়ে ভাবলাম যে আমি চৈতিকে বলতেছি ও বান্ধবীকে পছন্দ করি, চৈতি আমার সাথে বললো হ্যাঁ ঠিক আছে পছন্দ করো, আমি আগাইলাম সবকিছু ঠিক হইলো, এইটা পাস্ট মানে এটা আমি সাইড করে রাখছি রেখে ভাবতেছি, তাহলে তো আমি ঠিক আছি, কিন্তু এইটা তখন সামনে আসতেছে তখন আমি সাইডে যাচ্ছি, কেন আমার ভালোবাসা এইটুকু, আমার ভালোবাসা এই জায়গায় এতই ঠুমকো যে ওই জিনিসটা আমার কাছে বড় হয়ে আসতেছে, আর আমার একটা ছোট বোন মারা গেছে, আমার ছোট বোনের লাইফে যদি এই ঘটনাটা হইতো তাহলে আমি কি ওই ছোট বোনটাকে অ্যাক্সেপ্ট করে দিতাম আর ওই ছোট বোনের লাইফটাকে আর সামনের দিকে নিয়ে যেতে চেষ্টা করতাম না, বড় ভাই হিসেবে আমি এটা করতাম, তেমনই এই মেয়েটাকে আমি ওইটা সাইড করে দিলে আমি আমি 100% ঠিক আছি, কিন্তু ওইটা সামনে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সমাজের প্রেক্ষাপটে ঠিক আছে রাজনীতি করছে এটাই খারাপ চলে আসবে,
কিন্তু মেনে নেওয়ার যে মানসিকতা
ঠিক আছে। ওই দিন আমি আমার নিজের সাথে যুদ্ধ করছি রাত্রে চারটা পর্যন্ত আমি হলের সাথে হাঁটাহাঁটি করছি, হলে সবাই সাধারণত দেখা যাচ্ছে রাত জাগবে দুইটা তিনটা তারপরে শুয়ে পড়ে, তারও পরে এসে আমি নিচে শুয়েছি, আর আমি ম্যাক্সিমাম রাত অনেক পর্যন্ত জাগি, তা ওই মানে সেদিন আমি নিজের সাথে যুদ্ধ করলাম যে আসলে মানে পার্সোনালি নিজের সাথে নিজে যুদ্ধ করলাম যে ওর ওইটুকু সাইড করে দিলে তো আমার সব ঠিক আছে।
আমি বুঝতে পেরেছি, এবং কত চমৎকার একটা বিষয় দেখ, এবং এটার জন্য যে পুরুষ হিসাবে কত বড় কলিজার প্রয়োজন হয়, এবং সবচেয়ে ভালো লাগলো এই কথাটা শুনে রাজু, যে যখন নিজের বোনকে দিয়ে ওই ভাবনাটা নিয়ে আসা, যে আমার বোনটা যদি বেঁচে থাকতো, আমার বোনটা বেঁচে থাকলে হয়তো যে তার 8 বা 9 পড়ুয়ার সময়ে তার যে সম্পর্কটা সেটা যদি ব্রেকআপ হওয়ার পর তার মানে কি তাকে সে সাইড করে দিত, তা কিন্তু না, তাকে আবার সৎ পাত্রে পাত্রস্থ করার জন্য ভাই হিসাবে সে চেষ্টা করতো। তাই যদি বোনের ক্ষেত্রে তার এই ফিলোসফিটা থেকে থাকে তাহলে সোমার ক্ষেত্রে কেন ভালোবাসার মানুষের ক্ষেত্রে সেই সিদ্ধান্তটা নিতে পারবে না? এই যে নিজেকে দিয়ে আত্মপনব্ধি করা, নিজেকে দিয়ে এইভাবে ভাবতে শেখা, এটার জন্য সলিড কোনো পার্সোনালিটি প্রয়োজন হয়, যেটা আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে ছেলেটাকে দেখে আমার মনে হচ্ছে যে রাজুর মধ্যে দারুণ এক পার্সোনালিটি আছে, রাজুর মধ্যে সহজাত একেবারে একেবারে ইনোসেন্সি স্পষ্টত তার মধ্যে প্রতিভাত। আমি আমি ভুলছিলাম রাজু, খুব ভালো লাগছে আপনার এই দর্শন শুনে এবং আপনার এই থিঙ্কিং শুনে। দেন ফাইনালি আপনি সম্পর্কটা কন্টিনিউ করতে লাগলেন,
সম্পর্কটাকে ওইখান থেকে আমি ফাইনাল ওই রাতে আমি ডিসিশন নিলাম যে আমি এটা কন্টিনিউ করব, এবং এই কন্টিনিউ করার ফার্স্ট টাইম আমি এটাকে যে ওকে তখন আমি বলি নাই যে তোমাকে পছন্দ করি বা কোনো কিছু, এটা কন্টিনিউ করতে গেলে আগে আমি আমার বাবা মার অনুমতি নেবো, আমার কাছে সবসময় আমার বাবা মা সব থেকে বড়, সেইভাবে আমি বাবা মার অনুমতি নিব,
এই কারণে বাবাকে শোনায় শোনায় হয়তো গল্পগুলো করছিলেন,
গল্পগুলো করছি ঠিক আছে, এটা তখন এই ঘটনা জানার আগ মুহূর্তে ঘটনা। তো ওইখান থেকে আমি বাড়িতে গেলাম, সর্বরাত ছিল, সর্বরাতে রাতে নামাজ পড়তে যাবো, সাধারণত সর্বরাতের সময় সবার মন মানসিকতা একটা উন্নত, ওই রাত্রেই আমি আমার বাবা এবং মা দুজনকে আব্বা মুখে ডেকে আলাদা এক রুমে নিয়ে আমি বললাম যে একটা মেয়েকে আমি পছন্দ করি, মেয়েটা সে পছন্দ করি বলতে আমি পছন্দ করি, সে কিছুই জানে না, সেও অনার্স পড়তেছে, তবে একটা প্রবলেম আছে, প্রবলেম আছে বলতে এটা তোমাদের কাছে বা সমাজের অন্যদের কাছে প্রবলেম, বাট আমার কাছে প্রবলেম না, আমার বাপ মা আর মানে আব্বাম্মা প্রবলেম বলতে মনে করছে হয়তো বা হয়তো দেখতে পারো না, হয়তো অন্য সাইড কোনো এফেক্ট, এইটা চিন্তা করে নাই, যখন এটা বললাম বলার পরে আব্বাম্মা বললো কিছুক্ষণ তো চুপ থেকে বললো হ্যাঁ, বলছি না এখন হ্যাঁ না, তোমরা ভাবো কালকে আমাকে জানাও, দরকার হলে আরো কয়েকদিন পরে জানাও, মানে আর আমি একটা বেশি করতাম যে আমার বাবা মা না হয় যে ছোট বোনটা হারাইছে আবার ছেলেটাকে হারাবে এরকম চিন্তা না করে, এই জন্য আমি কিন্তু সবকিছু শেয়ার করে, কিন্তু জানি না ওনারা কোন দৃষ্টিতে হ্যাঁ বা না হইলো, তারা আমার কিন্তু পরের দিন বললো হ্যাঁ, ওই দিনই বলছে পরে আবার পরের দিন বলছে, বলি আমার মা বলতেছে আমি বলতেছে এটা ছবি দেখা কি ওর, সে মানে কি তুমি কি মনে করো তোমার ছেলে 2 বছর ধরে প্রেম করে এসে তোমারে বলতেছে যে অমুক মেয়েকে পছন্দ করে, মানে ওর ছবি আমার মানি ব্যাগে, আসলে ওই জানে না এখন,
তোমাদের পছন্দ যদি বিয়ে করতে হয় তাহলে সেটা অন্য কথা, আর আমার পছন্দের উপর ছেড়ে দিলে আমি এটাকে
পছন্দ করতে
চাই, কন্টিনিউ করতে চাই সেভাবে। তারপরে গেল চৈতিকে, তখন আমি বললাম চৈতি তখন আমাকে বলতেছে তুমি কি জানো টোটাল ওর বিষয়ে, তুমি তো ওদের বাইরে থেকে জেনে, আমি বলছি যে তুমি যে চৈতি যেটা বলতে চাও আমার সেটা জানা হয়ে গেছে। চৈতি অবাক হয়ে গেছে ব্যাপারটা, তোমার বলতেছে তুমি ভাবো আমার যা বাবার বাবা হয়ে গেছে। ঠিক আছে, ওই একটা সামান্য জিনিসটারে সাইড করলেই তো সব ঠিক আছে, আমার তো সেই জিনিস। ঠিক আছে, একটা মানুষ ভুল করতেই পারে, আমার ছোট বোনটা ছোট বয়সে ভুল করছে, তারও একটা ভুল হইতেই পারে। এইটা এইভাবে চলতে চলতে এবার এই বছর 2009 কন্টিনিউ গেল। 2009 যাওয়ার পরে 2009 লাস্ট মুহূর্তের দিকে এসে একটা প্রবলেম নিয়ে দাঁড়াই গেল। ওর সাথে আমার সাথে হাই হ্যালো যোগাযোগ হয়, তো এর মধ্যে দাঁড়াই গেল আমার কিছু ফ্রেন্ড সার্কেল সব জেনে ফেললো আমি ওর সাথে রিলেশন কন্টিনিউ করতেছি, এবং আমার এক বড় ভাই জানলো। তখন বড় ভাই আমাকে বুঝাইলো কিছু ব্যাপার, এবং আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনলো ওর এই মানে প্রবলেমটা। আর এই প্রবলেমটাকে আমি মানে কিছু ক্লোজ ফ্রেন্ড থাকে না তারা জানতো, সেইভাবে তাদের কাছ থেকে ফ্রেন্ডদের কাছ থেকে জেনে ফেললো আমার এক বড় ভাই, জেনে আমাকে আলাদা রুমে নিয়ে অনেক কিছু বুঝাইলো। বুঝাইলে আমি শুধু বড় ভাইয়ের বললাম যে ঠিক আছে আমি ওর সাথে কন্টিনিউ করতেছি না, যখন সবাই এটাকে বাধা দিচ্ছে তাই আমি বললাম যে ঠিক আছে করতেছি না। কিন্তু এটা জাস্ট আমার ওনাদেরকে ওই ওই মুহূর্তে ওই ওপিনিয়নটা দিতে হলো, কিন্তু আমি ওইখান থেকে সরে এসে ওকে আমি ফোন দিলাম যে আমি বললাম যে শোনো এখন থেকে তোমার ফোন দেওয়ার দরকার নেই, আমি তোমাকে সময় করে করে ফোন দিব, আর আপাতত তোমার সাথে আমার কিছুদিন একটু দেখা না না হতে আমি
কাটছি। কি বলা হয়েছে যে ভালোবাসেন তাকে বা সে বলেছে
আসার পরে মানে কলেজে আসবে বলছে কিন্তু আমাকে ফোন দিছে আসবে না, ফোন দিয়ে বলতেছে আমি আসতে পারতেছি না বড় প্রবলেম হয়ে গেছে বাসা একটা বললে আমি ফোনটা ফোন কানেক্টে আমায় ঘুরে তাকাই দেখি যে সে পাশে দাঁড়ানো মানে যত রকম ভাবে বলা যায় বলি ও সাইড হয়ে যায়, মানে আমি ইন্ডিরেক্ট ভাবে বলতে কি সাইড হয়ে যায়। পরে আমি মানে বেঞ্চের পর একটা ঘুষি মারলাম কলেজের ক্লাসরুমের ভিতরে মেরে, আমি বলতেছি শোনো এত কোনো কথা না, এত কিছু বুঝি না, তোমার আমার ভালো লাগে তোমার ছাড়া আমি পারবো না, আমি পারবো না মানে কি পারবো না পারবো না মানে কি তোমার ভালো লাগে মানে কি মেয়েকে আর দেশে নাই তুমি এরকম করতেছো কেন, মানে ও ওর ওই জিনিসটাই দেখো আমার এই প্রবলেম এটা সেটা, আমি শিখি ওই জিনিসটা আমার কাছে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি একমাত্র তোমাকে কন্টিনিউ করতে চাই তোমার সাথে, আর এই কন্টিনিউ করার জন্য তুমি আমাকে 3 বছর সময় দিবে। তখন আমি পড়ি হলো থার্ড ইয়ারের মাঝামাঝি বা লাস্টের দিকে, 3 বছর এই জন্য চাইছি যে অন্তত অনার্সটা কমপ্লিট করে একটা জবে ঢুকে যাতে আমি বাসায় সেভাবে আগাইতে পারি। এর ভিতরে তো আমার বাবা মা যে বলা হয়েছে আমার বাবা মা মানে ও কারণ এর মুহূর্তে লাস্ট মুহূর্তে অনেকক্ষণ মানে প্রায় ঘন্টা খানিক কেতাসা বেশি করার পরে লাস্টে আমি রাগে চলে যাইতে হাত ধরে গেছে। তারপর তারপর তো যেটা হয় গুরু
কি হয়
মনে মনে বাংলা ছবি হিন্দি ছবি হয়ে যায়, দুজনে গান গাচ্ছি এরকম মানে ঘটনা। তারপরে সে হ্যাঁ বললো, তারপরে আমি বললাম যে 3 বছর আমাকে সময় দিবা, 3 বছর তুমি তোমার ফ্যামিলিকে যেটা করা সম্ভব সেটা বলবা, দরকার নেই আমাকে তার সাথে পরিচয় করাই দাও আমি তোমার বাবা সাথে কথা বলি। পর্যায়ে একটা মানে কলেজের ক্লাসরুম একটা বেরো এসে বন্ধুরা অনেকে দাঁড়ানো ছিল মানে যারা জানতো, ওর পিছনের থেকে হাত দেখাইলাম যে হয়ে গেছে নিচে আসলাম পরিচয় করাই দিলাম যে তোদের ভাবি ভবিষ্যৎ। মানে আমি যেটা করবো সেটা করবো এরকম আর কি
সেটাই।
তারপরে ওইখান থেকে আমাদের কন্টিনিউ হইলো, এরপরে এক পর্যায়ে আমার বাবা মা তার সাথে ফোনে কন্ট্যাক্ট করা হাই হলো কথা বলা শুরু করলো, সেও ফোন দিয়ে কথাবার্তা বলে এক পর্যায়ে যে
তো ওইটিকে মানে আমার বাবা মা ওকে বললো যে দেখো রাজু যেহেতু আমাদের বলছে আমি মনে করি আমি বাবা মা হিসেবে তোমরা এটা করতেছো ঠিক আছে তা না আমরা বাবা মা হিসেবে আমরা চাই তোমার বাবা মাও জানো এবং একটা পর্যায়ে আমরা সেটেলে যাই তুমি তোমার রাজু যে দায়িত্বটা পালন করছো তুমি তোমার দায়িত্ব পালন করো তারপরে ভয়তে ভয়তে বলবে না বলতে পারতেছো না বুঝে আমি তৈতিকে ধরলাম তৈতিকে বললাম যে যা হওয়ার তো হয়ে গেছে আমার বাবা মা তো সবকিছু মেনে নিচ্ছে তুমি ওর বাবা মাকে জানো তো ওর বাবা একটু বদযোগী ছিল মানে ওর কাছ থেকে যেটুকু শোনা বাট আমার কাছ থেকে কোনোদিন মনে হয়নি সে বদযোগী তারপর তৈতি ওর বাবাকে যে বললো মাকে বললো ওর বাবা আমাকে ডেকে পাঠালো তৈতির মাধ্যমে পরে যেদিন ডেকে পাঠালো বললো আমি গেলাম আসলে গুরু বলা যায় এক ধরনের ধারকান স্টাইলে ধারকানের সুনীল শেঠির স্টাইলে চলে গেলাম
ধারকান দেখিনি তারপর
যেহেতু যাচ্ছি বান্ধবীর বান্ধবীর বাসায় আমি প্রায় শ্বশুর বাড়ি যাচ্ছি না মিষ্টি মাথায় নিয়ে যাবো তো ওইভাবে চলে গেলাম ও নিয়ে গেল বাসায় নিয়ে যাওয়ার সাথে ও দরজা খুললো বসলাম ওর বাবা মার সাথে কথা হইলো ওর বাবা আমাকে দেখতে চাইছে দেখি যদি তার পছন্দ হয় তো ওকে তারপরে কেন জানি তার পছন্দ হয়ে গেল
আমাদের পার্থ তো দেখতে খারাপ না আর তারপরে ম্যান ইন ব্ল্যাক তার কমপ্লেক্সন কিন্তু খুবই ভালো যে খেয়াল করে ঠিক করে এবার কমপ্লেক্সন ইভেন তার মুখের যে কাটিং বলি আর কি সবকিছুই কিন্তু অনেক সুন্দর আমি শুধু চাইবো যে ও জিমে ভর্তি হবে এরপরে ও যদি 8 কেজি থেকে 10 কেজি ওয়েট রিডিউস করতে পারে তাহলে কিন্তু ফুল একদম ধারকানের সুনীল তো অত লুক্রেটিভ না তার সাথে ভালো সুদর্শন পুরুষদের দেখা যাবে নো প্রবলেম বাট হাইট এবং সব মিলিয়ে তার ওভারঅল সবচেয়ে বেশি যেটা ছুঁয়ে গেছে তার সেটা হচ্ছে তার সলিড পার্সোনালিটি
এবং বন্ধুরা কিন্তু এরকম কথাই বলছেন যেমন রিয়াদুল ইসলাম বিচার লিখেছেন যে রাজু ভাই তোমাকে হাজার সালাম তসনুবার আখি লিখেছেন রাজু ভাইয়ের চিন্তাধারা অনেক ভালো লিখেছেন বহু সবে কাজ করবেন রাজু ভাই এবং জীবন মনোয়ার শাওন লিখেছেন রাজু ভাই খুব বড় মনের মানুষ এইসব কমেন্টই করেছেন রাজু ভাইকে ঘিরে তো বন্ধু আপনিও করতে পারেন আমাদের ফেসবুকে কমেন্ট করবেন www.facebook.com/thakafm90.4 এবং আমাদেরকে এসএমএস করবেন 16260 এই নম্বরে
সেটাই আপনাদের প্রত্যেকটি লাইক এবং প্রত্যেকটি কমেন্ট আমরা ফলো করি যাতে করে আমাদের অনুষ্ঠানটাকে অন্য একটু উচ্চতায় নিয়ে যায় আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডি বারংবার বলছে মেঘলা www.facebook.com/thakafm904 এইখানে লাইক দিন এবং আমাদের যে পোস্ট আপলোড করা আছে সেখানে লাইক এবং কমেন্টস করুন তারপর
এটা গুরু ওর সাথে তারপর কন্টিনিউ তো আমার হচ্ছে ওর বাবার কাছে পৌঁছানোর আগে ওকে তখন অফার করলাম এটা হলো 2009 আগস্টের 10 তারিখের ঘটনা এর পরবর্তীতে ওর বাবা মা রাজি ওর বাবা দেখে তো হ্যাঁ পরে ও নাস্তা নিয়ে আসলো বললো বান্ধবী মানে চৈতির কেন কেন বলতেছে তা আমি বলছি কি হয়েছে চৈতি তো চৈতি বলতেছে তোমার শ্বশুর তো জামাই মানে বলেছে তোমাকে তাহলে তো ঈদের খুশি ঠিক আছে মানে এটা আমাদের একটা ডায়লগ কমিউনিটি এর যে ঈদের খুশি ঈদের দিন তো চরম খুশি থাকে সেইভাবে তারপরে যাকে খাইতে দিচ্ছে কমলা লেবু দিছিল তা কমলা লেবু ছিলে খাইতে হবে মানে আর কি আস্তা তা ছিলতে হবে যখন তখন আমি কমলা লেবু নিচ্ছি না তখন ও বলতেছে নাও না মাখামাখি আমি যদি যাকে বউ বানাবো ঠিক করছি তা এখানে আমার 5টা ফ্রেন্ড বসে আছে তার সামনে দিয়ে আর একটা রুমে চলে গেল
ফাইনালি কি
সেই জিনিসটা আমার পছন্দ
পিঁড়িতে কি বসা হলো ফাইনালি
এই তো চলে আসলাম মানে বিয়েটা তো বিয়েটা গেলেই তো সব হয়ে গেছে তারপরে ওই জিনিসটা আমার পছন্দ না যে তার সম্মান তার সম্মানের জায়গায় থাকবে তা আমি ওইভাবে চলতাম তাই সে আর আমি চলতে চলতে এক পর্যায়ে একটা প্রবলেম হইলো হঠাৎ একদিন দেখি যে তার কন্ট্যাক্ট হচ্ছে না যেভাবে কন্ট্যাক্ট করে পরে আমি ফোন দিলাম তার কণ্ঠ শুনে আমি বুঝতে পারছি কোনো একটা প্রবলেম হচ্ছে পাশে এটা ছিল হলো একটা এটা হলো ঈদের সময়ের প্রবলেমটা হইলো মানে যে সময় ওর বাবা হ্যাঁ করলো ঠিক আছে তার আগে কিছুদিন আগে ঈদের সময়ের ঘটনা রোজার ঈদ ছিল তো ওর কণ্ঠ শুনে আমার মানে খুব খারাপ লাগতেছে যে ও কেমন জানি কাঁদো কাঁদো কণ্ঠ এবং ইফতারের আগ মুহূর্তে ফোন দিছে যে আমার বলতেছে কি যে তোমাদের বাসায় কিভাবে আসতে, শুনে তো আমি পুরো কত বড় অবস্থা, যারে বলছি 3 বছর সময় দিতে আমাকে কে আমার আমার বাসার ঠিকানা পাচ্ছে কিভাবে আসতে, আমার বাসায় সবাই জানে ঠিক আছে। পরে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে না হয়েছে ইফতার করার পরে, তখন আমার বললো যে ওর বাবা তো রক্তটা মানুষ সেভাবে আর কি বাবা মায়ের ভিতরে একটা গন্ডগোল। তখন ওর আম্মু আর ওর ভাই আসলে জব করতো, মানে ওর ভাই বলতো ওর ইমিডিয়েট ছোট পিঠাপিঠি, সেভাবে ও পড়াশোনার পাশাপাশি জবও করে, তারা দুজন এক জায়গায় চলে গেছে সেই। তারপরে আমি ওকে বুঝাইলাম ওই রাত্রে ঈদের আগে যাচ্ছে তুমি বাসার বড় তোমার একে ঠিক করতে হবে এইভাবে এভাবে ঠিক করো, মানে ওকে হ্যাঁ তোমার বাবা এটা অন্যায় করছে, মানে ওদের একটু রং বলতেছে ওইটাই রং ঠিক আছে, ওরা এইভাবে ই করে করে কন্টিনিউ করে ওর বাবা মাকে আবার মিলাইছেন গেল এই ঈদটা গেল। এরপরে যখন পরবর্তী ঈদ আসলো পরের বছর রোজার ঈদ, ঠিক তার আগ মুহূর্তে মানে ঈদ রোজারও কিছুদিন আগে আবার একটা প্রবলেম, মানে এইটা নাকি ওদের ফ্যামিলিতে মাঝে মাঝে হয়, এইটাও আমার কাছে কিছু না, আমার কাছে হলো ওই সব কিছু ঠিক আছে, ওর ফ্যামিলিতে কেউ আমার দেখার দরকার না, কিন্তু আমি একটু চেষ্টা করি ঠিক করার। এরপর যে মন টন খারাপ কি হয়েছে কি হয়েছে বলে না, তারপরে আমার বললো কালকে আম্মু রাগারাগি করে আম্মুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাচ্ছে না কোনো আত্মীয় স্বজনের কাছে। আমি বললাম এখানে খুঁজে ওখানে খোঁজো, আমি ছিলাম বাড়িতে, বাড়ি থেকে ব্যাক করলাম, করে এসে ঠিক করছি যে আমি হাসপাতাল এখানে সেখানে সব জায়গা খুঁজবো। এর মধ্যে তার খোঁজ পাওয়া গেল সেটার না মানে বাপের বাড়ি মানে অন্যান্য বাড়িতে। তারপরে তাকে আমি ফোনে পাইলাম, ফোনে আমি শুধু একটা প্রশ্ন করলাম আপনি কেন এরকম করলেন, আপনি আমাকে যদি ছেলের মতন মনে করেন আপনি আমাকে একটা ফোন দিতে পারতেন, আমার কাছে চলে আসতে পারতেন, যাক ওনাকে বুঝাইলাম তো গেলাম। তারপরে উনি তারপরে অসুস্থ, উনি অসুস্থ মানুষ এখনো অসুস্থ পর্যন্ত, তো উনি ডাক্তার দেখাইতে গেল আমিও গেলাম, মানে সোমাকে ফোন দিলাম ও বললো ডাক্তারখানে, আমিও গেলাম ও তিনজনে, তার ডাক্তার দেখে ফিরে আসার সময় একটা রেস্টুরেন্টে বসলাম, বসলে তখন আমি থার্ড ইয়ার পরীক্ষা কমপ্লিট করছি, কেবল কমপ্লিট হয়ে গেছে, আমি বাড়িতে আসি না বলছি এখানে কমপ্লিট হয়ে গেছে আর একটা ইয়ার আছে অনার্সের, তখন এক জায়গায় বসে খাচ্ছি মানে রেস্টুরেন্টে নাস্তা করতেছি, সেই সময় ওর আম্মু আমাকে এক পর্যায়ে হাত ধরে বললো বাবা আমার মেয়েটাকে তুমি যেহেতু পছন্দ করো তাই তোমাকে বলতেছি তুমি ওকে যেভাবে পড়ো বিয়েটি করে তোমাকে সুন্দর, এ যে কেমন একটা ব্যাপার, মানে একটা মা যখন এইভাবে বলে আমারই তো আমারও সে মা, খুব কষ্ট লাগলো। এবং আমি বললাম যে ঠিক আছে আমার গার্ডিয়ান আছে আমি তাদের সাথে আলোচনা করে কন্টিনিউ করি দেখি আমি কি করতে পারি যত দ্রুত সম্ভব। তারপরে এক পর্যায়ে দুই পক্ষ এক জায়গায় হইলো কথা বললো বিয়ে পর্যন্ত গড়াইলো ঠিক আছে, এদিকে আমার মানে ফ্যামিলির অন্যরা অনেকেই এতে এতে রাজি না, আমি যেহেতু
ফাইনালি
বিয়েটা হয়ে গেল, বিয়েটা হয়ে যাওয়ার পরে ঠিক আছে লাস্ট পর্যায়ে এসে বিয়েটা হইলো, হওয়ার পরে এটা ঈদের পরবর্তীতে ঈদের 2 দিন না 3 দিন পরে ডেট ফিক্সড হলো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন টুকটাক দিয়ে মানে বলা যায় একটা মানে যখনই ঘরোয়া ভাবেই বলা যায় অ্যারেঞ্জ করি কন্টিনিউ হলো, এটা বিয়েটা হলো, বিয়েটা হলো 2010 সেপ্টেম্বর মাসে ঠিক আছে, সেপ্টেম্বর 15 ছিল, সেপ্টেম্বরে বিয়েটা কমপ্লিট হইলো। হওয়ার পরবর্তীতে পরের কুরবানির সামনে কুরবানিদের সময় একটা প্রবলেম হলো কি আমার বাবার ব্যবসার খুবই বাজে অবস্থা, এবং তখন ওই মুহূর্তে তার এমন প্রবলেম যাচ্ছিল ওকে বিয়ের সময় ওর ফ্যামিলি থেকে যে অনুমতি গুলো দিছে আমাদের ফ্যামিলি যেটুকু যা দিছে আমি যেটুকু যা দিতে পারছি, মানে আমি তো কিছুই না আমার বাবাই দিছে বাবার টাকায় বিয়ে করছি পড়ালেখার অবস্থায় করলে, তখন ওই ওই জিনিসগুলো ও আমাকে হাতে তুলে দিল জোর করে এক পর্যায়ে, আমি নিব না তাও জোর করে ঠিক আছে, তারপরে নিলাম, নেওয়ার পরে ওই জিনিসগুলো আমি এক জায়গায় বন্ধক রেখে কিছু টাকা আনলাম, মনে হয় ওই ওই টাকা আনার পরে কিছুদিন পরে মনে হয় ব্যাগ আনতে পারতেছি না, বাবার টাকা পাইলে আমাকে দিবে, এই মুহূর্তে হইলো কি বাবা টাকা তুললো ঢাকাতে চিন্তাই হইলো, একবারে 50,000 টাকা ক্যাশ করলো চিন্তাই হয়ে গেছে সাথে সাথে। এবার বাপের বাবারও অবস্থা খারাপ যাচ্ছে, আমিও পড়াশোনা শেষ করতেছি না মানে কেবল ফাইনাল ইয়ারে, একটা মানে বাজে অবস্থা সিচুয়েশনের মধ্যে পড়ে গেলাম, পড়ে যাওয়ার পরে বাবার ব্যবসা বাণিজ্য এক পর্যায়ে ভুট হয়ে গেল, মানে এইটা হওয়ার কারণ হলো আমার বোনটা মারা যাওয়ার পরে থেকে বাবার ব্যবসায় সময় দিতে পারতো না, আর আমি এই দিকে এই ঘটনাটা ওই মুহূর্তে আসলে আমার কাছে মনে হয়েছে আমি যেটা করতেছি ঠিক করতেছি, পরবর্তীতে আমি বুঝতে পারছি উপলব্ধি করতে পারছি আসলে ওই মুহূর্তে আমার বিয়েটা করাটাও ঠিক হয় নাই, অন্যভাবে এটা হয়তো বা ট্যাকেল দিতে পারতাম, এক পর্যায়ে সোমা বা সোমার মাও বলছিল এটা দরকার নেই, ওর ফ্যামিলিও বলছিল, কিন্তু আরেক দিক থেকে ওই পর্যায়ে যখন হয়েছিল তখন হলো ওর ফ্যামিলি মেম্বাররা আদারাইজ অন্যরা জানিয়ে দিয়েছিল যে ওর বিয়ে ঠিক হচ্ছে,
সেখানে আবার অমিত হয়ে গেলে ও ওইখানে টিকতে পারতো না, এই কারণে ওকে আমি বিয়েটা করে ফেলছি। তারপরে যে
এই সমস্যা চারিদিকে,
চারিদিকে বিস্তার সমস্যা সৃষ্টি হলো, এর ভিতরে আমি আমার বাবাকে বড় ভাইয়ের কাছ থেকে, আমার পরিচিত একজনের কাছ থেকে এর আগে একবার টাকা দিছিলাম ধার এনে, বাবা টাকা দিছে আমি এবার তাকে পরিশোধ করে দিয়েছি। এর আগে একটা পর্যায় ছিল কি যে আমার কাছে আমার বাবার টাকা থাকতো আমি এর ধার দিতাম, কারো প্রবলেম থাকলে তোর সমস্যা তুই এটা রাখ 2000 টাকা, সমস্যা মিটে গেলে আমাকে ব্যাক দিস, এরকম ছিল। যখন আমি প্রবলেমে পড়ে গেলাম তখন আর আমি কারোর কাছ থেকে হেল্প পাচ্ছি না, কেন যে এরকম হইলো সবাই তখন খাতা ব্যবস্থার ভিতরে চলতেছে। তা যে বড় ভাইয়ের কাছে টাকা আছে উনি আমাকে খুব চাপ দিয়ে শুরু করলো, দু মাস পরে টাকা ব্যাক দেওয়ার কথা ছিল আমি ওই সময় কন্টিনিউ করতে পারতেছি না, উনি আমার নাম্বারে ফোন দিয়ে আমার মাকে হুমকি দেবে আপনার ছেলেকে তুলে নিয়ে যাবো। এদিকে তখন সোমা ফেব্রুয়ারি মাসের একটা পরীক্ষা ছিল, পরীক্ষা একটা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য ও বাড়ি থেকে, আমি বলছিলাম আমার এখান থেকে হেঁটেই পড়াশোনা করো, যখন প্রবলেমের সময় ছিল প্রবলেম হয়েছে তখন যখন সবকিছু এরম ভাবে করছি, এখন তোমার প্রবলেম সলভ হয়ে গেছে তুমি কেন ওইখানে যাবে, দরকার নেই এখানে বসে পড়ালেখা করো, আমি পড়ালেখা না করলে তোমার পড়ালেখা আমি করাবো, আমার তো অমিত করে দিতে হবে, চেষ্টা করতেছি টিউশনি করতেছি এটা করি সেটা করি কোনো কিছু করতে পারতেছি না, পড়ালেখা শেষ করতে পারিনি। তারপরে ওইখানে আপনার ওই মুহূর্তটায় আমি মানে এমন একটা সিচুয়েশন পড়ে গেলাম, ওই মুহূর্তে ও বায়না ধরলো যে ও বাড়িতে যাবে, ঠিক আছে। এর আগ মুহূর্তে এর বিয়ের পরবর্তীতে প্রায় ও এরকম করতো, ঠিক আছে, কয়েকদিন পর পর বাড়িতে যাবো বাড়িতে যাবো, বাড়িতে দিয়ে আসতে হইতো বা যাইতো, এই করতে করতে একবার আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল ফোনে, তা আমি বলছিলাম তোমার যা ইচ্ছা তাই করো, তা আমি যেদিন ওকে আনতে যাবো মানে দু একদিন পরে এর ভিতরে ও কি করছে একবার সুইসাইড অ্যাটেম্পট গেছে, আমার পরে রাগ করেই সম্ভবত আমি আদৌ পর্যন্ত জানি না, আমি তাকে জিজ্ঞাসা করার পরেও সে আমাকে কখনো এর সলিউশন দেয়নি মানে অ্যান্সারটা আমাকে দেয়নি, কিন্তু তার ফ্যামিলি সবার সম্মুখীন প্রশ্নের সম্মুখীন হয়েছি আমার কারণে, তবে মেয়ে মানে
কি ঘটনার প্রেক্ষিতে
আমার সাথে কথা কাটাকাটি হওয়ার কারণে, তার মেয়ে
কথা কাটাকাটি কি ও বাড়ি কেন যাচ্ছে সেই নিয়ে,
ও তখন বাড়িতেই ছিল, আমি ফোনে মানে ওটা বারবার জিজ্ঞেস করতেছি আসার জন্য, এবার ও করছে কি মানে আমি একটু কিছু জানি না, আগের দিন দুপুরের সাথে আমার কথা কাটাকাটি হয়, রাত্রে ওই ঘটনাটা ঘটায় একটা দুটোর দিকে, তুতে খেয়ে নাকি সুইসাইড করা যায় আমি আসলে জানি না, মানে এত কিছু আছে আমি জানি না, এটা মনে হয় আমার মনে হয় এখন মেয়েরাই ভালো জানে এরকম একটা ব্যাপার দেখা গেছে। তা ওই কাজটা করলো বাবা আমার সকালে ফোন দিল 7টার সময়, ফোন দিয়ে আমাকে বলতেছে, আমি তখন ঘুমাচ্ছি, ফোন দিয়ে বলতেছে বাবা এই ঘটনা, মানে আমার মনে হচ্ছে আমি 28 থেকে পড়ছি, ঠিক আছে। তারপরে আমি গেলাম ওই মুহূর্তে ছুটে কাউকে কিছু না বলে, ঠিক আছে, কিছু টাকা এদিকে দেখছে ফ্রেন্ডদের কাছে ম্যানেজ করে নিয়ে গেলাম, যে দেখি যে খোলা মেডিকেলে ফ্লোরে শুয়ে রয়েছে, কারণ সুইসাইডে বা এইসব কিছু খাইলে ওই ফ্লোরেই গেছে, তো পাশে গিয়ে বসলাম, বসে মাথায় হাত দিলাম, তো ডাকালো, তখন আমি বলতেছি যে তুমি আজকে ভাগ্যবতী, কারণ আজ তুমি আমার ওয়াইফ, আমার বোন একটা অঘটন ঘটাতে চাইছিলাম তাই তোমার তার কোমরে লাঠি মারছিলাম, আর তুমি ভাগ্যবতী তুমি আমার ওয়াইফ, এর জন্য তোমার গায়ে আমি হাত তুলতে পারতেছি না। আমার দৃষ্টিতে আসলে ওয়াইফ পদ্মাঙ্গিনী তাকে আসলে ওই ওই জিনিসটা দেয় না, তারপরে যাক ওইটা ওকে সুস্থ করে তুললাম, সুস্থ করে যেদিনও বাড়িতে গেল সেদিনই মানে আমি বাড়ির থেকে আমি বারবার মিথ্যে কথা বলতেছি, এগুলো তো জানানো যাচ্ছে না, বলছি ওর ফুড পয়জনিং হয়েছে ঠিক হয়ে গেছে, পরে আমার বাবা বারবার বলতেছে মিথ্যে কথা কতক্ষণ বলা যায়, আমি তারপরে ওইটাই কন্টিনিউ করছি, তো ও শুনে বলতেছে আমি বাড়ি যাবো, তো আমি বলছি কেন তোমার এই অবস্থা তুমি এখানে, মানে আব্বু কি মনে করতেছে আমি চলে যাবো, মানে ও আমার আব্বুকে আব্বু বলতে, তারপরে আমার সাথে চলে আসলো, আমি বলছি তোমার আব্বু কষ্ট পাবে না, তারপরে আসলো, তারপরে আসার পরে আমার বাবা মাকে বললাম জানে তো ও ফুড পয়জনিং হয়েছে, তা সেইভাবে আম্মু ওকে মানে আমাদের বাসে যতদিন ছিল মানে ছিল বলতে যতক্ষণ ছিল আর কি ততক্ষণ পর্যন্ত ওর সাথে মানে আপন মেয়ের সাথে যে রিলেশনটা মানে লুপার স্থানটা ওকে দিয়ে দিয়েছিল, এরকম ভাবে চলতেছিল সবার ক্ষেত্রে, আমার ছোট ভাই ও তার সাথেও এরকম এইভাবে চলতে চলতে, তারপরে যে ও এটা হলো ফেব্রুয়ারি মাসে মানে জানুয়ারি মাসে 2011 জানুয়ারি মাসের 20 তারিখে ওর বাবা কেউ ফোন দিছে, ওর বাবা আসছে মাও আসছে, আসে
নাস্তা করে খাবে টাবে না চলে যাবে, আমি বাজার করছি তা খাবে না। তা আমি বলতেছি থাকেন রাতে কিছু কথা আছে, মানে আমার তো চারিপাশে সারাদিন প্রবলেম গুলো শেয়ার করবো এইটা আমার কি মানে এটাকে যৌতুক বলে কিনা আমার জানা নেই, ঠিক আছে। আমার প্রবলেম ফেস করতেছি এইটারে কি করে সলভ করা যায় আমাদের ফ্যামিলি তাদের ফ্যামিলি মিলে এটা এর ভিতরে চলে গেল। যাওয়ার পরে আমার বাবা বলতেছে মানে বাবা এবং মা দুজনে মানে ভেঙে পড়ছে, তারপরে আমার বাবা মা দুজনে মানে 21 তারিখে যখন সন্ধ্যা ওরা চলে গেল সেদিন মানে ওর চলে যাওয়ার পরে আমার বাবা তাকে ফোন দিল, মাও ফোন দিল, তাদের সাথে কথা হইলো, আমার বাবা নিজে তাদের বাসায় গেল, ঠিক আছে। জাস্ট ঘটনাটা হয়েছিল মানে আমার বাবার ওই প্রবলেম গুলোর কারণে আমি যে টাকা আনতে আমি সেই টাকাটা দিতে পারতেছি না ওই মুহূর্তে, মানে কিছু গ্রামে জায়গা জমি বিকে ওই টাকাটা দিতে হবে ওই সময়, তা ওই সময় তো জায়গা জমিটা হয়তো কন্টিনিউ করা যায় না তাড়াতাড়ি, তা তখন ওনাদের কাছ থেকে হেল্প চাওয়া হয়েছিল, এইটাই হলো বড় সমস্যা। আমি একবারও কিছু বলি না, আমি এক লাস্ট না পেরে একবার ওর বাবাকে ফোন দিয়ে শুধু বলছি যে আব্বু আব্বুর এই প্রবলেম, আমিও এই সমস্যা ভিতরে পড়েছি, দেখেন তো কিছু করা যায় কিনা। তো ওর বাবা আমার বললো যে ঠিক আছে আমি দেখতেছি। পরের দিন সোমাকে ফোন দিছে, সোমা আমাকে ফোন দিছে দিয়ে বলতেছে আব্বু কিছু করতে পারতেছে না চেষ্টা করছি। তো তখন মাথা ঠিক ছিল না মুহূর্তে, আমি বলছি যে তোমার বাবু কিছু করতে পারবে না, আমার বাবু কিছু করতে পারবে না, আমি আসলে কি করবো আমি একটু বুঝতে পারতেছি না। হ্যাঁ এর থেকে মানে মেরে ফেলছিল আমার আল্লাহ যদি নিয়ে রাখে তাকেই ভালো হতো, এরকম ভাবেই করতেছি, কারণ আমি তো ওই জিনিসটা পছন্দ করি না সুইসাইড। তো সেই ক্ষেত্রে ওই পজিশনে ওর সাথে কথা কাটাকাটি হয়, তারপরে থেকে ওর সাথে আমি মানে ও আমাকে ফোন দেয় না, ফোন বন্ধ রাখে, আমিও আর ফোন দিই না। এই করতে করতে 6 দিনের মাথায় আমি নিজে ফোন দিছি, ফোন দিলে ফোন বন্ধ, তারপর মা নাম্বার দিয়েছে, দিয়ে ওর আম্মুর নাম্বারে ফোন দিয়ে আমি ওর সাথে কথা বলছি, অনেক বুঝাইছি এইভাবে ভেবে এইভাবে ঠিক আছে আমরা সব ঠিক করে নেব, আর ঠিক করতে পারি না ওই মুহূর্তে। তারপরে আমি গ্রামে যাই, গ্রামে আমার আব্বু যায়, আমি যাই যে এখান থেকে টাকা জমি থেকে টাকা পয়সা বের করে এনে তারপরে টাকা দিব। এর ভিতরে ওই বড় ভাইয়া আমাকে বলছে যে টাকা দিতেই হবে, তখন
যে টাকা পাই যে পরিচিত বড় ভাই যে আপনাকে হুমকি দিচ্ছিল আপনাকে তুলে নিয়ে যাও,
হ্যাঁ 40,000 টাকা তাকে দিতেই হবে। পরে আমার দুইটা ফ্রেন্ডকে ফোন দিলাম, ওরা টাকা পাবে কোথায়, ওরা কত ম্যানেজ করতে হবে, তো ওদের বললাম কি যে টাকাটা ম্যানেজ করে দে আমি এক সপ্তাহ টাইম, এক সপ্তাহের ভিতরে দেবো। তো ওরা বলতেছে কিসের ভরসা করবো, মানে ওই পরিস্থিতি আমাদের তো ওই পরিস্থিতি। তো ওদের আমি বললাম কি আমার দিকে আমার তো কিছু নেই পুঁজি এই মুহূর্তে, এদিকে সময় আমাকে ছেড়ে চলে গেছে এক ধরনের চলে যাও তাই বলে এটাকে, আমার বাবা মাও আমাকে জন্য কিছু করতে পারতেছে না এই মুহূর্তে, আমি আমার তো কিছু নেই, আমার যে বন্ধুত্বটা তোদের সাথে ওই বন্ধুত্বটাকে আমি পুঁজি ওইটাকে তোদের কাছে জমা রাখতেছি, 7 দিনের মধ্যে যদি টাকা না দিতে পারি তোদের সাথে আমার রিলেশনটা ব্রেক আপ হয়ে যাবে, আর বন্ধুগুলো পরিচয় দিস না, আর যা আমার অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিচে দিস, এইভাবে কথা হইলো। ওরা টাকাটা দিল, আমি টাকাটা ম্যানেজ করে এক সপ্তাহ পরে আমি এগিয়ে দিয়ে দিলাম, সব জায়গায় যেটা পাইতো টুকটাক দিয়ে শোধ করলাম ওই মুহূর্তেটা যেটা আর কি ইমার্জেন্সি ছিল। এরপরে আমি আব্বু আম্মু আমার আম্মু সাধারণত কোথাও যায় না, আমার যেটুকু মনে পড়ে এই পর্যন্ত ওই ওই ওদের বাসায় গিয়েছিল ওইটাই হলো ওইটাই হলো লাস্ট, তারপরে কখনো কোনো
এর মধ্যে অনেকগুলো কথা উঠে এসেছে মেঘলা, যেটা আমরা এর মধ্যে জানতে পেরেছি যে পরিস্থিতি অনেক বেশি সমস্যাপূর্ণ হয়ে উঠেছিল রাজুর, যেটা রাজু বলছিলেন যে তার বাবার বিজনেস সেভাবে ঠিকভাবে চলছিল না, তার হাতে জব ছিল না, এমন অবস্থায় বিয়ে করেছিলেন পরিস্থিতির কারণে, যে সময় হয়তো হয়তো তার জন্য বিয়েটা করা ঠিক ছিল না,
ছিল না কিন্তু আমার
পরিস্থিতির কারণে
করতে হয়েছে, আমি এটা করছিলাম
ফাইনালি সব ম্যানেজ করতে গিয়ে
আবেগে ছিলাম,
সব ম্যানেজ করতে গিয়ে আপনার একদম নাভিশ্বাস অবস্থা, এই অবস্থাতে আপনি সোমা তার বাবা মার কাছেও টাকার জন্য বলেছিলেন, আপনি তখন হয়তো দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে তাদের কাছে টাকা চেয়ে বসেছিলেন এবং টাকা চাইতে গিয়ে
আমার আসলে উচিত হয়নি ওই পরিস্থিতিটা,
এবং টাকা চাইতে গিয়ে দিগ্বিদিক জ্ঞান শূন্য হলে একটা মানুষের যা হয় তখন হয়তো সেই ভাবনাগুলো আপনার মাথাতে আসেনি,
আমার কাছে মনে হয়
যে কোনো মূল্যে পরিস্থিতিটা সেটেল ডাউন করাটা আপনার জন্য তখন ফরজ হয়ে উঠেছিল, ব্যাপারটা এরকম ছিল আপনার জন্য, এবং ফাইনালি আপনি টাকা পেলেন বন্ধুদের কাছ থেকে এবং টাকাগুলো ফেরত দিলেন। তারপর
এর পরবর্তীতে আমি মানে যখন টাকা পয়সা ক্লিয়ার হয়ে গেল, আমার মা সাধারণত কোথাও বাইরে বেড়াইতে যায় না, আমার মা বাবা এবং আমি ওদের বাসায় গেলাম, ওর মা বাবার সাথে কথা বললো অনেকক্ষণ, ঠিক আছে সরি টরি বললো যেটা হয়েছে সবকিছু মিটসাল খুঁজে নেওয়ার জন্য। তারপরে ওকে অনেক কিছু বুঝাইলো, ওর ভিতর তো ফোনও দেয় না, কথাও বলে না কারোর সাথে। আমি গেলাম, আমি আলাদা ওর বসে কথা বললাম, ও আমার তখন বলতেছে দেখো এখানে এসে সব ঝামেলা না করে তুমি যাও, তুমি তোমার মতন পরে দেখা করো, আমি আমার মতন করি, পরে যা দেখা যাবে দেখা যাবে, আর তুমি যদি হ্যাঁ বেশি পেশা বেশি করো আমি কিন্তু আমি এই বাসাতেও বেরিয়ে চলে এলো, এরকম। তো তুমি তো এরকম ছিল না, এরকম করতেছো কেন? তুমি একটা বাস্তববাদী নেন ঠিক আছে, কিন্তু এইটা কেমন বাস্তবতা? অনেকক্ষণ বুঝাইলাম ফোনে নাই ঠিক আছে, হাত পা ধরে মানে কি বলা যায়, মানে ওর হাত পা ধরে আমি কাপিটি মিনিটে অনেকক্ষণ করলাম, চলো মানে আমি এই পাচ্ছি না ওর ভিতরে, সে আগে আগের মানুষটাকে আমি আর পাচ্ছি না। এই করতে করতে এক পর্যায়ে এসে ওর বাবা মার পা ধরাই ধরলাম আমি আমার বাবা মার সামনে, যেহেতু তাদের তো আমি আমার বাবা মার পর্যায়ে রাখি, সেইভাবে আমি তাদের পা ধরাই ধরে কান্নাকাটি করলাম। তারা বললো বাসায় যাও সব ঠিক হয়ে যাবে ঠিক আছে, কয়েকদিন পরে এসে নিয়ে যাও ওকে। কিন্তু কয়েকদিন আজও পর্যন্ত আমার জীবনে মনে হয় আসেনি, ভবিষ্যতে আসবে কিনা গুরু আমি জানি না। এ পর্যায়ে 2011 ঘটনা গেল, তারপরের থেকে 12 পার করলাম, এর ভিতরে আমার সাথে তার সাথে এই 6 মাস যোগাযোগ বন্ধ, 6 মাস পরে একবার হয়েছে, 1 বছর গেছে, 1 বছর পরে একবার হয়েছে ঠিক আছে। এইভাবে চলতে চলতে একটা পর্যায়ে এসে লাস্ট গত বছর আমি ঢাকাতে চলে আসি, আসে 1 বছর আমি ঢাকাতে কন্টিনিউ ছিলাম, 11 মাস মতন একটা জব করতাম, মানে 2টা জব ছাড়ছি ভিতরে। এর ভিতরে আমি এমন সময় গেছে গুরু, আমার নিজের ফ্রেন্ডের মানে বিজনেসে সময় গেছি, তাও কেমন এক ধরনের নাইট গেট বলা যায় যেতে, অনার্স পড়াকালীন ফাইনাল ইয়ারে থাকে, মানে রাত্রে ওদের ঘাটে বালু ট্রাক লোড হয়, দাঁড়ায় দাঁড়ায় লোড দিতে হয় ঠিক আছে, রাত্রে শুধু থাকবো, রাত্রের জন্য কিছু টাকা দিবে। পরে আমার ওই টাকায় হচ্ছে না বলে আমি কি করলাম, দিনেও থাকা শুরু করলাম, 2 মাস এরকম থাকলাম রাত দিন 24 ঘন্টা তাদের এখানে, শুধু খাওয়ারটা টাইমটা আসলাম, তাও ওর এক বড় ভাই ছিল সেইটাকে অন্য চোখে দেখতো, আমি গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরি করি আড্ডা মেরে আসি, মানে এক ধরনের তাদের কাছে বন্ধু হয়ে গেলাম, কিছু টাকার বিনিময়ে আমার সব বিছিয়ে দিয়েছি 24 ঘন্টা। এই করতে করতে তারপরে আর এক ওইখান থেকে সরে গিয়ে আর একটা কাজে ঢুকলাম, সেইখানেও সার যা যে করে আসে সার প্যাক হয় ওইখানে দাঁড়ায় দাঁড়ায় রোদ্রে ডিউটি করতে হয়, খুলনা তো ওদের ওইখানে থেকেও করছি, এটা ও জানে না, এখনো পর্যন্ত হয়তো জানে না, কখনো বলাও হয়নি, মানে বলার মতো পরিবেশ পরিস্থিতি আমাকে দেয়নি কখনো, সময় এখানে কন্টিনিউ থাকতেছে আমি আমার মতন এইখানে
সবার সাথে যোগাযোগ
যোগাযোগ ওই যে বললাম না 6 মাস পর একবার হচ্ছে, একবার সে নিজে দিছে, আর বাদ বাকি আমি চেষ্টা করেছি, 2 মাস 3 মাস পর একবার হয়েছে এরকম।
আজ কতদিন
আমি করি যোগাযোগ,
সে অবস্থা কতদিন, মানে কতদিন তার সাথে যোগাযোগ নাই?
লাস্ট মনে হয় 6 মান্থ আবার
জানি, মানে ওর ফোনে না দেখা সাক্ষাৎ বন্ধ কতদিন,
দেখা সাক্ষাৎ এর পরবর্তীতে আমি ও মানে আম্মু সোফা আব্বু সহ যাওয়ার পরে পরবর্তীতে আমার ফাইনাল ইয়ার পরীক্ষার আগে একবার আমি গেছিলাম, এক রাত আমি ওইখানে ছিলাম, কিন্তু শেষ হবার পরে ছিল আমি আমার বেডের পরে মানে ওদের বাসায় বেডের পরে ছিলাম, রাত 4টা পর্যন্ত এগুলো উল্টো পাল্টা চলছে, এমনকি ও বাস বাইরে গেছে,
রাজি হয়নি
বাইরে গেছে, বাইরে থেকে আসছে যখন আমার কাছে মনে হয়েছে কিছু একটা খেয়ে আসছে, ওই যে একবার সুইসাইড করতে গেছে আমি পাগলের মতন করতেছি, ওর বাবা তখন বলতেছে তুমি তো পাগল হয়ে গেছো দেখতেছি, আমি আপনারা আমার সবাই পাগল বানাই ফেলেছেন। ওই রাতটা কোন রকমে পার করে ওই দিন রাত্রে আমি ফিরে চলে আসি।
আজ কতদিন যোগাযোগ নাই, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক যে যোগাযোগ সেটা কতদিন, প্রায় 3 বছর 2 বছর?
2011 সালের
প্রায় 3 বছর,
জানুয়ারি 20 তারিখে আমার সাথে ওর সাথে লাস্ট এক জায়গায় থাকা,
আজকে 2014 মানে প্রায় 3 বছর, জানুয়ারি লাস্ট হতে চললো, প্রায় 3 বছর কানেকশন নাই, কোনো যোগাযোগ নাই।
এরপর গুরু আমি ওই অবস্থাতে ওইখান থেকে আমি বিভিন্ন কাজ এটা সেটা করতে করতে ঢাকায় এসে, ঢাকায় কিছুদিন থাকার পরে ওর সাথে একবার আমার সাথে যোগাযোগ হইলো, তখন ওকে আমি বললাম যে তুমিও ঢাকায় আসো, তোমাকে আমি নিয়ে আসি এখানে থাকি এক জায়গায়।
এখন কি করছেন এখন
বর্তমানে?
বর্তমানে মাস্টার্স তো কমপ্লিট করলেন,
মাস্টার্স কমপ্লিট করছি আর আমি এখন বর্তমানে ইস্টার্ন ব্যাংক EBL এ সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেছি।
এখন সব মিলিয়ে তো মোটামুটি একটা ব্যালেন্স, প্রচন্ড ভালোবেসেছিলেন সেই মানুষটি, যার জীবনের এক বড় রকমের ছন্দপতন থাকার পরেও সেটিকে বাইপাস করে তাকে আপনি আপন করে নিয়েছিলেন, সেই মানুষটি যে মানুষটির ভেতর দিয়ে জীবনটাকে পুরো জীবনটাকে পার করে নেওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই মানুষটি যে মানুষটিকে প্রথম যখন দেখেছিলেন রিক্সাতে আপনার পাশে বসা, সেই লাল সমস্ত কিছু লাল ম্যাচিং করে পরা, এবং সবচাইতে অদ্ভুত ছিল সেই দৃশ্যটি যেখানে তার চুল, এলোমেলো চুল তার মুখের উপর এসে পড়ছিল, পৃথিবীর সবচাইতে সুন্দরতম দেখা দৃশ্য। সেই মানুষটিকে ছাড়া আছেন 3 বছর, কিভাবে কাটছে এই সময়?
গুরু এইটাই তো, আমি চলতে সেইভাবে, তারপরে আমি মানে লিটারালি কতবার, অনেকবার, মানে অসংখ্যবার, যেভাবে পারা যায়। আমার একটা, আমার ইমিডিয়েট মানে সিনিয়র এক মামা আছে, মানে আমার একের উপরে পড়ে, ওকে পাঠাইছি। এটা অন্য হয়েছে কেন, আমি ওকে পাঠাইছি, চৈতিকে পাঠাইছি, চৈতিকে বলছি। ওরা ওই ফ্যামিলি থেকে আমাকে প্রশ্ন করে কেন আমি এলাকার লোকেদের কাছে বলছি, মানে যেভাবে গেছি কোনোভাবে পারি নাই। ফ্রেন্ডরা অনেকেই চাইছে যে যাই বলি এটা করি, আমি লাস্টে পারি নাই, বাধা দিছি যে আসলে ওরা ওইভাবে পছন্দ করে না, দেখি লাস্ট কি হয়। এভাবে চলতেছে চলতেছে আমি চালাচ্ছি, চালাইতে চালাইতে এক পর্যায়ে এসে লাস্টের দিকে আমি আসলে এতই ই হয়ে গেলাম, মানে আমি কোনো কিছু পড়ে উঠতে পারতেছি না। তারপরে এর মধ্যে থেকেই আমি মানে এক ধরনের না পড়ালেখা করে কোন রকমের বইয়ের সাথে সম্পর্ক রেখে অনার্স ফাইনাল ইয়ার দিলাম, ম্যানেজমেন্টে অনার্স ফাইনাল ইয়ারে মানে অনার্স কমপ্লিট করলাম সেকেন্ড ক্লাস নিয়ে। তারপরে গত বছর ঢাকায় থাকাকালীন রেজাল্ট আউট হইলো, আবার মাস্টার্সে ভর্তি হইলাম। মাস্টার্সে ভর্তি হওয়ার পরে এর ভিতরে ওর সাথে আমার যোগাযোগ হইলো, যখন গত বছর আমি যখন জব করতেছি মোটামুটি চলতেছে, তা ওকে আমি তখন যোগাযোগ হয়, তা আমি ওকে ঢাকায় আনতে চাইলাম, সে আসতে চায় না ওই মুহূর্তে, ঠিক আছে। সে তারপরে ও ফোনে কথা হচ্ছে, এর মধ্যে ওর যে অনেমেলগুলো আমি বন্ধক রাখছিলাম ওইটা আমি ফেরত অলরেডি আনছি, বাট ওইটা আমার ফ্যামিলির থেকে আব্বু বলতেছে যে, বা আদারওয়াইজ অন্যান্য পার্সনরা বলতেছে যে এটা দেওয়া যাবে না, এটা যদি এখন দিয়ে দেয় তাহলে হয়তো বা ও এরপরে বলতে পারে যে তোর সাথে আর মানে তোমার সাথে আর সংসার করবে না, তখন তখন তুমি কি করবে। তারপরে আমি এটা আর জোর করে দিতে পারি নাই। 6 মাস পরে আমি ঢাকা থেকে যখন যাচ্ছি ঈদের সময়, তো ঈদের আগে ওকে আমি ফোন দিছি যে তোমাকে তো আমি কখনো কিছু দিতে পারি নাই, বিশেষ করে আমার নিজের টাকা ইনকাম করা দিয়ে কোনো কিছু কিনে দিতে পারি নাই, আমি এখন কিছু কিনে যেতে চাই, কি কিনে দেবো, তুমি শাড়ি নিবা নাকি ফ্রি পিস নেবা না আদারের জন্য কিছু, তোমার যেটা প্রয়োজন সেটা আমি তোমাকে দিব। তখন আমাকে প্রথমে নিজে না নেবে না, তারপর বলছিল তোমার যেটা পছন্দ সেটা দিও। তো ওই সময় তো আশাধারণ দেখলাম, মনে এই তো ঠিক হবে, এর আগে পরেও অনেকবার আশাধারণ দেখছি এই ঠিক হয়ে যায় যায়। ওদের ফ্যামিলি একবার, আমার বাবা অসুস্থ হয়ে পড়লো, মা অসুস্থ, আমি গেলাম ওর বাবার কাছে, ওর তার ওর ফ্যামিলি মেম্বার মানে ওর মামার কাছে, যে বিয়ের সময় মানে দুই পক্ষকে এক জায়গা করে কথাবার্তা বলছে,
ঠিক আছে, 3 বছর
ওর ফ্যামিলির, ওদের ওর খালার বাসায় রয়েছি একই দিনে, ওর মামার বাসায় গেছি, একবার এ বলে এর কাছে যাও, একবার বলে ওর কাছে যাও, মানে এ বাস ও বাস। আর আমার বাবা মানে যে মানুষটা দেখা গেছে যে 70 কেজি ওয়েট ছিল, তার 40 কেজি ওয়েটে দাঁড়ায়,
সোমার ফিরে না আসা,
ফিরে না আসা
কারণ একটাই যে কেন টাকা চাওয়া হয়েছিল তার পরিবারের কাছে,
এইটাই।
আর অন্য কিছু
আর একটা ব্যাপার দাঁড়াইছিল, যে আমি অর্নামেন্টস গুলো ফেরত দিতে পারতেছিলাম না ওই মুহূর্তে। আমার মনে হয় পাশাপাশি ওর ফ্যামিলির অনেকে হয়তো বা বলতে পারে যে এই ছেলে উড়নচন্ডির ছেলে, লাইফে কিছু করতে পারবে না,
কি ফেরত দেওয়া হয়েছিল পরে,
সেটাই তো বলতেছি গুরু। পরবর্তীতে আমি এটা গত বছর ঈদের সময় আমি ওকে গিফটের ব্যাপারটা ওইটা কিনে ওইটা আমি পাঠাই দিই আমার ছোট ভাইয়ের মাধ্যমে, ওইটা দিয়ে আসে। এর পরবর্তীতে আমি বলছিলাম যে আমি আসতেছি ঈদের পরের দিন, আমি যাবো এইগুলো নিয়ে দিয়ে আসবো। এর ভিতরে তার সাথে আমি মনে করছি কন্টিনিউ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাচ্ছে, ফেরত দিতে। প্রথমে আমাকে আমার ফ্যামিলি দিতে চাচ্ছিল না, যে দিলে মনে হয় এরপরে তোর কাছে ডিভোর্স হবে, তুই কি করবি তখন। লাস্ট হিসাব করে দেখলাম যে মানুষটাকে এত ভালোবাসিছি, এত কিছু দেওয়ার চেষ্টা করেছি, দিতে পারি না, এই তো আমার সামর্থ্য কোনায় নেই, কিন্তু যখন দেওয়ার দিন আসবে বা একটু কিছু পরে যাও আমি পাশে পাচ্ছি না, ঠিক আছে, শুধুমাত্র
আটকে
রেখে তাকে আমি আটকাইতে কি পারবো। আমি গেলাম এক ফ্রেন্ডের সাথে নিয়ে, যে তার জামা কাপড় ছিল অনেক কিছু আমাদের ফ্যামিলির মানে আমার বাসায়, সেগুলো সব আমি নিজে প্যাক করে নিয়ে একদিন যে ওদের বাসায় সব দিয়ে চলে আসলাম। আসার পরে ওইভাবেই চলতেছে, চলতে চলতে একটু পাস্টে যাই গুরু, যেটা একটা বড় উল্লেখযোগ্য ঘটনা, সেটা হলো আমার বাবা অসুস্থ থাকাকালীন টাইমেও গেছি, পাই নাই তাকে, তার ফ্যামিলি কেউ আমাকে দেয় নাই, সেও আসে নাই। যখন এই যে আমি বললাম এক রাত আমি ওদের বাসায় ছিলাম, সেই সময়কার ঘটনা, এর ঠিক সপ্তাহখানিক আগের ঘটনা দাঁড়াইছে। আমি একদিন ওই যে যখন বালির ঘাটে কাজ করি, তখন ঘাটের থেকে ফিরে আম্মুকে দেখি কাঁপতেছে, আমার এই বয়স গুরু, আমার এই বয়স, তাহলে আমার মার বয়সটা কেমন হয় এক্স্যাক্টলি আপনি ধারণা করতে পারতেছেন, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, তো তখন আমি অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিব, সেই মুহূর্তে আমার মা দেখি কাঁপতেছে বাসায় গিয়ে, জিজ্ঞেস করি কোনো কিছু অ্যান্সার করে না, তারপরে বলতেছে যে কি করবো তুই বড় ছেলে এই লজ্জার কথা, আমি বলছি লজ্জার কি আছে কি হিসেবে বলো, আমার মা আমাকে তখন জানাইলো সে প্রেগনেন্ট। তা আমার কাছে মনে হইলো কি একটি খুশি সংবাদ আর কিছু না, আমার একটা বোন হারাইছে, আমি আম্মুকে বলতেছি তুমি এটা নিয়ে লজ্জা করতেছো কেন, এটা লজ্জার কি আছে, এটা হইতেই পারে, আগে দেখা যাচ্ছে যে অনেক 11-12 ছেলে মেয়ে থাকতো, তাদের বড় ছেলে ছোট ছেলের বয়স অনেক ডিফারেন্স থাকতো। তখন আমি আমার মাকে ইজি করলাম, ট্রিটমেন্ট মানে ট্রিটমেন্ট চলতেছে, তারপরে বেবি হইলো এবং আমার আর একটা বোন হইলো, আল্লাহ জানে এটা কোন খেলা, মানে লুপা আবার ব্যাক। আমার কাছে মনে হয় এই অনুষ্ঠানে ঢুকার আগেও আমি তার সাথে কথা বলছি, দুই বছর এক মাস
লোপার লুকটা কি পাইছে কিছু
সেম ওরকম পেয়েছে, এবং এই যে ফোনে আমি যখন খাচ্ছিলাম ভাইয়া তুমি খাইছো আমি খাইছি গোস্ত দিয়ে আম্মু আমাকে খাওয়াই দিছে, হ্যাঁ তারপরে আমাকে আবদার করে আমাকে এটি কিনে দাও এটি কিনে দাও আব্বু কিনে নিয়ে
দিয়ে কথা বলবো, এবং এই ফাঁকি কিছু টেক্সট আমরা নিয়ে নিই মেঘলা, অনুষ্ঠান একদম শেষের দিকে রাজুর কথা আমরা মোটামুটি শুনেছি এবং আমরা চেষ্টা করছি এর ফাঁকে রাজুর সেই ভালোবাসার মানুষটিকে ফোনে নেওয়ার জন্য। তিন বছর 2010 থেকে 2011 থেকে 2014 2011 জানুয়ারি থেকে ফর্মালি রাজুর সাথে সম্পর্কটা ওই অর্থে নাই সমান, আজ 2014 জানুয়ারি শেষ হতে চলল, এর শেষ কোথায় আদৌ আমরা সেই স্বপ্নময় মুহূর্তে পৌঁছতে পারবো কিনা আপনাদেরকে সাথে নিয়ে, সে চেষ্টাটা তো অবশ্যই আমি করবো যদি ফোনে আমরা রিচ করতে পারি সোমাকে, প্রচন্ড ভাবে আমরা চেষ্টা করব সবাই মিলে। এবং যেভাবে রাজুর কাছে আমরা শুনছিলাম যে সম্ভাব্য অসম্ভাব্য এমন কোন পথ নাই যে পথ দিয়ে চেষ্টা করে দেখেনি রাজু, যাতে করে তার ভালোবাসার সেই মানুষটি তার সেই লালপুরি, যে লালপুরিকে বৃষ্টি স্নাত সেই বিকেলের সময় অদ্ভুত রকম সৌন্দর্যে উদ্ভাসিত ছিল, সেই মানুষটিকে তার নিজের করে পাওয়ার যে আকাঙ্ক্ষা, নিজের করে পাওয়ার যে কল্পনা, যে স্বপ্ন, সেটা যেন বাস্তবায়িত হয়, সেটা যেন বাস্তবে রূপ নেয়, স্রষ্টার কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই শক্তি চাচ্ছি এবং আপনাদের সবার কাছ থেকে সেই প্রার্থনা, সে উইশ, সে ভালোবাসা, সে দোয়া চাচ্ছি এবং আপনাদের সবাইকে নিয়ে সোমার কাছে আমরা হাজির হব, আমাদের এই ভালোবাসার পয়গাম রাজুর পক্ষ থেকে আমরা সোমার কাছে পৌঁছে দিব। তিন বছরে যা হয়নি, বিভিন্ন সূত্র দিয়ে যা ঘটেনি, সেটা আজকের তারিখে যদি ঘটে যায় তাহলে চাইতে ভালো লাগার আর কিছু হতে পারে না। মেঘলা কিছু টেক্সট নিয়ে নি।
This track was downloaded from FusionBD.com.
Right. যেমন আছেন আমিনুল ইসলাম আমাদের সাথে, উনি লিখেছেন যে গুরু আমি আমিনুল স্পেন থেকে শুনছি, আমি আপনার নতুন বন্ধু, গুরুকে সালাম জানিয়েছেন। এবং আছেন মোহাম্মদ রনি, উনি লিখেছেন আমি অনলাইনে শুনতে পাচ্ছি না বাট সবার কমেন্ট পড়ে কিছুটা বোঝার চেষ্টা করছি। ওকে, আরেকদিকে মেবি আপনি তার ডিউটি চালিয়ে যাচ্ছে, কে কি বলছে সেগুলো পড়ছে। ওকে, তো আমি কমেন্ট পড়তেই থাকি, পরে ডাউনলোড করে শুনবো। অ্যান্ড লাভ ইউ গুরু। এখন এই মুহূর্তে আছেন ফেসবুকে আমাদের সাথে শামীম রায়হান, লিখেছেন রাজু ভাই সুন্দর মনের মানুষ হয়েও অনেক কষ্টে আছে। আমাদের সাথে আছেন রিয়াদুল ইসলাম বিজয়, লিখেছেন রাজু ভাই আমরা আছি তোমার সাথে। আতাউর রহমানও যুক্ত হয়েছেন ফেসবুকে, লিখেছেন গুরু বিপদ কেন চারিদিক থেকে আসে। শামীম হোসেনও আছেন, লিখেছেন শেষ পর্যন্ত কি হবে, খারাপ নাকি ভালো সেটাই বুঝতে পারছি না। শামীম রায়হান আরো একবার লিখেছেন যে রাজু ভাই ভালো মনে ভালো মানুষের জীবনে সুখ সয়না। ওকে, অ্যান্ড ফকরুল শাকিব লিখেছেন রাজু ভাই আমার কষ্ট হচ্ছে তোমার জন্য। অ্যান্ড আব্দুর রহমান রফিক লিখেছেন এখন খুবই খারাপ লাগছে রাজু ভাইয়ের জন্য। রিয়াদুল ইসলাম বিজয় আছেন, লিখেছেন ভালোবাসা ছাড়া সুখী হওয়া যায় না। সোহাগ লিখেছেন সোহাগ রুনা যে আশা হারিও না রাজু ভাই। এবং এরকম আরো অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন ফেসবুকে এবং SMS এর মাধ্যমে SMS করেছেন আমাদেরকে। আকাশ আছেন আমাদের সাথে শুভ খুলনা থেকে, লিখেছেন রাজু ভাই ইউ আর এ গ্রেট পার্সন। অ্যান্ড তমাও আছেন আমাদের সাথে, এবং বন্ধু আপনি অবশ্যই যুক্ত হতে পারেন আমাদের সাথে ফেসবুকে এবং অবশ্যই আমাদেরকে SMS করতে পারেন। নিয়মগুলো আরো একবার জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ দিয়ে লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি
হচ্ছে www.facebook.com/dhakafm90.4। তো আপনি এখান থেকে এসে আমাদের পেজটিতে লাইক করবেন এবং আমাদের পোস্ট যে দেওয়া আছে সেই পোস্টে লাইক করবেন এবং কমেন্ট করবেন, সেটাই আশা করছি। এবং গুরু আরেকটা বিষয় আছে যে অনেক বন্ধু কিন্তু আমাদের প্রোগ্রামগুলো শোনেন এবং তার ফলো আপ জানতে চান এবং সবসময় হয়তো সেটা সম্ভব হয় না, তাই আমাদের কর্তৃপক্ষ কিন্তু একটা আয়োজন হাতে নিয়েছেন, একটা উদ্যোগ হাতে নিয়েছেন। সেটি হচ্ছে যে আগামী মাস মানে ২ ফেব্রুয়ারি মানে প্রতি রবিবার থেকে ঠিক রাত 10:30 দিকে আমরা আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম পুনঃপ্রচার করব এবং তার সাথে ফলো আপ করবো। দ্যাট মিন্স একটু এক্সাম্পল দিয়ে বলি যে আজকে যেমন রাকিব ভাই বুঝলি আপু আসলেন, আজকে ফলো আপ প্রোগ্রাম করলাম আমরা থার্সডেতে, কিন্তু সেটা থার্সডেতে ফলো আপ না হয়ে হবে রবিবারে। প্রত্যেক সানডেতে ঠিক রাত 10:30 আমরা তাদের প্রোগ্রামটি রিপিট করার সাথে সাথে প্রোগ্রামটিতে ফলো আপ করবো তাদেরকে নিয়ে। এবং এটার কারণটা হচ্ছে প্রায় সব বন্ধুদের আগ্রহ থাকে কি অবস্থা, কার কি রকম বর্তমান অবস্থা, কি পরিস্থিতিতে আছেন তারা, এসব কিছু জানার আগ্রহ প্রকাশ করেন সব বন্ধু আপনারা। এই জন্যই আমাদের এই উদ্যোগটি হাতে নেওয়া এবং গুরু এতে শ্যাম আপনি
এটা অবশ্যই অনেক ভালো একটি ইনিশিয়েটিভ, কারণ শ্রোতারা কি চাচ্ছেন, আমার বন্ধুরা কি চাচ্ছেন তার সাথে সিমিলারাইজড হয়, এটা খুব ভালো একটি উদ্যোগ। এবং প্রায়শই শুনি এরকম যে আমাদের সাথে কত বেশি সময় কাটানো যায়, অ্যাটলিস্ট লাইভে বৃহস্পতিবার থাকছি, পুনঃপ্রচারের মাধ্যমে হলেও আপনাদের সাথে কানেক্টেড থাকার একটা সুযোগ পাচ্ছি। আর আপনাদের যে জিজ্ঞাসাটা বারংবার থাকে আমরাও সেটি চাই। আমার মনে হয় না যেটা আমরা বিনয়ের সাথে বলতেই পারি, নট অনলি ইন বাংলাদেশ, ইফ ইউ কনসিডার দ্য গ্লোবাল মিডিয়া, সেখানে কিন্তু মানুষ যেখানে কনসার্নের কথা বলে, প্রবলেমের কথা বলে, আমরাই প্রথম সাহস দেখিয়েছি, উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে মানুষের ভালোবাসাকে তুলি করে যে কোনো সমস্যার সমাধানের দিকে যাওয়া যায়। তাই আমাদের কাছে আমার বন্ধুরা আশা করতেই পারে যে আমরা এটা ফলো আপ করছি কিনা, সেই বন্ধুরা এখন কেমন আছে সেটা জানতে চাইতেই পারে। তো এটা এটা অবশ্যই খুব ভালো এবং সময় উপযোগী উদ্যোগ, এবং অবশ্যই আমি এর জন্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা দিনের পর দিন এই ফিডব্যাকটা দিয়েছেন। এবং দেখেন যে আপনাদের প্রত্যেকটা ফিডব্যাককে কিন্তু আমরা খুব ভালোভাবে মূল্যায়ন করি, এটি হচ্ছে তারই কিন্তু একটি প্রতিফলন যে ঢাকা FM এর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে যে 2 ফেব্রুয়ারির পর থেকে প্রতি রবিবার রাত 10:30 বৃহস্পতিবারে যে প্রোগ্রামটি হবে সেটি ফলো আপ প্রোগ্রাম হবে রাত্রি 10:30 প্রতি রবিবার, এবং সেখানে ফলো আপ করা হবে সর্বশেষ যে গেস্ট আমাদের প্রোগ্রামে এসেছেন তার ঘটনার, সেই অনুষ্ঠানটি পুনঃপ্রচারের পরপরই তার ফলো আপটা করা হবে, সে এখন কেমন আছে সেই বিষয়টি জানবার জন্য। এটি এটি আসলে আপনারা যে ফিডব্যাক দেন, আপনারা যে লাইক বা কমেন্ট করেন, সেটি আসলে বিফলে যায় না। আপনাদের ফিডব্যাকগুলো আমরা অনেক ধৈর্যের সাথে এবং যথার্থ মূল্যায়নের সাথে সেটি বিবেচনা করার চেষ্টা করি, এটি তারই প্রতিফলন যে সে কারণে আমরা প্রত্যেকটি অনুষ্ঠান পুনঃপ্রচার এবং সেই সাথে সেই গেস্টদের বর্তমান অবস্থা ফলো আপ করার একটি উদ্যোগ আমরা নিতে চলেছি আগামী 2 ফেব্রুয়ারি প্রতি রবিবার 10:30 থেকে আমাদের এই নতুন উদ্যোগ কার্যকর হবে। আমরা চলে যাচ্ছি রাজুর কাছে। রাজু, এতক্ষণ সবকিছুই শুনলাম, সবকিছুই জানলাম, এবং যতটুকু শুনলাম যে সবার পক্ষ থেকে একটা বড় কমপ্লেইন ছিল যে সে কেন আমার পরিবারের কাছে সেই টাকাটা দাবি করলো যেটি যৌতুকের মতো শোনায়, যে পরিস্থিতি হোক না কেন রাজুর মতো একটা ছেলে এই কাজটি করলো কেন, এটি একটি তার হয়তো অভিমানের বড় একটি জায়গা। আরেকটি বড় জায়গা হয়তো হয়তো হতে পারে এটা যে এত কিছু ঘটনা ঘটে গেছে তার জীবনে, তাকে আবার এরকম পরিস্থিতির সামনে পড়তে হচ্ছে, এবং সে কারণে হয়তো আপনার পর উপর সে আস্থাটা রাখতে পারেনি, সে ভরসাটা রাখতে পারেনি যে আপনি তার জীবনটাকে যেভাবে সে চায় সেভাবে তার জীবনটাকে নিয়ে যেতে পারবেন, নাকি আপনি তার জীবনটা বা তার ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলবেন, সেই ব্যাপারটা আশ্বস্ত হতে পারেনি, যে কারণে যতগুলো মাধ্যম থাকা দরকার সম্ভাব্য অসম্ভাব্য সব পথে আপনি চেষ্টা করেছেন, বাট আপনার সেই ভালোবাসার মানুষ সেই ভালোবাসার মানুষকে আর ফিরে পাননি। অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি আর কি, একদম একদম শেষ মুহূর্তে আমরা আপনার বর্তমানে সুমা ছাড়া জীবন, যদি বলি যে সোমাকে ছাড়া আপনি থাকতে পারবেন কিনা, এটি একটি প্রশ্ন হতে পারে। আরেকটি প্রশ্ন হতে পারে, সোমা ছাড়া আপনার জীবনটা কতখানি অর্থহীন, কতখানি অসম্পূর্ণ। সোমা আমাদের অনুষ্ঠান আশা করছি শুনছেন উনি, এবং তিনি যদি শুনে থাকেন তাকে উদ্দেশ্য করে আপনি আপনার মতো করে সোমাকে বলুন যে আপনার সোমার অনুপস্থিতি আপনার জীবনে কতখানি প্রভাব ফেলে যাচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে।
গুরু, আসলে আমার কাছে এখন বর্তমান সিচুয়েশনে যেটা মনে হয় সেটা হলো যে আসলে বর্তমানে ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে যে রোবটে যেমন ব্যাটারি ছাড়া রোবট কিছুই করতে পারে না, আসলে আমার কাছে নিজেকে তেমনই মনে হয়। হয়তো আমি এখন মাস্টার্স কমপ্লিট করছি, অনার্স কমপ্লিট করছি, একটা পথে আগাচ্ছি, হয়তো একটা পর্যায়ে যাব, কিন্তু আমার কাছে সবকিছু মনে হয় যে বিফল। আসলে যার জন্যে যাকে নিয়ে আমার বাবা মা এবং সে, এটাই তো আমার লাইফ, আমার ছোট ভাই বোন। সামান্য এইটুকু লাইফের মধ্যে যদি একবার বোনকে হারাইলাম, একবার তাকে হারাচ্ছি, অলরেডি হারাই ফেলছি আমার যা মনে হয়। আর সে ফেলার কারণটা হলো একমাত্র কিছু প্রবলেম ফেস করতে হয় ওই সময়টা, আমার মাথা ঠিক না থাকার কারণে, হয়তো বা অনেক কিছু বুঝে না বুঝে অনেক কিছু, মানে আসলে ওই সময় মাথায় ছিল না।
আজকে চাওয়াটা কিন্তু অন্যরকম। আজ লাখ লাখ মানুষ আপনার সাথে চাচ্ছে, অলরেডি 10-12 হাজার শুধু ফেসবুকে, এবং আমাদের ডেডিকেটেড পোর্ট মিলিয়ে 15-20 হাজার টেক্সট অলরেডি চলে এসেছে আমাদের আমাদের এই এই 16260 এই পোর্ট সহ। সবাই চাচ্ছে, আজকে চাওয়াটা আসলেই অন্যরকম, এবং সে যদি সত্যি আপনাকে শুনে থাকে, আপনি কিভাবে কিভাবে চাইবেন তাকে?
যা লাস্ট আমি এখন বর্তমানে গুরু, আমি আসলে এই মুহূর্তে এসে আমার মনে হয় ওর যে নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা ইউজ করতো আজ থেকে 4-5 বছর আগে, সেই নাম্বারটা আমি এখনো প্রতি রাত্রে একবার করে ট্রাই করি, জাস্ট ওই নাম্বারটা। হয়তো ওই নাম্বার ছাড়া অন্য নাম্বার আসলে ইউজ করতেছে, কিন্তু ওর যে পার্সোনালি যে নাম্বারটা, সেটা এখনো আমি গতকালকে রাত্রে 2-3 বার ট্রাই করছি যে ওকে যদি একটু পাওয়া যায় ওই নাম্বারটাই। কারণ আমি অন্য নাম্বার ফোন দিয়ে আমার সময়কে আমি পাই না, ওই নাম্বারটাই যদি আমার সময়কে পাই, বারবার চেষ্টা করি এটা। আর আসলে এই যে বিয়ে পর্যন্ত আমি তো বলছি যে অনেক কিছু ঘটছে এর ভিতরে, অনেক কিছু অনেকে বলছে, আমি আমার কাছে একটা জিনিসই মনে হয়েছে, আমার কাছে আমার সময় অনেক কিছু। আর বারবারই ওকে চাই এখন এই বর্তমান সিচুয়েশনে এসেও, বর্তমানে আমি মনে হয় না ওকে ছাড়া আসলে সামনের দিন আগাইতে পারবো। হ্যাঁ এটা ঠিক, আমি লাস্ট যেদিন ওর সাথে কথা হয়েছে বলছি তোমাকে ছাড়া আমার চলবে, আমি চলতে পারবো।
আসলে সত্যি কথা কি?
আসলে সত্যি কথা গুরু, আমি আসলে আমার মনে হয় না আমি পারবো, চলতেছি। একটা জড় বস্তু যেমন এক সাইড করে রেখে দিলে, যেমন আসে পড়ে আসে পড়ে, আমার চলাটা এখন ওরকম হয়ে গেছে। সে আগের আমি আসলে সেই অনুপ্রেরণাটা পাই না।
এত বড় প্ল্যাটফর্ম ভালোবাসার জন্য, এত বড় মাধ্যম, হয়তো কখনো সুযোগ হয়তো হবে বা হবে না। তাকে যদি বলি আপনার জন্য সময় আমি নির্ধারণ করে দিলাম 1 মিনিট, এই সময়ের মধ্যে আপনার সময়কে আপনার মতো করে আপনি চেয়ে নেন, সে কিন্তু আপনাকে শুনছে, আমি আপনাকে ইনশিওর করলাম, তারপর আমরা চেষ্টা করবো তাকে ফোনে নেওয়ার। একদম সময়কে উদ্দেশ্য করে বলুন।
আসলে এই এই মুহূর্তে এখানে এসে গুরুর সামনে বসে আজ লাখ লাখ শ্রোতাদের শুনতে পাচ্ছে, সাথে তুমিও পাচ্ছ, তুমি হয়তো অনেক অনেক কিছু আমাকে দেখছো। আমি একদিন ফোনে তোমাকে একটা কথাই বলছি, আজকেও সে একটা কথাই বলতেছি, যেটা কিনা যে আমার ভিতরে কি একটা পজিটিভ সাইড পাওনি, একদিন কি আমার কাছে কোনো ভালোবাসার কিচ্ছু পাওনি বিন্দু মাত্র? যদি পায় থাকো শুধু সেইটুকুর জন্য আমার কাছে ফিরে আসো। আসলে তোমাকে ছাড়া আমার চলতেছে না, চলবে না। আমি চলতেছি, ফ্যামিলি চলতেছে, কিন্তু আসলে আমি সে আগের রাজু নাই। তোমার সে আগে সমান আর পাইলে আমি আসলে আগের রাজু হইতে পারতেছি না। যেটা চলতেছি সবার কাছে হয়তো ভালো লাগতেছে, চলতেছি, কিন্তু বাট আমি ভালো নেই, আর ভালো থাকতে পারবো না যতদিন তোমাকে আমি আমার আমার কাছে না পাবো সে আগের আগের সময়। অনেক কিছু হয়ে গেছে, সময় অনেক পার হয়ে গেছে, তুমি অনেক কিছু হারাইছো, আমি অনেক কিছু হারাইছি লাইফে, অনেক ভালো সময় যাইতো হয়তো বা এই 3-4 বছর, অনেক বাজে সময় গেছে, এটা তোমারও সৃষ্টি না আমারও সৃষ্টি না, বিধাতার সৃষ্টি করে দিচ্ছে আমাদের এই প্রবলেমগুলো ফেস করার জন্যে। আর এই সব প্রবলেমগুলো ফেস করে এখন পর্যন্ত টিকে আসি। আর একটা কথাই ভাবি আপনি শুয়েছে যে হয়তো বা তোমার এখনো সেই ভালোবাসাটা আসবে বলে, তুমি হয়তো বলছিলে একদিন যে আগে সেই ভালোবাসা ফিরে আসলে আমি ফিরে আসবো। আমার মনে হয় সে ভালোবাসা ফিরে আস মানে আসা কি সেটা আসে, আর সেটা আসে বলে আমি এখনো পর্যন্ত চলতেছি, চলতে পারতেছি। প্লিজ তুমি আসো, প্লিজ।
একদিকে আনন্দ যেমন দেখে আমরা ভালো লেগেছিল অনুষ্ঠান যখন শুরু করি, কষ্ট পাচ্ছি এই ভেবে যে এই ছেলেটি যে আমার সামনে বসা রাজু, খুব কষ্ট করে তার কণ্ঠস্বর কাছে পৌঁছে দিচ্ছে ঠিক, কিন্তু তার চোখ বেয়ে সেই পানি নেমে আসছে, যে পানিটা কোনোভাবে আমাদের কাছে কাম্য না। আমরা চেষ্টা করব সময়কে ফোনে নেওয়া, যদি সম্ভব হয় আপনাদের সবাইকে সাথে নিয়ে এই চেষ্টাটা আমরা চালিয়ে যাব, সময়কে ফোনে নেওয়ার চেষ্টা করছি আর কি। হ্যালো, সালামালাইকুম। জি, প্রথমে আপনার কণ্ঠস্বর শুনতে পেয়ে আমি আশ্বস্ত ভেবে যে আমি যে ভালোবাসার বাংলাদেশ এই প্ল্যাটফর্ম থেকে কথা বলছি, যার সাথে এখন কানেক্টেড আছে দেশ এবং দেশের বাইরের প্রায় 30-35 লক্ষ মানুষ, এবং এখানে আছেন রাজীব, যে একেবারে নিরবিচ্ছিন্নভাবে আপনার প্রতি ভালোবাসা, আপনার প্রতি সে প্যাশন, আপনার প্রতি টান, আপনার প্রতি পাগল প্রায় যে অবস্থা, গত 1-1.5 ঘন্টা সেই অনুভূতির কথাই শুনে আসছিলাম। এবং আমি অপেক্ষায় ছিলাম, দারুণভাবে অপেক্ষায় ছিলাম যে মানুষটির সাথে আমি কথা বলতে চাই, তার কণ্ঠস্বর শুনতে চাই, যে কি এমন জাদু মাখা ভালোবাসা তার কাছে আছে যে কারণে এই মানুষটা এক মুহূর্তের জন্য পর করতে চাচ্ছে না তার ভালোবাসা, সেই মানুষটিকে এক মুহূর্তের জন্য সেই স্মৃতি থেকে নিজেকে দূরে রাখতে পারছে না, যে স্মৃতিতে আপনি চমৎকার ভাবে লালপুরীর মতো তার রিক্সাতে তার পাশে বসেছিলেন, এবং এটি ছিল ভালোবাসার মানুষ হিসেবে তার পাশে বসা কোনো মানুষ, সবকিছুকে পেছনে ফেলে দিয়ে, সবকিছুকে দূর করে দিয়ে, যা ছোটখাটো ভুল বোঝাবুঝি সমস্ত কিছুকে পেছনে ফেলে দিয়ে আবার ভালোবাসায় উদ্ভাসিত হওয়া যায় কিনা, আবার ভালোবাসায় পাগল হওয়া যায় কিনা, সোমা আপনার জায়গা থেকে যদি একটু বলতেন।
আমি কথা কথা বলছি, কিন্তু আমি তো আমার কষ্টের কথা ওকে কখনো বলিনি, বা এখন হয়তো আপনাদেরকে বলতে পারবো কিনা জানি না। ও এতক্ষণ যা বলছে তার অনেক কিছুই যখন প্রথম অফার করছিল তখন ওকে আমি বলছিলাম যে আমার তো আগে একটা অ্যাক্সিডেন্ট ছিল, তো ওকে বলছিলাম যে আমার আব্বা আম্মু যদি রাজি হয় তাহলে আমরা কন্টিনিউ করব, যদি রাজি না হয় তাহলে কিন্তু যে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপটাই থাকবে। তো বলছি হ্যাঁ ঠিক আছে, ওইভাবে কিন্তু তারপর তো যেগুলো বলছে ভাবে কন্টিনিউ হতে থাকে। ও আব্বু কিনা আমাদের বাসায় আসে, তখন একটা কথা হয় যে থার্ড ইয়ার পরীক্ষার সময় কর্মা হবে, পরে ও আবার আমাকে বলে যে না এখন কর্মা হওয়ার দরকার নেই, যাই হোক ওগুলো বাদ দিই। তারপরে বিয়ে হয়, বিয়ে তো তাও প্রথমে কথা হয় যে কর্মা হবে, পরে ওরা বিয়ের দিন এসে আমাকে নিয়ে যায়, ওরাই নিয়ে যায়, আমরা কখনো আমার ফ্যামিলি থেকে বলা হয় নাই যে আমাকে উঠায় নিয়ে যাওয়ার জন্য, ওর ফ্যামিলি ওর ফ্রেন্ড সার্কেল আমাকে জোর করে উঠায় নিয়ে যায়, যেন আমি কিন্তু ওর সাথে এক গাড়িতেও যাই নাই, ও আগে চলে গেছে আমাকে পরে আবার ওরা এসে নিয়ে গেছে। তো আমি আর বিশেষ করে জানেন তো লোকটা মারা গেছে, আমি ওর কয়েকটা জানতাম, তো বলতো যে ওর বাবা মা বা ও ওর ফ্যামিলি সবাই খুব মানে উইক, ওর বোনটা মারা যাবে, আমাকে বলতো যে তুমি আব্বু আম্মুর সাথে একটু ভালো ব্যবহার করো বা আব্বু আম্মুকে আব্বু আম্মু ডাকো তাহলে ওনার খুশি হবে। আমি ওই দিক মানে লোপানে একটা বাবা মা তার মেয়ে চলে গেছে, সে বাবা মার দিকটা চিন্তা করে আমি আব্বু আম্মুকে আব্বু আম্মু বলতাম, ওনাদের সাথে খোঁজ খবর নিতাম, ভালো ব্যবহার করার চেষ্টা মেরামতার চেষ্টা করতাম, যে সবাই বিয়ে হোক না হোক সমস্যা নাই, কিন্তু একটা বাবা মার মেয়ে নাই তো তাদের মেয়ে হইতে সমস্যা কি, আমার কথা যদি তারা একটু খুশি হয় তাদের মেয়েটাকে ভুলে থাকতে পারে, সেভাবে আমি তাদের সাথে আপন করে নিছিলাম, কখনো সেভাবে দেখি নাই। যখন আমাকে উঠাই নিয়ে গেল ওরা বিয়ের দিন 15 তারিখ সেপ্টেম্বরে, তো ওর ফ্যামিলির লোকজন ও কিছু বলতো না, আড়ালো ফ্যামিলির লোকজন আমাকে বলতো যে আমার আব্বু নাকি ওর ঘাড়ে জোর করে পচাই দিচ্ছে, তারপর আমি নাকি ও দেখতে সুন্দর, যেহেতু আমি দেখতে সুন্দর মানে কালো, তো বলতো যে তাদের ছেলে সুন্দর ফর্সা সেই কারণে আমি এরকম আর পাবো না, এই কারণে তাদের ছেলেকে আমি কবজা করছি হাতাই মিশছি। তারপরে বলা হইতো যে ওদের ছেলেকে আরো ভালো জায়গায় দিয়ে দিতে পারত, অনেক কিছু পাইতো, কিন্তু আমার আমি এমন জাদু করছি যে কারণে তাদের ছেলে মানে কিছু পাইলো না, কিছুই হলো না তাদের ছেলের জীবনে, আরো সুন্দর লোপা সুন্দর ছিল, তারা চাইছিল এরকম সুন্দর একটা মেয়ে ঘরে নিবে, তাদের আশা পূরণ হয় নাই। তারপর বলতো যে আরো শুনতাম যে আমি ইচ্ছা করে আব্বু আম্মু বলে বলে বাপ মাকেও ক্যাপচার করছি, এমন অনেক কথা শুনতাম, তা আমি রাজুকে কখনো কিছু বলতাম না যে থাক যা শুনতেছি শুনতে, ওই কষ্টগুলো আমার ভিতরে আমি চেপে রাখতাম, হয়তো অনেক সময় ওকে বলতাম। আর বিশেষ করে আমার কাছে যেটা খারাপ লাগছে, বিয়ে 10-12 দিন পরে ওর আমার শাশুড়ি মানে আম্মু উনি আমাকে বললো যে এরকম আব্বুর কাছ থেকে যে 30,000 টাকা ধার চাইছিল, তা বললো যে রাজুকে বলার দরকার নেই, তুমি তোমার আব্বুকে বললো। তো তখন ওরা আমাকে সেদিন আমাদের বাসায় নিয়ে আসছে, আমি রাজুকে বলে ফেলছি যে দেখো আমাকে প্রমিস করাইছে, কিন্তু আমি তো তুমি আমার সাথে প্রমিস করো, তুমি বাসায় যেটা বলবা না আমাকে তো এরকম বলা হয়েছে। এখন 15 দিন আগে আমার বিয়ে হয়েছে, আমার আব্বুর অবস্থা খুব বেশি ভালো না, চাকরি করে প্রাইভেট ফার্মে, তার অবস্থা কি ভালো হইতে পারে, মানে মোটামুটি চলে যায় আর কি। তো 15 দিন আগে আমাকে বিয়ে দিচ্ছে, এখন 30,000 কেন, আব্বু 3,000 টাকাও দিতে পারবে না। তারপরে আগে দিয়ে ওদের বাসায় একটু সমস্যা হইলো, সমস্যা হওয়ার পরে আমার শাশুড়ি আমাকে বলতেছে কি যে তোমার গয়না গুলো যদি দিতা বন্ধ করতে তাহলে আমার শাশুড়ি আমাকে বলছে বলার পরে বললো যে তুমি এটা রাজুকে বললো না, তুমি নিজের থেকে দাও, তাই সত্যি ঠিক আছে আপনার ছেলে জানতে পারবে না, আমি নিজের থেকে দিব বলে আমি রাজুকে জোর করে দিলাম যে হ্যাঁ ঠিক আছে না সমস্যা নেই, আমি আমার ফ্যামিলিকে কিছু বলি না, আমি সম্পূর্ণ নিজের থেকে ডিসিশন নিলাম। তখন চিন্তা করছি এটা তো আমারই সংসার, যে মানুষগুলো আছে এই মানুষগুলো তো আমার আপনজন, এই মানুষগুলো কষ্ট করবে আমার সামনে, আমি দেখবো এটা কি, আমি আরো কষ্ট করবো তাদের সাথে। তারপরে গেল এখন আরো ধরনের বিভিন্ন কথাবার্তা আমি শুনি, আমি আমার ফ্যামিলিকেও বলতে পারতেছি না, আবার রাজুকেও কিছু বলতে পারতেছি না, যে বললে হয়তো ভাবতে দেখো আমার বাবা মার নামে আমাকে উল্টা পাল্টা বলে, বা একটা জ্ঞানজ্ঞান সৃষ্টি হবে বাবা মার সাথে ওর, বা আমার একটা দূরত্ব তৈরি হবে, এই কারণে আমি কিছু বলি নাই। আর আমার সবচেয়ে রাজু যখন আমাকে বিয়ে প্রস্তাব দেয় বা আমি রাজি হই, একটা কারণে যে আমি প্রথমবার ধাক্কা খাইছি, প্রথমে টাকা খাইছি আমি শোষণ, যে ছেলেটার সাথে আমার বিয়ে হয়েছিল এসেছিল সেই ছেলেটা আমাকে ধোকা দিস, বাবা মা পর্যন্ত আমাকে নেয় নাই, আমি জাস্ট আমি তো গরিব থাকি, কিন্তু আমার ছোট্ট একটা সংসার হইলে আমার যথেষ্ট, শ্বশুর শাশুড়ি থাকবে দেবর থাকবে তারই আমার আপন জন হবে, আমি তো জাস্ট সংসার চাইছিলাম যাতে আমি প্রথমবার সেটা পাই নাই। আর ওকে আমি বলছিলাম দেখো আমি সব মেনে নিতে পারবো, সব কষ্ট আমার সহ্য করার ক্ষমতা আছে, কিন্তু এমন কিছু করো না যে প্রথম কষ্টটা আমাকে আবার আঘাত করে, যে প্রথম ধাক্কাটা আমি পাইছি যে ধাক্কাটা তুমি আমাকে ঘুরাই দিছো সেই ধাক্কাটার জন্য আমার জীবনে আবার ফিরে না আসে কোনো কারণে, তুমি আমাকে এমন কিছু বললো না, এমন কিছু করো না, তুমি আমাকে মারো কাটো, আমার কোনো ভুলের কারণে আমাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, এই বোতল লাগে আমাকে প্রমিস করছে যে না আমি এমন কিছু করবো না, ওর প্রতি আমার বিশ্বাস ছিল যে না ও হয়তো এরকম কিছু করবে না, সেই ধরনের ছেলে না। এভাবে চলতে থাকে, আমি তার ফ্যামিলি বিভিন্ন কথাবার্তা শুনি, তারপরে মেনে নিই, অনেক কিছু বুঝতে পারি, অনেক কথা শুনি। পরে যখন আমি আমার পরীক্ষা ছিল আমি খুলনায় আসি, ওর সাথে আমার কথাবার্তা ফ্যামিলির সাথে আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিছি, আমার সামনে তো ফাইনাল পরীক্ষা, আমি একসাথে থাকলে পড়াশোনা হবে না, আমি আমার আমার কলেজটা ছিল আমার বাবার বাড়ির ওইখানে, তো শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি এসে কলেজ করা পরীক্ষা দেওয়া অনেক খরচের ব্যাপার আছে, আমি ওদের খরচটা বাঁচানোর জন্য আমি যেন বাবার বাড়ি থেকে পড়াশোনা করি, তাহলে সম্পূর্ণ খরচটা আমার বাবার, ওদেরকে আর বিয়ার করতে হবে না। এই চিন্তা করে আমি আমার ওকে বুঝাইলাম যে দেখো আমি চলে যাই বাসায় থেকে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আবার চলে আসবো, মাঝে মাঝে বাড়িতে আসবো যখন ছুটি থাকবে, আর তুমিও পড়াশোনা করো, দুজন দুই জায়গায় থেকে পড়াশোনাটা কমপ্লিট করি, তাহলে তোমারও সুবিধা আমারও সুবিধা। তো আমার শ্বশুর শাশুড়িকে বুঝলাম, তারাও বুঝলো হ্যাঁ ঠিক আছে এটাই ভালো ডিসিশন, হ্যাঁ তুমি তাহলে যাও। বললো যে ঠিক আছে তোমার আব্বুমুকে ফোন দাও, তার এসে তোমাকে নিয়ে যাক, আমি আব্বুমুকে ফোন দিয়ে বললাম তার এসে নিয়ে আসতে, আমি সেট 6টা ড্রেস নিয়ে আসছিলাম এখান থেকে, মানে আমার বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে যাই আমার বাবার বাড়িতে আমার যত জামা কাপড় ব্যাগ যা ছিল যেগুলো আমি ইউজ করি না সেগুলো আমি নিয়ে গেছি, তো ওইটাই তো এখানে থাকবো, মানে সব নিয়ে গেছি, আমার বাবার বাড়িতে আমি কিচ্ছু রাখিনি আমার জিনিস আর কি। আমি ওইখান থেকে আসার সময় সেট 6টা ড্রেস নিয়ে আসছি, আমি তো ওইখানে আবার যাবো, বাবার বাড়িতে তো বাড়িতে আসার মতো, আমি জাস্ট কলেজে যাবো, আর তো কিছু আমার দরকার নেই। আমি সেভাবেই আসি খুলনাতে। আসার পরে ওরা এর আগে রাজু আমাকে যখন বাড়িতে নিয়ে আসে, তখন রাজুকে আমি রাজু বলতেছিল যে আব্বুকে বলবে টাকার কথা। তখন ওকে আমি বলছি দেখো আব্বুকে বললো না, আগে একবার তো জানো মাত্র 30,000 টাকা তো এসে আব্বু দিতে পারে না, আব্বুর অবস্থা তুমি সবই জানো। তো তখন বলছিল 1,00,000 বা এরকম, তারও বেশি মানে আমার তো এখন মনে নেই, বেশি ছিল। আমি সেটা তো দেওয়া সম্ভবই না, আর আমার আব্বুকে যদি তুমি টুকরো টুকরো করে কাটো তো আমার আব্বু পারবে না। ওকে আমি এরকম সুন্দর মতন বুঝাই বলছি, বললো বলছে আচ্ছা ঠিক আছে। তারপরও ও আব্বুকে বলে টাকার ইঙ্গিতে, তা আমি কিছু বলি নাই। পরে যখন আমি চলে আসছি আব্বামার সাথে, পরে আমার শ্বশুর ও ফোন দিয়ে বলে আব্বামাকে, পরে আমার শ্বশুর আমাকে ফোন দিয়ে বলছে যে তোমার আব্বুকে তো বলছি তো সেটা কিছু করতে পারলো না। আমি আব্বু, আমার শ্বশুরকে আমি আব্বু বলি, যে আব্বু আমার আব্বু তো পারতিছে না। আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার খুনুল আব্বামু বলি, আর শ্বশুর শাশুড়িকে না পারে আব্বামু বলতে, মানে সবাইকে আব্বামু বলি। তো এই কারণে খুনুলার আব্বু তো পারতিছে না, এখন কি করবো। তখন আমার শ্বশুর আমাকে বললো কি যে তোমরা যে এত দুর্বল তা তো বুঝতে পারি নাই, এত দুর্বলের সাথে যে আত্মীয়তা করছি এটা তো আগে বুঝি নাই, আগে বুঝলে করতাম না। তো যেমন বলছে আমার খুব কষ্ট লাগছে যে তারা তো সব জেনে শুনে আসছে। বিয়ের আগে বহুবার আমার শ্বশুর আমাদের বাসায় আসছে, রাজু আসছে, আমাদের ফ্যামিলি কোথায় কি আছে বা কত কি আছে সবই তারা জানে। এই কথা এতদিন পরে টাকা দিতে পারতিস না বলে এত বড় একটা কথা বললো। তো আমার শ্বশুর তার সাথে আমি কোনো কিছু বলিনি, চুপ করে শুনেছিলাম। পরে আমার আমার শাশুড়ি আবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে আমার আম্মুর সাথে কথা বলছে। তখন আমার আম্মুকে বলতেছে যে আপনাদের মেয়েকে আমরা উদ্ধার করছি, আমাদের ছেলেকে আপনারা উদ্ধার করবেন না। ওই কথাটা শুনে আমার খুব রাগ হয়েছে। তখন আমি রাজুকে বললাম যে দেখো তুমি আমাকে কি উদ্ধার করছো, আমি তো তোমাকে বলি নাই যে তুমি আমাকে বিয়ে করো, তুমি নিজে ভালোবেসে আমাকে বিয়ে করছো, এখন আমাকে উদ্ধার কেন করছো? আমি তো তোমার হাতে পায়ে ধরে বলি নাই যে আমাকে বিয়ে করো, তুমি বিয়ে না করলে আমি ভেসে যাচ্ছি ভাই, এমন কিছু তো না। তুমি বিয়ে করছো ভালোবেসে, তুমি প্রপোজ করছো, তাহলে সেখানে আমাকে উদ্ধার তুমি কিভাবে করলা? আমি কি রাস্তায় পড়েছিলাম যে তুমি আমাকে এসে উদ্ধার করছো, উদ্ধার করে একটা আশ্রয় দিছো? ও আরেকটা কথা বলছে যে আমার আম্মুকে বলছে, হ্যাঁ আম্মু বলছিল কি একটা আমাদের ফ্যামিলির কাছে বিভিন্ন সমস্যার কারণে আম্মুকে বলছিল যেদিন সন্ধ্যার সময় বলছে, আমারও খেয়াল আছে 8:30-7:30 দিকে আম্মুকে বলছে, আমি ঠিক 10:30-11 সময় ওকে আবার ফোন দিয়ে বলছি যে দেখো সে সময় আম্মু যে কথাগুলো বলছে ইমোশনালি বলে
ফেলছে
সেটাও
কিন্তু রাজু বলেছে যে পরবর্তীতে আমাকে বলা হয়েছিল, কিন্তু আমি তখন আবেগে এমন একটি স্টেজে চলে গেছিলাম, চিন্তা করেছিলাম
পরবর্তীতে আমাকেই ব্লেম করা হইতো যে আমি কেন, আমি বলাতেই আমার আম্মু বলাতেই এটা হয়েছে। আমি তো কেবল সুন্দর করে বুঝাই পারছি, সেটা আর কখনো প্রকাশ পায়নি।
আমরা পরিষ্কার, এই ব্যাপারটা আমরা পরিষ্কার। সোমা একটু আপনি ফোনে থাকবেন আমাদের সাথে, রাজু আপনার সাথে একটু কথা বলে নিই। প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সোমা তার জায়গা থেকে যে ইনফরমেশন গুলো আমাদেরকে দিচ্ছে, যে তথ্যগুলো দিচ্ছে, সেই তথ্যগুলো যদি আত্মসম্মান বোধ সম্পন্ন কোনো মেয়ে না কোনো মানুষের সাথে ঘটনাগুলো ঘটে, খুব স্বাভাবিকভাবেই সে প্রচন্ড রকম কষ্ট পাবে। এতগুলো কথোপকথনের মধ্যে সবচেয়ে মূল্যবান যে শব্দটি উচ্চারণ করেছে সোমা, সে শব্দটির নাম হচ্ছে ইগো। এই ইগো, এই ইগো কারো ব্যক্তিগত সম্পত্তি না, এই ইগো কেউ কারো কাছ থেকে কেড়ে নিতে পারে না। সে সম্পর্ক যে আদলেই আসুক না কেন, স্বামী স্ত্রী হোক, ভাই বোন হোক, বাবা মা হোক, বন্ধুত্ব হোক, কিন্তু কারো ইগোকে ক্র্যাশ করবার ক্ষমতা কারো কখনোই থাকবার কথা না, থাকা উচিত না। কিছু ক্ষেত্রে আপনি, কিছু ক্ষেত্রে আপনাকে বাইপাস করে আপনার বাবা মা পরিস্থিতির কারণে, যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছিলেন আপনারা, এবং ব্যবসায়িকভাবে যে সেই তৎকালীন অবস্থা যেভাবে রসাতলে এসে পড়েছিল, তখন বাঁচবার জন্য মানুষ যেমন খড়কুটোকে জাহাজ মনে করে ধরে বসে, ঠিক সে অবস্থাতেই যখন আপনাদের নাবিশ্বাস অবস্থা, তখন আপনার বাবা মাও কিন্তু যতটুকু বুঝতে পেরেছে আপনার এবং
সোমার কথোপকথনের ভেতর দিয়ে তারাও চিন্তা করেছে কোনো না কোনো ভাবে পরিস্থিতিটাকে আমরা সামাল দিই, যে কারণে হয়তো নতুন আত্মীয় হওয়ার পরেও তাদের কাছেও হয়তো টাকার আবদারটা করা হয়েছিল। এটাকে আমি যৌতুকের নাম দিতে চাচ্ছি না, যৌতুক জঘন্যতম শব্দের একটি, আমি যৌতুকের নাম দিতে চাচ্ছি না, কিন্তু পরিস্থিতিকে মিনিমাইজ করার জন্য, পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য, যেখানে আপনি দেখেছেন বিয়ে 15 দিনের মাথায় 30,000 টাকা চাওয়ার কারণে সেটা খুব অকপটে সোমা আপনাকে পরিষ্কারভাবে বলে দিয়েছিল। নট অনলি দ্যাট, বিয়ের আগেও কিন্তু সোমা তার অবস্থান পরিপূর্ণভাবে আপনাকে পরিষ্কার করেছিল। আপনি যে হোস্টেলের রাত 3:30 পর্যন্ত পাইচারির কথা বলছেন হোস্টেলের ছাদে, সেটা কিন্তু সোমার সম্পর্কে শুনতে, যখন আপনাকে ভালোবাসি বা আপনি তাকে ভালোবাসেন এই কথাটা হয়নি, যার সাথে দূরদূরতার কোনো সম্পর্ক নাই, এমন অবস্থাতে সোমা আপনাকে জানিয়ে দিয়েছিল আমার জীবনে কোনো এক সময় কোনো এক পুরুষ এসেছিল। এটা আপনার নিজস্ব কল ছিল, নিজস্ব সিদ্ধান্ত ছিল যে সোমাকে আপনি ভালোবেসেছেন, এবং এই ঘটনাটি তার জীবন থেকে দূরে সরিয়ে রেখে সোমাকে চিন্তা করতে পেরেছিলেন এবং ভেবেছিলেন যে আমার বোনের সাথে যদি ঘটনা ঘটতো তাহলে তাকে দূরে ফেলতে পারতাম না, তাহলে আমি আমার আমার যে ভবিষ্যৎ অর্ধাঙ্গিনী হবে, আমার যে স্ত্রী হবে, তার ক্ষেত্রে কেন এই ধরনের ভাবনা আমি সুযোগ নিব। এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত ছিল, কিন্তু সবচাইতে স্পষ্টভাবে মুখ্যভাবে যে জিনিসটি উঠে এসেছে সেটি হচ্ছে আপনার এই যে বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার ইম্যাচুর মাথাকে তখন হয়তো ভাবনাটা বেশি কাজ করেনি, কোনো না কোনো ভাবে চেয়েছিলেন বন্ধুর কাছে হোক, পরিচিতজনের কাছে হোক, কাছের আত্মীয় স্বজনের কাছে হোক, অথবা সোমার বাবা মার কাছে হোক, টাকা পয়সা নিয়েও যদি আমরা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পারি। এটার জন্য সেকেন্ড থট না দিয়ে একবার 30,000 দেন সোনার গহনাগুলো বন্ধক রাখা, এবং ফাইনালি 1,00,000 টাকা বা তারও বেশি টাকা চেয়ে বসা, এই ব্যাপারগুলোর কারণে সোমার ভেতরে তার আত্মসম্মান, তার ইগোতে চরমভাবে এই জিনিসটি হিট করে, এবং সবচেয়ে বেশি হিট করে আপনার বাবা মার কিছু কথোপকথন, যাকে হয়তো যেটা হয়তো আপনার চাক্ষুষে হতো না, আপনার সামনাসামনি হতো না, আপনি কষ্ট পাবেন থেকে দেখে সে মেয়েটি হয়তো আপনাকে জানাতো না, এবং সবচেয়েতে বেশি করে এই কষ্টটা লেগেছে এই কারণে যে যার জীবনে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে থাকে সেই ঘা কিন্তু দগদগে হয়ে থাকে, সে ঘা এই ঘটনাগুলোর কারণে বারংবার এই ঘাটটাকে উস্কে দেওয়া হয়েছে, সে ঘা শুকানোর চেষ্টা করে করবেন বলে যা হাতটাকে আপনি শক্ত করে ধরেছিলেন, আপনার কারণে এই ঘটনা কিন্তু আরো বেশি তাজা হয়ে গেছে বিভিন্ন সময় এই ঘটনার মধ্য দিয়ে। সোমা ফোনে থাকা অবস্থায় অনুষ্ঠান যেহেতু একদম শেষ প্রান্তে, অনুষ্ঠান শেষ করব, কি হবে আপনাদের জীবনে সেটি স্রষ্টা আপনাদের জন্য নির্ধারণ করুন, বাট অনুষ্ঠান শেষ করার আগ দিয়ে আপনি জানার পরেও, সমস্ত কিছু বোঝার পরেও, এই যে সোমার সাথে টাকা নিয়ে বার্গেনিং করা, এবং বার্গেনিং বলবো না ঠিক, টাকা চেয়ে বসা, এবং টাকা নিয়ে যে আপনার উপস্থিতি বা অনুপস্থিতি, আপনার দ্বারাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়েছে যে আমাকে তাহলে মেরে ফেলো তোমরা, আমার বাবা মা আমার ব্যবস্থা এক্স্যাক্টলি, এটা কিন্তু হয়েছে, এটা হয়েছে আপনার বাবা মার দ্বারা হোক, আপনি আপনার শ্বশুর শাশুড়ি দ্বারা সাহায্য পাচ্ছেন না, তাহলে কি আমার জীবনটাকে আমি শেষ করে দিব? এই জীবনটার জন্য কোনো না কোনোভাবেই অসহায় ওই মেয়েটিকে কোনোভাবে আপনি রেসপন্সিবল করতে পারেন না, বরং তার অসহায়ত্বকে আপনার পৌরুষত্ব দিয়ে জয় করে নেবেন, তাকে পৃথিবীর সমস্ত বড় সুখটা দিবেন, সেজন্যই তো তার হাতটা শক্ত করে ধরেছিলেন আপনার লালপুরীর, ঠিক কিনা? সে কাজটি তা করতে পেরে আরো রিভার্স কাজ করেছেন, আর যে মানুষটা একবার কষ্ট পেয়েছে, যার জীবনের সাথে এত বড় একটা ট্র্যাজিক ঘটনা ঘটে গেছে, সে নতুন করে আর সাহস করতে পারেনি, নতুন করে ভরসা করতে পারেনি, যার হাত শক্ত করে ধরেছিল যে এই মনে হয় সেই মানুষ যে তার কষ্টের সমুদ্র থেকে পরিত্রাণ দিবে, সে মানুষটার হাত ধরে আবার নতুন নতুন কষ্টের ভিতর দিয়ে যখন গেছে, তখন মানুষের প্রতি তার বিশ্বাসটাই নষ্ট হয়ে গেছে। প্রথম যে কাজটা হবে, এই 30-35 লক্ষ মানুষ এখন আপনার সাথে আছে, যারা আপনাদেরকে শুনছে, তাদেরকে সাক্ষী রেখে, স্রষ্টাকে সাক্ষী রেখে, সোমা ফোনের মধ্যে আছে তাকে সাক্ষী রেখে, সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে তার কাছে ক্ষমা চান এই ঘটনার জন্য, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে টাকা সংক্রান্ত যে ব্যাপারগুলো হয়েছে সেটার জন্য আপনি নিরবিচ্ছিন্ন ভাবে ক্ষমা চাচ্ছেন সবাইকে সামনে রেখে। অন্য কোনো কথা আমি এখন শুনবো না, শুধু এই কথাটা, অনুষ্ঠান শেষ করবো আমি, জাস্ট আপনি সবাইকে সাক্ষী রেখে বলেন আমার ভুল ছিল, আমি এটার জন্য ক্ষমা চাচ্ছি।
এটা আমি আগে পরে বহুবার
বলছি, এখন বলেন লক্ষ লক্ষ মানুষ এটা সাক্ষী হয়ে থাকবে,
পরিস্থিতির কারণে আমি ওই মুহূর্তে হইছিল,
লক্ষ লক্ষ মানুষ
এটার জন্য সাক্ষী বহুবার বলছি,
সব কিছুর ঊর্ধ্বে থেকে আপনি এইটার জন্য স্ট্রেট ওয়েতে আমি রিকোয়েস্ট করছি আপনি সোমার কাছে ক্ষমা চান, যে ভুল ছিল এটি, অন্যায় ছিল এটি, এই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সামান্যতম কোনো সুযোগ না আমার দ্বারা, এটি পরিস্থিতির কারণে বাবা মা কষ্টে আছে, তাদের সংসার ভেসে যাচ্ছে, তার বিজনেস কলাপস হয়ে গেছে, আমাদের জীবনে যেটা একবার ট্র্যাজেডি ঘটে গেছে লোপার হাত ধরে, আমার বাবা মা আবার কোনো অঘটনের মধ্যে পড়ে কিনা, আমার বাবাটা এই বয়সে জীবন শেষ হয়ে যায় কিনা, তাই
শুধু ওই দিকটা চিন্তা করে আমি
ছেলে হিসাবে এই কাজটা করেছি, কিন্তু এই কাজটা করতে গিয়ে আমার বউটাকে কষ্ট দিয়েছি সেটা ভেবে দেখার সুযোগ পাইনি, ক্ষমা চাচ্ছি এর জন্য। আপনি বলুন প্লিজ, আবার বলুন, আনুষ্ঠানিক ভাবে বলুন, একবার বলুন, সমাজকে উদ্দেশ্য করে বলুন,
আমি বহুবার ক্ষমা চাইছি, আবারও আমি ক্ষমা চাচ্ছি, যেটা ঘটছে তুমিও ভালোভাবে জানো, ফার্স্ট টাইম তুমি যেটা বলছো
স্ট্রেট ওয়েতে ক্ষমা চান যে আপনি ভুল করেছেন, এই ঘটনা আপনার সাথে যায় না রাজু, আপনার যে ধরনের পার্সোনালিটি আমি ফ্লেভার পেয়েছি। আপনাকে আরেকটা কথা বলি, আমি এতে সময় সাহসটা দেখাতে পারতাম না যে সাহস আপনি পুরুষ হিসেবে দেখিয়েছেন, আমার চাইতে বিশেষ করে সোমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছি, ইউ আর দ্য বেটার হিউম্যান বিং, ইফ ইউ কম্পারিজন উইথ মি ইউ আর বেটার দেন মি, এই পারপাজে যে পারপাজে সিদ্ধান্তটা আপনি নিতে পেরেছিলেন ওই হোস্টেলের ছাদের উপর রাতে সারা রাত ধরে হাঁটাহাঁটি পরে যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, আমি হয়তো ওই সময় ওই সিদ্ধান্তটা নিতে পারতাম না, বিকজ অ্যাজ এ হিউম্যান বিং ইউ আর বেটার দেন মি, বাট মানুষ হিসেবে বেটার বলছি না এই কারণে যে যে যুদ্ধ নেমেছিলেন, যে যুদ্ধ নেমেছিলেন সে যুদ্ধের পরিসমাপ্তি টানতে পারেননি,
উপলব্ধি যখন থেকে আমি করা শুরু করছি তখন থেকে তার কাছে বারবার আমি ক্ষমা চাচ্ছি, আবারও সবার সামনে আমি আবার ক্ষমা চাচ্ছি যে আমার দ্বারা যেটা হয়েছে, আর যেটা ও আমাকে বলতেছে এখন যে অনেকে অনেক কথা বলছে, আমি রাজু কি তাকে কখনো একটা তুই করে একটা
আমরা আমরা ওই প্রসঙ্গে আছি, সোমা আপনি আমাদের সাথে ফোনে আছেন, সোমা
জি
শুনতে পাচ্ছেন তো আমার কথা, যে প্রসঙ্গগুলো আপনার সম্বন্ধে বললাম এতটুকু কি মনে হচ্ছে যে পৃথিবীতে অন্তত কেউ একজন আছে বা কিছু মানুষ আছে যাকে আপনাকে আপনার মতো করে বুঝতে পারে, এতটুকু কি মনে হচ্ছে? বলছি যে আপনার সম্বন্ধে কিছু কথোপকথন হলো এবং আপনার সম্বন্ধে আমি নিজেও কিছু বলবার চেষ্টা করলাম, মনে কি হচ্ছে যে আপনাকে অন্তত আপনার মতো করে বুঝতে পারছি আমরা অ্যাটলিস্ট?
হ্যাঁ,
আমি শুধু না আরেকটা খবর দিয়ে রাখি, এই অনুষ্ঠানটি যতটুকু না অনুষ্ঠান তার চাইতে হচ্ছে এমন একটি জায়গা যেখানে বহু মানুষ তার ভালোবাসা তার কষ্ট তার দুঃখের কথা শেয়ার করে এবং আলটিমেটলি আমাদেরকে সাথে নিয়ে সেই সমাধানের দিকে এগিয়ে যায়। আপনি যখন কথা বলছেন আমাদের সাথে, আপনাকে জানিয়ে রাখি প্রায় বিশ হাজারেরও বেশি টেক্সট আমাদের কাছে এসেছে আমাদের ফেসবুক আইডি এবং আমাদের ডেডিকেটেড পোর্ট মিলিয়ে, যারা সবাই মিলে প্রার্থনা করছে এবং দোয়া করছে, বিশ্বের এমন কোন কর্নার নাই যেখানে বাংলাদেশের ছাপ পড়েনি, সেই দেশ থেকে আমাদের কাছে টেক্সট আসেনি এই পারপাজে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে টেক্সট আসছে, সবাই বলছে একটি কথা, সেটি হচ্ছে যে তাদের পরিবারের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, তাদের পরিবারের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় যে ঘটনার জন্য রেসপন্সিবল রাজু সেটার জন্য ক্ষমা চেয়েছে, অনেক কিছুই হতে পারে, কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে তারা যেন ভালো থাকে, তারা যেন পরস্পরকে ভালোবাসে এবং ভালোবেসে আবার যেন একসাথে থাকে, এই প্রার্থনা করছে। আমরা তো জানি যে দশ যেখানে খোদা সেখানে, খোদাও হয়তো তাই চাইবেন যে মানুষ যারা ভালোবাসে পরস্পরকে তারা একসাথে থাকুক, সমস্ত কিছুকে ভুলে গিয়ে যেহেতু দুজন দুজনকে ভালোবাসে তাই দুজন একসাথে থাকুক, এবং যে ঘটনাগুলোর সূত্রপাত হয়েছিল প্রিভিয়াস এই দিনগুলোতে সে ঘটনার পুনরাবৃত্তি হবে না, এভাবে কি স্বপ্ন আমরা দেখতে পারি না? সোমা তাকিয়ে আছে আমি আপনার দিকে, তাকিয়ে আছে লাখো শ্রোতা বন্ধু, তাকিয়ে আছে হাজার হাজার মানুষ যারা টেক্সট পাঠাচ্ছে প্রার্থনা করছে, জীবনকে কি আরেকবার নতুন
স্বপ্ন তো দেখতে ইচ্ছা অবশ্যই করে, কারণ আমি একটা মেয়ে, আমার লাইফে পরপর দুইটা অ্যাক্সিডেন্ট, আমি তারপরও সম্পূর্ণ আমার নিজের মনে চলে কিভাবে চলি আসলে নিজে জানি না, অনেকে আশেপাশে আত্মীয় স্বজন হোক ফ্রেন্ড সার্কেল হোক অনেকের অনেক কটু কথা কিন্তু আমাকে শুনতে হয়, তার আমার প্রথম যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা কিন্তু টাকার জন্য, সে ওইরকম তার ফ্যামিলি বা সেই ছেলেটা আমার কাছে টাকা চাইছিল, আমার ফ্যামিলির কাছে বিদেশে পড়তে যাবে, সেজন্য সেটা আমি দিতে পারিনি বা সেটা দিতে পারবো না বলে আমি তার কাছ থেকে সরে আসছিলাম যে টাকা দিয়ে আমি সংসার করবো না, টাকা দিয়ে আমি ভালোবাসা কিনতে পারবো না, সেম এই কাহিনিটা ও জানতো যে কি কারণে কি হয়েছে,
পরবর্তীতে যখন ঠিক একই কাহিনী পরপর পরপর ওর ফ্যামিলি থেকে বা ওর কাছ থেকে আমি শুনছি, তখন কিন্তু আমার ভিতরে মানে ভালোবাসার যে মনটা সেটা কিন্তু মরে গেছে। সে মনটাকে আমি এখনো পর্যন্ত মানে সতেজ করতে পারি নাই, যেটা আমি ওকেও বলছি, দেখো আমার কিন্তু আমি তুমি মাপ চাচ্ছ আল্লাহর কাছে, মাপ চাইলে আল্লাহ মাফ করে, আমার মাফ করা উচিত, কিন্তু আমি পারছি না। যখনই আমি মাফ করতে চাই, যখনই সবকিছু বুঝতে চাই, তখনই মানে আমার ভিতরে যে কি হয় আমি নিজেই বুঝতে পারি না। তখন
আপনার ভিতরে যেটা আছে, আপনার ভিতরে যেটা আছে সব আমি বলে দিই, মাফ করতে যে পারেন না, আপনি যাতে ক্ষমা করতে পারেন না, বিষয়টা কিন্তু এইটা না। বিষয়টা হচ্ছে আপনি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যখন দেখেছেন তখন আপনার মধ্যে ভীতি ভর করেছে, জীবনকে নিয়ে ভয়, ভালোবাসাকে নিয়ে ভয়, ঘর করার ভয়। কিন্তু ঘর করার আগ্রহ বা আকাঙ্ক্ষা, ভালোবাসার মানুষকে নিয়ে দিনের পর দিন বেঁচে থাকার লোভ, এটি কিন্তু আপনার ভেতর দিয়ে মরেনি। যেটি নষ্ট হয়ে গেছে, যেটি ধ্বংস হয়ে গেছে, সেটি হচ্ছে ভয়ের কারণে। একটি মানুষের জীবনে এইরকম ভাবে একটা ছন্দপতন যখন ঘটে, আরেকটি মানুষ সেটাকে উদ্ধার করতে গিয়ে একই পথ দিয়ে যদি আবার ছন্দপতন ঘটায়, তাহলে ভয় পাওয়াটা কিন্তু খুব বেশি মাত্রায় স্বাভাবিক। এবং আপনি একজন আত্মসম্মান বোধ সম্পন্ন একটা মেয়ে, যে কারণে ভয়টা আরো বেশি করে আপনার ভেতরে কাজ করেছে। এই ভয় যখন থেকে, ভয়টা দূর হবে যখন থেকে আবার স্বপ্ন দেখতে শুরু করবেন, আপনার ভালোবাসার মন কিন্তু সাথে সাথে উজ্জীবিত হবে। এ ব্যাপারে সন্দেহের সামান্যতম কোনো অবকাশ নাই, শুধু ভয়টা দূর হওয়াটা জরুরি। আর ভয় দূরের ক্ষেত্রে একটা কথাই শুধু বলতে চাই, সোমা সোমা প্লিজ জীবনকে আরেকবার নতুন করে সুযোগ দেন। ছোট্ট একটা জীবন, বিভিন্ন রকমের হিসেব নিকেশে আড়ালে আবডালে পার হয়ে যাচ্ছে, জীবনটা এইভাবে পার হওয়ার কথা না। আমরা তো আর পরজন্মে বিশ্বাস করি না, যেভাবে কষ্টে পার হলো আরেক জন্ম নিয়ে না হয় সুখে পার করে দেব। জীবনটাকে একবার সুযোগ দেন। এবং আমি অনুরোধ করব আমার এই বন্ধুর পক্ষ থেকে, যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোর জন্য তো সে আত্মস্বীকৃত ভাবে সে কথাগুলো বলেছে, সেগুলোর জন্য সে ক্ষমা চেয়েছে। ফাইনালি লাইফ আর একবার সুযোগ চাইতেই পারে আপনার কাছে। এবং আজকে যখন এই কথাগুলো বলছে রাজু, সেটি কিন্তু শুধুমাত্র বলার মতো কথা না, এই কথাটা আমাদের আর্কাইভে ডকুমেন্টেড হয়ে থাকছে, আমাদের এই আর্কাইভে লাখ লাখ মানুষের উপস্থিতিতে সাক্ষী হয়ে থাকছে। এত বড় ভরসার জায়গাটাতেও যদি আপনার ভিতর থেকে ভীতিটা দূর না হয়, সমাজ সত্যি আমি বড় কষ্ট পেয়ে যাব, কষ্ট পেয়ে যাবে আমার লাখো শ্রোতা বন্ধু, যে এতগুলো মানুষ, হাজারে হাজারে না লাখে লাখে মানুষ যারা আপনার কথার সাক্ষী হয়ে থাকলো, তাদের উপর ভরসা করে হলেও এবং আল্লাহকে হাজির নাজির জেনে হলেও দ্বিতীয়বারের মতো জীবন আরেকবার সুযোগ দেন। সোমা, আপনার কাছ থেকে চাইতে পারি কি এই জিনিসটা, জীবন আরেকবার ফুরে বাসু রাজু, আরেকবার ভালো করে নতুন করে বাঁচতে শুরু করি আমরা। সোমা তাকিয়ে আছি, অনুষ্ঠান শেষ হওয়ার কথা দেড়টায়, প্রায় দুইটা বাঁচতে চলল। আমরা আরেকটাবার অনুরোধ করছি, জীবনটাকে আরেকটা বার সুযোগ দিয়ে দেখা যাক আমরা নতুন করে শুরু করতে পারি কিনা। সিদ্ধান্ত তো আপনার হাতেই, আপনি চাইলে জীবন থেকে যে কোনো সময় মুখ ফিরিয়ে নিতে পারেন, আপনার এই ভালোবাসার এই মানুষটির কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। বাট সবকিছুর বিনিময়ে এটা তো আশা করতেই পারি, এমন কিন্তু উচ্চাসা বলবো না, এটা কেমন উচ্চাকাঙ্ক্ষার মতো চাওয়া বলবো না, খুব স্বাভাবিক একটা চাওয়া, যে মানুষটা আপনাকে ভালোবেসে আপনাকে আপন করে নিতে চেয়েছিল সে তার জীবনে কিছু ভুল করেছে, সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত করে নতুন করে আপনাকে পেতে চাচ্ছে লাখ লাখ মানুষকে সাক্ষী রেখে। সময় কিছু বলুন। এবং আমার সামনে যে মানুষটা অনবরত ভাবে তার চোখের পানি বয়ে চলেছে এখনো আজকের এই কমার্শিয়াল পৃথিবীতে, যখন একজন আরেকজনকে বাদ দিয়ে চলে যায় অনায়াসে, ঠিক সেই জায়গাতে আপনি অন্তত একটা জায়গাতে লাকি আমি বলবো, যে রাজু হচ্ছে একজন ওয়ান ম্যান উইমেন, যে শুধুমাত্র একটা মানুষকে পেয়েছে এবং একটা মানুষের মাছ দিয়ে তার জীবনটাকে কল্পনা করেছে, যে কারণে আপনি তার জীবন থেকে চলে যাওয়ার কারণে কোনোভাবেই জীবনটাকে সে আর কল্পনা করতে পারছে না। সোমা, এরকম মানুষকে একটাবার সুযোগ দেওয়া যেতেই পারে। আমরা তাকিয়ে আছি এবং তাকিয়ে আছে লাখো শ্রোতা বন্ধু, সবাই অপেক্ষা আছি যে নতুন করে আরেকবার সুযোগ দেওয়া যায় কিনা রাজুর জীবনটাকে। রাজু, আপনার পক্ষ থেকে যদি কিছু বলার থাকে শেষবারের মতো সময় উদ্দেশ্য করে অনুষ্ঠান শেষ করবো আমরা।
আসলে গুরু, এখানে আমি তার কাছে বারবারই বলছি যে স্বয়ং স্রষ্টা আল্লাহর কাছে মানে বড় মানে অন্যায় করে মাপতেলো সে পর্যন্ত ক্ষমা করে দেয়। সে আমাকে এতবার বলা সত্ত্বেও, এত ভাবে যা সত্ত্বেও আমাকে কোনোভাবেই সে নিতে পারতেছে না। একদম
শেষ প্রান্তে আমরা অনুষ্ঠান শেষ করতে চলেছি। সোমা আমার কাছে সবাই সমানের টেক্সট পাঠাচ্ছে,
গুরু নদীর এক পাশ ভাঙে আর এক পাশ তো গড়ে
যা, কিন্তু এই
আবার নতুন করে গড়তে চাচ্ছি
সেই গড়ার মধ্যে আপনার বাবা মার হাত ধরে যদি এ ধরনের খুনসুটি আসে সেটি কিন্তু কোনোভাবেই সহ্য করা যাবে না। এ ধরনের কথা যদি আমাদের এই বন্ধু সবাইকে শুনতে হয় সেটি কিন্তু আপনাকে ক্ষমা করা যাবে না, কোনো কিছুর বাহানা দিয়ে অজুহাত দিয়ে চলা যাবে না। আপনার বিবাহিত স্ত্রী আপনার দায়িত্ব যে কোনো পরিস্থিতিতে তাকে প্রোটেক্ট করা, সে তার পরিচিত সমস্ত জায়গা ছেড়ে এসেছে আপনার কাছে, আপনাকে পরিপূর্ণ জেনে এসেছে, আপনার দায়িত্ব কিভাবে আপনি তার ভরণ পোষণ চালাবেন, আপনার দায়িত্ব কিভাবে তাকে আপনি তার জীবনটাকে নির্বাহ করবেন, আপনার দায়িত্ব আপনার পরিবারের বিভিন্ন মানুষের হাত থেকে কিভাবে তাকে বাঁচাবেন, দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি ফুললি, এবং এইটা পরিপূর্ণভাবে আপনাকে পালন করতে হবে। আপনি কি কথা দিতে পারছেন? এটা
যে মুহূর্তে ঘটনাগুলো ঘটছিল তখন আমি আসলে নিজের,
আমি আর পিছনে যেতে চাই না, ইন ফিউচার এই ঘটনার সামান্যতম পুনরাবৃত্তি সহ্য করা হবে না। আপনি কি পারেন এটার গ্যারান্টি দিতে? আপনি কি পারবেন এটার গ্যারান্টি দিতে? আপনি কি একজন পুরুষ বলে নিজেকে দাবি করেন? আপনি কি দাবি করেন যে আপনার পক্ষে সম্ভব দিন রাত এক করে দিয়ে হলেও আপনাদের সংসার চালানোর জন্য জীবিকা নির্বাহের জন্য যে টাকা প্রয়োজন সেটা সংস্থান করতে পারবেন? সেই সক্ষমতা আছে আপনার কি? সেই সক্ষমতা আছে তাকে যেন উলট পালট কথা না শুনতে হয়, তার ওই মরে যাওয়া ঘাজানা বা তাজানা হয় আপনার কারণে, সেগুলো থেকে তাকে প্রোটেক্ট করতে পারবেন? প্রয়োজনে তাকে নিয়ে আলাদা ভাবে জীবনযাপন করেন, আপনি আপনার বাবা মার সেবা যত্ন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু তাকে তার প্রয়োজনীয় জীবন দেন যে জীবনে সে স্বাচ্ছন্দ্য বোধ করে, পারবেন এভাবে জীবন নির্বাহ করতে? আমি সবসময় চাই যে বাবা মা একসাথে থাকুক, কিন্তু কোনোভাবেই যদি সেটা মিনিমাইজ না হয়, দিনের পর দিন যদি তাকে এরকম কথা শুনতে হয়, সেটা যদি বাড়িতে থেকে ম্যানেজ করতে নাই পারেন, বিকল্প ব্যবস্থা করেন, তার মানে এই না যে বাবা মা শ্রদ্ধা করবেন না, বাবা মাকে দেখভাল করবেন না, কিন্তু প্রয়োজনে বইয়ের রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল কিন্তু করতেই হবে যদি আপনাকে বইকে এই কথাগুলো শুনতে হয়। না শুনলে ব্যাপারটা ভিন্ন ছিল, এই কথাটা সাধারণ মেয়ের জন্য নর্মাল, বাট ওর ক্ষেত্রে এই কথাটা কিন্তু একটা অ্যাবনর্মাল, একটা ব্লাস্টের মতো। আপনি কি এটা রক্ষা করতে পারবেন? এটা রক্ষা করতে ইন ফিউচার যদি সোমা কামব্যাক করে, সম্ভব? যদি সম্ভব না হয়, সোমার হাতে কিন্তু সেই জায়গাটাই থাকলো যে সোমা জীবনকে হয়তো আরেকটাবার সুযোগ দেওয়ার কথা ভাবছে, এতগুলো মানুষের কথা চিন্তা করে, সুস্টার কাছে আমরা প্রার্থনা করছি সেই কথা ভাবনা ভেবে, অথবা সে জীবনের কথা চিন্তা করে নতুন করে হয়তো ভাবছে যদি ফাইনালি ঘটনাটা ঘটে যায়। তাহলে যদি আপনি আপনার কথা রাখতে না পারেন, তাহলে কিন্তু আর নতুন করে সোমার কাছে চাওয়ার আর আপনার কিছু থাকবে না। আর কোথায় গিয়ে চাইবেন বলেন, যেখানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে কথা দিয়ে কথা রাখতে না পারেন? সোমা বিদায় নিচ্ছি ভাই, কিন্তু শেষ মুহূর্তে লাখ লাখ মানুষের হাজার হাজার মেসেজ আপনাকে উদ্দেশ্য করে সবাই চাচ্ছে ঘুরে আসো, ফিরে আসো সোমা, জাস্ট গিভ লাস্ট চান্স টু রাজু। আমিও চাচ্ছি তাদের মুখের সাথে এক কণ্ঠ মিলিয়ে শেষবারের মতো জীবনকে আরেকটি বার সুযোগ দেওয়ার কথা, কি বলেন আপনি? আমরা আমাকে থ্যাংকস বলার কিছু নাই, আমাকে থ্যাংকস বলার কিছু নাই, থ্যাংকস বলারও দরকার নাই, আনন্দ ফুর্তিরও দরকার নাই, কিচ্ছু দরকার নাই, শুধু কিসের দোয়া করবো, কিসের দোয়া করবো আমি?
ও আমার লাইফে ফিরে আসলে জানি আমি ওকে নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারি,
ভালোভাবে জীবনকে আমি বলে দিচ্ছি স্পেসিফিক,
কিন্তু আমি আগে পারি না,
আমি কি লিখে দেবো স্পেসিফিক বলছি, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, একটা মুহূর্তের জন্য যাকে ভালোবেসে আপন করেছিলেন তার ওই পেছনের ঘটে যাওয়া ঘটনাটাকে বাইপাস করেছিলেন, দিয়ে বুঝিয়েছিলেন মানুষ হিসাবে আপনি কত মহান, আর যখন সেটি ঘটনার পরে বারবার তাকে ঘটনাটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে শুনতে হয়েছে, তখন কিন্তু প্রমাণ করেছেন যে আপনি কতখানি নপুংসুক, তখনই প্রমাণ হয়ে গেছে আপনি কতখানি নপুংসুক। এখন আবার যদি নিজেকে পুরুষ প্রমাণ করতে চান, আর একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আপনি আপনার আত্মীয় স্বজন আপনার বাবা মা কারো মুখ থেকে একটা কথা যেন শুনতে না হয়, দিস ইজ দ্য নাম্বার ওয়ান। নাম্বার টু, নিজের ভরণ পোষণের দায়িত্ব নিজেকে নিতে হবে, দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করতে হবে, যেভাবে বললেন যে বালুর ওই যে আরো জমা ই করতেন আপনি বালুর, যে মানে যেখানে বালু তুলে আর কি, বালুর ঘাট মানে ইজারাটা যারা নেয় তাদের পক্ষ হয়ে যে বালুর ঘাট জোগাতেন দিনে এবং রাতে চব্বিশ ঘন্টা, প্রয়োজনে তাই করবেন। আমার যদি অর্থ উপার্জন করার ক্ষমতা না থাকে, খোদার কসম কোনো লজ্জা ছাড়া আমি রিক্সা চালাবো, তাও আমি তাদের হাতে তাদের মুখে খাবার তুলে নিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত প্রবাহিত আছে, নিঃশ্বাস চালু আছে। এইভাবে হলেও তার ভরণ পোষণের দায়িত্ব নেবেন। থার্ড, দিস ভেরি ইম্পর্টেন্ট, ভুল করেও কোনো রিকোয়ারমেন্টের কথা, এ ধরনের মনিটর রিকোয়ারমেন্টের কথা, টাকা বা ভুল করেও ভিতরে কল্পনাতে জায়গা দিবেন না, চাওয়া তো অনেক দূরের কথা। এই কথাগুলো আপনি দিয়েছেন আমাদের সামনে, এটা যদি অন্যথা হয় আর সেটা যদি সমাজ যদি সিদ্ধান্ত নেয় আপনাকে ছেড়ে দেওয়ার, সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন।
আপনার মধ্যে সমাজ থেকে আমি একটা কথা শুধু মানে
বলেন
আসতে নিতে চাই,
বলেন
ও যে ডিসিশনটা একবার নিয়েছিল
জলোচ্ছ্বাসের মতো ভেসে গেছে সব। আজ এই মুহূর্তে সোমা বলেছে যে আমি একটা সুযোগ দিতে চাই, এখন থেকে ইউ জাস্ট থিঙ্ক অন ওয়ার্ড। পেছনের একটা কথা সোমার সাথে বলবেন না, এখন যখন ফোনে কথা বলবেন একটা কথা বলবেন, আজকের পর থেকে কোনো কথাই আসবে না। আপনার বাপ কি করেছিল, ওর মা কি ভুল করেছিল, আপনার মা কি ভুল করেছিল, কোনো প্রসঙ্গ আসবে না।
এটা আমিও চাই না,
কথা হবে, কথা হবে এখন থেকে অনওয়ার্ড। এখন বলেছে এই তিন বছরে কি সময় একবারও বলেছে আপনাকে যে আপনাকে সুযোগ দিবে নতুন করে, বলেছে কি? বলেনি তো, তিন বছরে প্রথম আজকে বললো যে আপনাকে নতুন করে সুযোগ দিবে, আজকের পর থেকে পেছনে আর কোনো কথা আসবে না। ঠিক আছে, কথা ক্লিয়ার সোমা? আমি ধন্যবাদ দিব না তোমাকে বন্ধু, বন্ধু আমি কোনোভাবেই ধন্যবাদ দিব না, বরং তুমি এমনই, আমি যেমন ব্যক্তিত্বের কথা বলছিলাম আমার আজকের অতিথি বন্ধু রাজু, ঠিক সেইরকম ভাবে তুমি অনেক পরিণত চিন্তার একজন মেয়ে রাজু, ভাগ্যবান তোমার মতো মেয়েকে সহধর্মিনী হিসাবে পেয়ে আমি, আমার পর তোমার সাথে কথা বলে তাই মনে হয়েছে এত পরিণত থিঙ্কিং। পরিস্থিতি তোমার যাই হোক না কেন, তোমার বাবার অবস্থা সে অর্থে খুব বেশি ভালো না, তোমার জীবনে একটা ইনসিডেন্ট ঘটে গেছিল, কিন্তু তারপরেও তুমি একটা জীবনের জিনিসের সাথে কখনোই কম্প্রোমাইজ করনি, সেটি হচ্ছে তোমার ইগো, তোমার আমিত্ব, এবং এই আমিত্বকে কম্প্রোমাইজ করতে না পারা অনেক বড় একটা ব্যাপার। আমরা যেমন পরিস্থিতিতে সার্ভাইভ করার জন্য, বাঁচার জন্য কারো হায় হা মিলিয়েই নি, মনে না চাইলেও মিলিয়ে নি, কিন্তু কখনোই তুমি বন্ধু কম্প্রোমাইজ করনি এসবের সাথে, তোমার পার্সোনালিটির সাথে, তোমার আত্মসম্মানবোধের সাথে, তোমার ইগোর সাথে। সেই কারণে আমি গুরুয়ে তেশাম ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে তোমাকে স্যালুট জানাচ্ছি, যে কে বলে মেয়েরা অসহায় অসহায়ের জাতি, কে বলে মেয়েরা পিছিয়ে থাকা জাতি, কে বলে মেয়েদের আত্মসম্মানবোধ নেই, আত্মসম্মানবোধ অবশ্যই আছে, গর্বিত হওয়া উচিত রাজের জন্য আপনার, যে আপনার বইয়ের আত্মসম্মানবোধ প্রচণ্ডতম প্রখরতম এবং তার ইগোবোধ প্রচণ্ডতম প্রখর। এই মেয়ের পক্ষে অনেক দারুণ কিছু করা সম্ভব যদি আপনি প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট তাকে দেন, আবার এর দ্বারাই কিন্তু অনেক বেশি ক্ষতি সাধিত হওয়া সম্ভব যদি আপনি সেই সাপোর্টটা তৈরি না করতে পারেন।
আর এটাও আমি বলি গুরু, যে সময় আসলে কি এটা আমি
ব্যবধান ভালোবাসার, তাতেই আপনারা স্পষ্টত ভাবে বুঝতে শিখেছেন যে দুইজন দুজনকে কতখানি ভালোবাসে। এই কারণেই হয়তো আজকের তারিখে আপনাদের আবার একসাথে হওয়া। ভালো থাকেন, পরস্পরকে প্রচন্ড ভাবে ভালোবাসেন, আর আমাদের সামনে দারুণ ওই দৃশ্যটা আরেকবার তৈরি করেন যেখানে রিক্সায় বসা থাকবেন আপনি আর আপনার পাশে থাকবে আপনার ভালোবাসার মানুষ সোমা, সোমার পরনে থাকবে লাল সালোয়ার কামিজ, না শাড়ি, আমার জন্য অনুরোধ লাল শাড়ি, লাল টিপ একটু বড় করে দেখ, লাল টিপটা
বড় একটা মানে কমপ্লেন দি,
হ্যাঁ শাড়ি কম করতে চাই
বিয়ের পরে, আমি মনে হয় ওকে একদিন দেখছি
শাড়ি পরতে, অনেকেই চায় না বাট সেদিন পুরো কাটলিস্ট লাল শাড়ি, এবং আপনি চাইলে আমাকে ফোন করে অনুষ্ঠানে যোগ দিতে পারেন যদি সেই কাজটা করে আর কি। লাল শাড়ি লাল টিপ যেভাবে আপনি পছন্দ করেন, সে একদম লাল পরীর মতো বসে থাকবে আপনার সাথে, এবং অবশ্যই তার চুল কিন্তু খোলা থাকবে বাতাসে যেন তার চুলে।
আমি বলবো এখন এখানে আমার পছন্দটাই মূল্যায়ন মানে অগ্রাধিকার না দিয়ে ওর পছন্দটা দিয়ে, যেহেতু আমি অনেক অন্যায় করছি,
হ্যাঁ তাই অগ্রাধিকার দিবে, কিন্তু একটা দিনের জন্য এই দৃশ্য তৈরি করবেন, অনুরোধ থাকলে আমাদেরকে একটু ফোন করে জানাবেন আপনার সেই লাল পরীকে কেমন দেখাচ্ছিল, যেমন দেখেছিলেন প্রথম সম্পর্কে প্রথম দিন তাকে নিয়ে ঘুরছিলেন যখন। সোমা বিদায় নিব বন্ধু, তোমার কারণে সম্মানিত হলো আমাদের এই ভালোবাসার বাংলাদেশ, হাজারে হাজারে টেক্সট আসছে যারা সবাই ধন্যবাদ জানাচ্ছে জীবনকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য, রাজুকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। তোমাদের কথোপকথন শুনতে থাকি, শুনতে শুনতে বিদায় নিয়ে যাবো নিয়ে নেবো আজকে স্টুডিও থেকে। আর আমি গুরুদেব শ্যাম ফরমালি বিদায় নিচ্ছি। আর এভাবে ভালোবাসায় ভাসতে চাই, ভালোবাসায় থাকতে চাই, ভালোবাসা দেখতে চাই দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ। তোমাদের কথোপকথন চলতে থাকুক বন্ধু, সেভাবেই বিদায় নিব আজ। প্লিজ কোন রকমের ফর্মালিটি ছাড়া শুধুই ভালোবাসায় কথা বলো দুজনে।
ভালো আছো? ফিউচারে কি করতে হবে আমাদের তুমি বলবা, সবাইকে নিয়ে সেভাবে তুলবো, ঠিক আছে? এই জাতীয় ঘটনা ঘটছে, আসলে আমি নিজেকে নিজে মেনে নিতে পারি না। আর অনেক অনেক কথা বলছে, বাট আমি আসলে কিছু বলতে পারতেছি না। আসলে
আমার জন্য হলো একবার বলুন সেই তিন শব্দের ম্যাজিক্যাল যে সেন্টেন্স, আই লাভ ইউ।
আমি তো বলছি গুরু, ওকে একবার বলতে বলেন।
আরেকবার বলুন, বলুন। আমরা শুধু কষ্ট করে রাত জেগে আপনাদের ভালোবাসার কথা শুনবো, এটা শুনতে পারবো না? বলুন, বিদায় নিবো আমি প্লিজ।
আজ ভালোবাসার বাংলাদেশ থেকে আরেকবার বলতেছি, আমরা যেমন বাংলাদেশকে ভালোবাসি সবাই, আমি ঠিক বাংলাদেশের পরে আমার প্রিয় মানুষ সুমাকে আরেকবার বলতেছি, আই লাভ ইউ সুমা, অনেক অনেক ভালোবাসি সুমা।
সময় আপনার পক্ষ থেকে অনুষ্ঠান শেষ করবো শেষবারের মতো। ভালো থাকুন, সুখে থাকুন, এইভাবে শান্তিতে চলতে থাকুক আপনাদের জীবন।
ভালোবাসার বাংলাদেশি স্টুডিওতে আজকে আরো একবার সফল পরিণতি ঘটল, এবং সোমাপু অ্যান্ড রাজু ভাইয়ের খুব হাসি হাসি মুখে উনি এখান থেকে বিদায় নিলেন, এবং আই থিঙ্ক যে সোমাপু যে ফোনের ওপারে ছিলেন তিনিও নিশ্চয়ই অনেক খুশি হয়েছেন। আর বন্ধু, ফেসবুকে কিন্তু রাজু ভাই এবং সোমাপুর ফটোগ্রাফ আপলোড করা হয়েছে, অনেক বন্ধুই অলরেডি দেখে ফেলেছেন, লাইক করছেন, কমেন্ট করছেন। যারা এখনো পাননি তাদেরকে বলবো প্লিজ আপনি আপনার ফেসবুকটাকে রিলোড করুন পেজটাকে, অথবা রিফ্রেশ দিন, তাহলে কিন্তু ফটোগ্রাফকে আপনার চোখের সামনে চলে আসবে। রাজু ভাই এবং সোমাপুর ফটোগ্রাফ আপলোড করা হয়েছে, তো প্লিজ আপনি এখান থেকে লাইক করতে পারেন এবং কমেন্ট করতে পারেন, চাইলে আপনি শেয়ারও করতে পারেন। আর বন্ধু এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর আরো একবার বলবো যে অবশ্যই আপনি আমাদের পেজটিতে লাইক করবেন, সংযুক্ত থাকবেন আমাদের সাথে, এবং সেজন্য আপনাকে যেটা করতে হবে আমাদের পেজটিতে আসতে হবে। আর আমাদের URL অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4, এটি হচ্ছে ঢাকা এফএম এর অফিসিয়াল ফ্যান পেজ। এবং এই পেজটিতে লাইকিং এর পরিমাণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন 256,000 প্লাস, তো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তো রিকোয়েস্ট করবো বন্ধু এই পেজটিতে এসে লাইক করবেন, এবং আবারও বলছি আমি যে রাজু ভাই এবং সোমা আপুর ফটোগ্রাফ আপলোড করা হয়েছে ফেসবুকে, আপনি রিফ্রেশ দিলেই দেখতে পারবেন ফটোগ্রাফকে, তো আপনি প্লিজ এটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং চাইলে আপনি শেয়ারও করতে পারেন। আর আপনার মনের মধ্যে নিশ্চয়ই লুকিয়ে আছে এমন কোনো ভালোবাসার গল্প যে আপনি এখান থেকে এসে শেয়ার করতে চান, সবাইকে জানাতে চান, আর সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং বন্ধু মনে রাখবেন একবার না একাধিকবার অনেকবার আপনাকে SMS-টা করতে হবে 16260-তে। আর যেটা বলছিলাম আমি এবং গুরু এতেশাম যে আমরা আগামী
ফেব্রুয়ারির 2 তারিখ থেকে মানে প্রতি রবিবার আমরা আমাদের প্রাণ আর ভালোবাসার বাংলাদেশের একটি ফলো আপ প্রোগ্রাম করব। প্রোগ্রামের রিপিটেশনের সাথে সে প্রোগ্রামটি ফলো আপ হবে এবং এটি হবে প্রতি রবিবার ঠিক রাত 10:30 থেকে। আর যেহেতু বন্ধুরা আপনারা জানতে চান যে আমাদের বন্ধুদের কি অবস্থা, কাপড়ের কি অবস্থা, বর্তমানে তারা কিরকম আছেন, সবাই আমাদেরকে SMS এর মাধ্যমে এবং কমেন্টস এর মাধ্যমে জিজ্ঞেস করেন, তো তাদের জন্য, তাদের অনুরোধে, তাদের অবগতির জন্য, সবকিছুর জন্য আমরা এই উদ্যোগটি নিয়েছি। আমাদের কর্তৃপক্ষ, আমাদের মেম্বার, টিম মেম্বাররা সবাই এই উদ্যোগটি নিয়েছেন যে আমরা প্রতি রবিবারে ঠিক রাত 10:30 মানে আগামী ফেব্রুয়ারি থেকে, আগামী ফেব্রুয়ারির 2 তারিখ থেকে এটি শুরু হবে। প্রতি রাতে, প্রতি 10:30, প্রতি রবিবারে 10:30 আমরা এই কার্যক্রমটি শুরু করব। তো যেটি হবে হচ্ছে আমরা প্রত্যেকটি প্রোগ্রাম রিপিট করব এবং তার সাথে একটি ফলো আপ করব। আই হোপ যে এই আইডিয়াটা আপনাদের সবারই অনেক পছন্দ হবে। আর এখনই তো চলে যাওয়ার সময় হয়েছে, কারণ হয়েছে সময় এখন 2:13, চলে যাব। চলে যেতে যেতে খুব সুন্দর একটা গান প্লে করে দেবো আপনার জন্য। আর আপনার দিনটা, আপনার সময়টা, আপনার সপ্তাহটা অনেক অনেক ভালো কাটুক, আপনি অনেক ভালো থাকেন এই প্রত্যাশা।
This track was downloaded from FusionBD.com.